This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920-তে। বুঝতে পারছেন কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। হ্যালো 8920 এই মুহূর্তে শুধুমাত্র ঢাকা শহর না, আমি বলবো যে পুরো বাংলাদেশ, এবং একই সাথে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে অনলাইনে শুনছেন তাদেরকে আমি সুস্বাগতম জানাতে চাই। এবং হ্যালো 8920 কি অনুষ্ঠান সেটা নিশ্চয়ই আপনারা জানেন যারা আমাদেরকে নিয়মিত শোনেন, তবে আমি আরো একবার বলবো হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মন খুলে বলতে পারেন, এবং আপনার কাছ থেকে আমরা সেই গল্প শুনে প্রতিনিয়ত শিখি। আমরা গত পর্বের একটি পর্বে প্রচার করেছিলাম চয়নের গল্প, সে সময় আমরা দেখেছি শত শত মানুষ ফেসবুকে লিখেছে আজকে থেকে আমি ড্রাগ ছেড়ে দিলাম, আমি কখনো ড্রাগ নিব না, এরকম কমেন্টস আমরা পাই, শত শত কমেন্টস আমরা পাই এরকম, যে এই হ্যালো 8920 গল্প শোনার আগে সেই ব্যক্তির নিজেকে অনেক দুঃখী মনে করত, কিন্তু হ্যালো 8920 গল্পগুলো শোনার পর তার ওই দুঃখবোধটা আর কাজ করে না, মানে দুঃখবোধটা এখন আর নেই। আর একই সাথে আরেকটি জিনিস বলতে হয়, এই হ্যালো 8920 গল্প শুনে অনেকে ইন্সপায়ার হন, অনেক বেশি ব্যথিত হন, অনেকে অনেক ভালো লাগা খুঁজে পান। জীবনটা আসলে এরকম টকঝাল মিষ্টি সবকিছুই আছে, এবং সেই জন্যই আমরা বলি যে জীবনের গল্প কোনো সিলেবাস মেনটেন করে না। এখানে শুধু ভালোবাসার গল্প প্রচার করা হয় না, এখানে শুধু আনন্দের গল্প প্রচার করা হয় না, এখানে শুধু বেদনার গল্প প্রচার করা হয় না, এখানে যা জীবনে ঘটে সেটাই তুলে ধরা হয়, এবং জীবনে যেভাবে নির্মমভাবে ঘটে যায়, জীবনে যেভাবে শৌখিনভাবে ঘটে যায়, জীবনে যেভাবে ঘটে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করি, এবং হ্যালো 8920 সবসময়ই ন্যাচারাল। যাই হোক, হ্যালো 8920 আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন, সেজন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি 24 ঘন্টা রয়েছে হ্যালো 8920 জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে 02 যোগ করে নেবেন যদি মোবাইল থেকে করেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর আপনি যে ঘটনাটি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং আরেকটি পদ্ধতি আছে, এবং যে পদ্ধতির জন্য আমরা সবসময় আপনাদেরকে উৎসাহিত করি, সেটা হচ্ছে ফেসবুকে যাদের আইডি রয়েছে তারা অবশ্যই হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, যারা হ্যালো 8920 কে পছন্দ করেন। নিয়মটা হচ্ছে আমাদের আইডিতে যাবেন, আমাদের আইডিটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং সাথে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ইদানিং ফেসবুকে হ্যালো 8920 অনেক অনেক পেজ হয়েছে, এর একটি পেজের সাথেও আমাদের কোনো ধরনের কোনো যোগাযোগ নেই। হ্যালো 8920 শুধুমাত্র একটি অফিসিয়াল পেজ আছে, সে পেজটি হচ্ছে facebook.com/hello8920, দ্যাট ইজ হ্যালো 8920। এই একটি পেজই হচ্ছে হ্যালো 8920 পেজ, আপনারা যদি যান ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকে যিনি অতিথি আমার সঙ্গে আছেন তার সম্পর্কে আমরা জানবো, আর তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আজকে যিনি অতিথি রয়েছেন তার কাছে চলে যাচ্ছি আমরা এক্ষুনি, তবে তার আগে আরেকটি কথা বলতে চাই। গত সপ্তাহে হ্যালো 8920 তে আমরা রাজের জীবনের গল্প প্রচার করেছিলাম, রাজ একজন মেধাবী ছেলে আপনারা জানেন, এরকম একটি অবস্থায় সে নটরডামে পড়াশোনা করছে, 2 দিন রিক্সা চালায়, কি নিদারুণ অবস্থার মধ্যে তার দিনাতিপাত হচ্ছে, এরকম একটি গল্প প্রচার হবার পর সেই গল্পের ফিডব্যাকটা আসলে কি ছিল, রাজের যে স্বপ্ন জার্নালিস্ট হবার, রাজের যে স্বপ্ন সামনের দিকে এগিয়ে যাবার, পড়াশোনা করার ক্ষেত্রে তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগল তাকে আর সামনের দিকে যেতে দিবে কি দিবে না, সবকিছু মিলিয়েই আমরা গল্পটা শেষ করেছিলাম। এবং বরাবরই বলে থাকি যে হ্যালো 8920 হচ্ছে যারা শুনছেন তাদের অনুষ্ঠান, সুতরাং তারা যা করবেন সেটাই আসলে হ্যালো 8920 কে এগিয়ে নেবে। এই রাজের গল্প প্রচার হবার পর কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানবো একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। সুতরাং প্রথমে আমি স্পেশালি সবাইকে ইনভাইট করতে চাই, আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই, গত সপ্তাহে রাজের জীবনের গল্প প্রচার হবার পর আমাদের হ্যালো 8920 শ্রোতারা আসলে কে কি করেছেন তার নিজের জায়গাটা থেকে, সেটা জানতে হলে আপনি অনুষ্ঠান শেষ পর্যন্ত শুনবেন। আজকে আমরা যার গল্পটা নিচ্ছি ঠিক তার গল্পটা প্রচার হবার পরপরই রাজকে নিয়ে কি হয়েছে সেটা আমরা অনুষ্ঠানের শেষে প্রচার করব। আচ্ছা, আপনি প্রথমে আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ ইমরান সিকদার।
আপনার নাম হচ্ছে ইমরান সিকদার। ইমরান সিকদারকে আমরা ইমরান বলি পুরো গল্পটাতে চালাবো, এবং আপনি একটু আমাদের শ্রোতাদেরকে আইডিয়াটা দেবেন যে আপনি হ্যালো 8920 কতদিন যাবত শুনলেন বা শুনলেন কিভাবে।
আমি আসলে কিছুদিন আগে একটা এপিসোড শুনে তারপর এখানে আসার।
একটা এপিসোড শুনে আপনি চলে এসেছেন, আপনি অনেক লাকি বলতে হবে। মানে কিভাবে হলো ঘটনাটা?
আসলে আমি ঢাকায় আসি আমার দোকানে কিছু মাল কেনার জন্য, যার বাসায় যাই ও বলতেছে দোস্ত তুই কি হ্যালো এফএম যদি শুনিস, বলতেছে না আমার গ্রামে এই ধরনের কোন এফএম এর কোন নেটওয়ার্ক নাই সেই জন্য আমি শুনি না। তো বলতেছে আজকে একটা অনুষ্ঠান হবে এটা শুনিস অনেক ভাল লাগবে। এবং তখন শুনি আপনার ওই ভাইয়ের কথাটা যেটা হলো গিয়ে আপনার কি একটা ব্যবসা জানি করে, গল্পটা হলো গিয়ে ও মানে ব্যবসা করতে এই ধরনের যে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নিত।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিল সম্ভবত শাহালম।
আমার সবকিছু জানে আর কি, বললো যে তুই ট্রাই করতে পারিস হয়তো নিলেও নিতে পারে।
আচ্ছা,
তো ওইখান থেকে জাস্ট আমি
আপনি ফোন কল দিয়েছিলেন আমাদের এখানে, ফোন কল দিয়ে বলেন যে আপনি এখানে আসতে চান এবং আপনার যোগাযোগ করা। তার মানে একটি পর্ব শুনে সে এখানে এসছে এবং তার শোনার সুযোগ নেই, কারণ সে যেখানে থাকে সেখান থেকে সে আমাদের এফএম শুনতে পায় না। কোথায় থাকে?
আমি বরিশালের উজিরপুর থানায়, প্রত্যন্ত অঞ্চল।
আচ্ছা আচ্ছা, একটু প্রত্যন্ত অঞ্চলে আপনি থাকেন, আমাদের বরিশাল শহরটা অনেক সুন্দর, আমি একবার গিয়েছিলাম ওখানে। যাই হোক, আপনি ওখান থেকে এসে লাকিলি আমাদের এই হ্যালো 920 শুনে এবং একটা পর্ব শুনে আপনি বাজিমাত করে দিয়েছেন,
ধন্যবাদ জানাচ্ছি আমি হ্যালো 920-কে।
আচ্ছা, একটু কিছু জিনিস জেনে নেই, আপনার সম্পর্কে বেসিক মোটামুটি আমরা জেনেই ফেলেছি, আপনি একটু বলবেন যে আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন?
আমি পড়াশোনা ইন্টারমিডিয়েট শেষ করার পরে অনার্সে ভর্তি হয়েছিলাম।
ওকে, যাই হোক, কেন অনার্সে ভর্তি হওয়ার পরের অবস্থা গল্পের প্রেক্ষাপটে বের হয়ে আসবে। আর আপনার বয়সটা বুঝতেই পারবে যারা শুনছি এই মুহূর্তে, যে অনার্স পড়ুয়া একটা স্টুডেন্টের বা একটা একজন মানুষের বয়সটা কত হতে পারে। ঠিক আছে, তো আপনি আপনার গল্প কোন জায়গাটা থেকে শুরু করতে চান?
আমি হাই স্কুল থেকে শুরু করতে চাই।
জি, শুরু করুন, আমরা শুনবো।
2000 সালের কথাটা, ক্লাস 6 উঠি, আমরা চার ভাই, সবার ছোট আমি।
আচ্ছা,
তো বড় ভাইয়া শিবচর শেখ ফজলুদ্দিনের বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মেজ ভাই পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং সেজ ভাইটা থাকে বাইরে সাইপ্রাস। বড় ভাইয়ের খুব ইচ্ছা যে আমাকে অনেক ভালো করে পড়ালেখা করাবে। তো ছোটবেলা থেকে একটু আমি খেলাধুলা প্রিয় ব্যক্তি ছিলাম, যার কারণে পড়ালেখাটা ততটা মন দিয়ে করিনি কখনোই। তবে প্রত্যেকটা শ্রেণী আমি সাফল্যের সাথে উত্তীর্ণ হই। তো আমার ভাইয়ার বিবাহের জন্য আব্বা মা দেখতেছে যে একটা বউ দরকার,
বড় ভাই, সবার সাথে বড় ভাই।
হ্যাঁ, বড় ভাইয়ের জন্য।
কি নাম ছিল ওনার?
কাউসার শিকদার।
কাউসার শিকদার, ওকে।
এই জন্য মেয়ে দেখতেছে, মেয়ে দেখতেছে, আমিও দেখতেছি, অনেক মেয়ে দেখা হয়েছে। তার মধ্যে বরিশাল জেলায় করাপুর গ্রামে প্রথম মেয়ে যে দেখতে যাই আমি, তো সেখানে মেয়ে দেখার পর পছন্দ হয় আমাদের, আমরা চার ভাই দেখতে যাই আর কি।
প্রথম মেয়ে দেখি পছন্দ হয়ে গেল।
হ্যাঁ, প্রথম মেয়ে দেখি পছন্দ হয়ে গেল। আসলে মেয়ে দেখতে যাওয়ার সাথে সাথে মেয়ে দেখি নাই, তো মুরব্বীর অনেক কথা বলতেছে, আমি টক করে ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে খুঁজতে থাকি যে মেয়েটা কি। আসলে অবশ্যই সে সাজ দিছে, সাজে গুজে আসবে সবার সামনে, তো আমি ঢুকে যাই, যেহেতু সিক্সে পড়ি খুব ছোট, সেটা তো কোনো ধরনের কোনো বাধা হয়নি।
ভাইয়ের বউকে দেখবো, কৌতূহল ছিল আলাদা।
খুঁজতেছি খুঁজতেছি, আসলে কোথাও পাচ্ছিলাম না। তো আমি তখন এক ধরনের শিওর হয়েছিলাম, মুরব্বীরা কি সিদ্ধান্তে গেছে সেটা আমি জানি না, তবে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে এই মেয়েটা হয়তো আমার ভালোই হতে যাচ্ছে। আমি দেখিনি, তবে আমার তখন ফিলিংসটা এরকম যেহেতু সবাই মিলে এখানে দেখতে আসলে কোনো একটা সম্পর্ক এখানে হবে এই জন্যই। তো তারপরে আমি খুঁজতে লাগলাম মেয়েটাকে, কই মেয়েটা। তো দেখি যে আসলে যে ঘরে বসে আমরা মেয়ে দেখবো আসলে সেই ঘরটি সে নেই, সে পাশের আর একটা ঘরে বসে তাকে তার বোনেরা
সাজাচ্ছিল।
তো সেক্ষেত্রে আমি তাকে খুঁজতেছি খুঁজতেছি, হঠাৎ করে পাশের মহিলারা বলতেছে যারা দেখতে আসো তারা তুমি খুঁজে নাও। আমি খুঁজতে হঠাৎ করে দোতলায় চলে গিয়ে দেখতেছি যে সেইখানেও নাই, পাশের বারান্দায় খুঁজলাম সেখানেও নেই। তো তারপর আমার কৌতূহল লাগলো যে আসলে কোথায়, আমি চোখের নিচে দেখতেছি, প্লাস আপনার ধানের দোলা যেটাকে বলা হয় গ্রাম বাংলায়, যে সেই দোলার ভিতরে দেখতেছি আসলে এখানে লুকাইছে কিনা। তো একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী, সে আমাকে ইনফর্ম করলো যে পাশের বাসায় যাও, দেখতে পাবা যে একটা মেয়ে সাজুগুজু করতেছে। তো আমি ঢুকে পড়ি তখনই যখন মেয়েটাকে শাড়ি পরাচ্ছিল। তো আসলে তখন আমি ঢুকে পড়ি, কিন্তু আসলে তিন চারটা মেয়ে আর কি, আর চাচাতো বোন আর আপন বোন আর কি। তো ওরা বলতেছে তুমি কে, কোথেকে আসছো, বেরো বেরো। আমি বলতেছি আমি দেখতে আসি মেয়েকে, মানে মেয়ে এখানে সবাই বলতেছে না আমি সেই মেয়েকে খুঁজতেছি না, আমি বলতেছি যে আমার ভাবি হবে, ভাবি রে দেখতে হলে একটু পরে দেখতে হবে, এখন দেখা যাবে না, যাও। তো আসলে আমার দেখার পর না সেও ঘুরে ফেলাইছে। তো তো
যাতে এই অবস্থায় আপনি না দেখেন।
হ্যাঁ রাইট।
আর পরিবারের যে কেউ মানে ওটা এটা করার পেছনে কারণ থাকতে পারতো এরকম যে সাজগোজ ছাড়া না দেখে গেলে যদি ও যদি গিয়ে বলে কেমন ভাবে দেখলাম, ভাবি তো পচা, ভাবি তো ভালো না।
কিন্তু আসলে সাজগোজ করার আগে আমার খুব ভালো লাগছে ভাবি, আর এই জন্যই আমার কাছে এরকম ভালো লাগছে যে সে আমার বড় ভাবি হইতে যাচ্ছে।
জি
এবং একটু দেখি এসে ভাইয়ের কাছে বলছি, ভাইয়া খুব সুন্দর ভাবি দেখতে, হ্যাঁ কবে নিয়ে যাবা কবে নিয়ে যাবা? তো বলতেছে রাগ আগে দেখিনি, অনেক কথা কথা বলিনি। তো ওইখান থেকে তারা দেখে টাই গেছে এবং ডেট ফিক্সড করে গেছে,
হুম হুম হুম
তারপরে 6 অক্টোবর সম্ভবত 2000 সালে,
2000 সালের 6 অক্টোবর
রোজ শুক্রবার বিবাহ দিন ধার্য করা হয়। তো অনেক মজা করলাম, বিয়ে টুকিটাকি সমস্যাও হয়েছিল কিছু কিছু একটা নিয়ে, ওটা আমি জানি না, তবে ঝগড়া করছিল অনেক
বিয়েতে যেটা হয় গ্রামীণ বিয়েতে যেটা হয়।
হ্যাঁ রাইট। তো সেটা তখন আমি বুঝি নাই কি নিয়ে হয়েছে, কিন্তু ঝগড়া করছিল, আমাদের তাড়াতাড়ি গাড়িতে পাঠিয়ে দিয়েছিল।
আমি আমার লাইফে মানে ছোটবেলাতে, আপনার ছোটবেলার সাথে আমার ছোটবেলার কিছু মিল আছে, যতগুলো গ্রামীণ বিয়ে দেখেছি আসতো সন্ধ্যার সময়, সেই বিয়ে হতে হতে মোটামুটি একদম ফজরের আজান পড়ে যেত,
আমরা
সারা রাত ধরে বার্গেনিং চলতো, কি যে বার্গেনিং করতো এখন বুঝি না, তখন প্রথম হয়তো জিনিসপত্র নিয়ে বা কোনো কিছু দেয় নেয়া নিয়ে, এটা গ্রামীণ একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে রীতিমতো।
হ্যাঁ, তারপরে আসলে আমরা ওখান থেকে চলে আসি। আমি ওই ভাইয়া এবং ভাবির মাইক্রোবাসে উঠতে চাচ্ছিলাম, কিন্তু চান্স পাইনি এক ধরনের, ছোট ভাই হিসেবে
ওকে
যে বড় গাড়িটা গেছিল আমরা ওইটা চলে গেছি, আমাদের আগে ভাবিরা চলে আসছে। আমি ভাইয়াকে বলে দিচ্ছি যাওয়ার সময় যে ঘরে উঠাবা না, আমি যাব তারপর ঘরে উঠাবা, এটা আমার নেও নাই, এই রিকোয়েস্ট রাখতে হবে।
সবচেয়ে ছোট ভাই ছিল।
হ্যাঁ ঠিক, আমি যেটা বলছি আসলে সেটাই করছে, যে দেখি যে ভাবি বাইরে একটা চেয়ারে, ভাইয়ের একটা চেয়ারে বসা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর প্রায় 9টা 10টা বাজে, গান বাজনা হইতেছে, অনেক আনন্দ ফুর্তি করতেছি। ভাইয়া তখন বলতেছে এতক্ষণ বাইরে দাঁড়া করেছে তোর জন্য বসে রয়েছি, কি করবি কর? তো আমি কি করলাম, আমার খালাতো বোন ছিল, চাচাতো বোন ছিল, প্লাস বন্ধু বান্ধব নিয়ে একটা বালতির মধ্যে করে কিছু কাদা নিয়ে আসলাম। কাদা নিয়ে আসার পরে ভাইয়া এবং ভাবির পায়ে লাগাই দিলাম।
ওটা কি হয় ওটা দিলে?
ওইটা দিলে আসলে কি হয় সেটা জানি না, ওইটা আমার নানি বলে দিছিল যে এটা করবি, তারপর মনে করো ওইটা ধোয়াই দিবি, টাকা দিবে, টাকা না দিলে ধোয়াই দিবি না, আর না ধোয়াই দিলে আমরা ঘরে উঠাবো না।
আচ্ছা, নতুন জিনিস জানা হলো, এই বয়সে কারো কারো সুযোগ আছে নাকি, ভেবে দেখতে হবে। ওকে, তারপর
কাদা লাগাই, কাদা লাগার পর ভাইয়া আমার ওই সময় 500 টাকা দেয়।
আচ্ছা,
এবং বলতেছে ঠিক আছে ভাইয়া দিছে, এবার ভাবি দাও। ভাইয়া বলতেছে যে আসলে আমি যেটা দিছি, আমি দিছি 250 টাকা, তোর ভাবি দিছে 250 টাকা। তো ভাবি তখন মুস্কিল মুস্কিল হাসতেছিল, সব কান্নাকাটি করে আসলেও ওই কথা শুনে হাসি পেয়েছে ভাবির। তো তারপরে 500 টাকা নিয়ে আমরা খুশি হয়েছি। তো ঘর থেকে উঠাবে তখন আবার মনে করেন নানিরা ধরছে, দাদি নানি এরা ধরছে যে আমাদের কিছু দাও। তো এইভাবে করে ভাইয়ার বিয়েটা খুব মজায় আর কি কাটালাম। এরপরে ভাইয়া তো শিবচরে যেহেতু শিক্ষকতা করেন, ছুটি শেষ হওয়ার পরে সে চলে যায়।
হাই স্কুলের শিক্ষক ছিলেন না প্রাইমারি?
না, হাই স্কুলের ভোকেশনাল,
ভোকেশনাল পড়াতেন উনি। ওকে,
তারপর তো ওখানে চলে গেছে, আমি ক্লাস 7 উঠি আর কি।
ওকে,
তো সে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর পর বৃহস্পতিবার আসতো, শুক্রবার থাকতো, শনিবার দিন খুব ভরে চলে যেত, এরকম দিন চলছিল। আমার পড়াশোনা এইভাবে ভালো চলছিল এবং খেলাধুলার পাশে ভালো চালাচ্ছিলাম।
খুব স্বাভাবিক, কারণ যে বয়স আপনার সে বয়সে তো খেলাধুলা করবেনই, আর এরকম একটা গ্রামীণ পরিবেশে ছেলেমেয়েরা খেলাধুলা করে এটাই খুব স্বাভাবিক। এই অবস্থায় আমি আমার শ্রোতাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আজকে আমাদের এখানে আছেন ইমরান। ইমরান তার জীবনের গল্প বলতে এসেছে। ইমরানের জীবনের গল্পটা আসলে অনেক চমৎকার, আমরা যেভাবে শুরু করেছি শেষ পর্যন্ত আসলে কোথায় যাবে আমরা জানি না। তবে একটা কথা আপনাকে বলতে চাই, আপনার পার্টিসিপেট করার সুযোগ রয়েছে, আপনি চাইলে ইমরানকে নিয়ে প্রশ্ন করতে পারেন, ইমরানকে নিয়ে কোনো মন্তব্য করতে পারেন। সেজন্য আপনাকে ফেসবুকে যেতে হবে, আমাদের ফেসবুক আইডিটা খুঁজে বের করতে হবে, এবং ওখানে লাইক দিয়ে মেম্বার হওয়ার পর আপনি স্ট্যাটাসে কমেন্টস করতে পারবেন। ইমরানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফ্যান পেজটাতে। আমাদের ফ্যান পেজটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। এবং ইমরান কিনিক রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি প্রশ্ন বা কমেন্টস করতে পারেন, এগুলো সবই ইমরান দেখবে এবং ইমরানের কালেকশনে থাকবে। হ্যাঁ, যেটা বলছিলেন যে খেলাধুলা করতেন,
তো এরকম একদিন মানে সামনে ঈদ রোজার মধ্যে একটু শিখছি, তখন র্যাকেট খেলার সিজনটা চলে আসলো।
জি,
তো সামনে আবার আমার বার্ষিক পরীক্ষাও চলে আসলো 7-এর।
ওকে,
তো পরীক্ষার সামনে যেহেতু সেই সময় আমি রাত জেগে খেলাধুলা করতেছি, যে সব ভাইয়ের ভালো লাগতেছিল না, তো ভালো লাগতেছে না বিধায় ভাইয়া আমাকে ধরে নিয়ে যায় রাত্র 12:30 আমি শুক্রবার বিধায় একটু বেশিক্ষণ খেলতেছিলাম, আধা ঘন্টা আমি 10:30-11:00 পর্যন্ত খেলে চলে যেতাম, প্রতিদিন আসতাম 9টার দিকে খেলে চলে যেতাম। তো ওই দিন একটু যেহেতু শুক্রবার ছিল একটু বেশি করে খেলতেছিলাম। ভাইয়া বেশি হলে আসছে, সেদিন দেখছে সেও খেলতেছে, সেদিন মানা করছে যে বেশি রাত করে খেলবি না, খেলাধুলা বাদ দিয়ে এখন পরীক্ষার সামনে মন দিয়ে পড়াশোনা কর। তো সেক্ষেত্রে পরবর্তী দিন একটু আমি গাফলতি করছিলাম, যেহেতু বেশিক্ষণ থাকছি ভাইয়ের রাগটাও সেখানে শুরু হয়েছে আর কি। আমাকে ভাই প্রচুর ভালোবাসতো এবং শাসনও করতো আর কি।
ওকে, এমনিতে সাধারণত বড় ভাইরা শাসন করেন, কিন্তু বাবার ভূমিকা এখানে কি ছিল? আপনার বাবা?
আমার বাবা বিডিআর চাকরি করতেন
বাংলাদেশ রাইফেলসে,
রাইট?
ওকে,
তো সে 1999 সালে রিটায়ার করেন।
এরপরে কি আপনাদের পরিবারে থাকতেন?
হ্যাঁ, পরিবারে থাকতেন। ওর রিটায়ারের টাকা থেকেই কিছু টাকা ভাইয়ার বিবাহের কাজে করে, আর বাকিটা সে ব্যাংকে রেখে
ওকে
দিন যাপন করছিল।
প্লাস আপনারাও কন্ট্রিবিউট করছিলেন, আপনার বড় ভাই বা বাকি যারা ছিল ওরা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছিল। ওকে, তারপরে বাবা খুব একটা খুব বেশি ইয়ে করতেন না, শাসন আদর বা এরকম কিছু একটা করতেন না, দেখাশোনার ব্যাপারটা ব্যাপারটা কি এরকম ছিল?
ব্যাপারটা এরকমই ছিল যে সে কিছু আমাকে গায়ে হাত দিতেন না, কিন্তু মুখে বেশি বলতেন, এবং ভাইয়া আসলে তার কাছে বেশি নালিশ দিতেন।
মানে বড় ভাই আসলে বেশি ভূমিকাটা পালন করতো,
রাইট?
ওকে,
তারপর আমি আমার বাবারই ভয় পাই, তারপরেও বেশি ভয় পাইতাম বড় ভাইকে।
ওকে,
ওই দিন রাত্রে ভাইয়া এখানে নিয়ে গেছে, ভাবছি আজকে অনেক মারবে, ভাবছি যে মারবে জাস্ট একটা চর থাপ্পড় মারবে এই ধরনের, কিন্তু ভাইয়ের রাগটা কিছু দিন দিন খারাপ চলে যায় না। সে আমাকে আমাদের দোতলায় নিয়ে যায়, কাঠের ঘর, দোতলায় যে আড়া আছে সে আড়ার সাথে আমার দুহাত বাঁধে এবং আমাকে ঝুলাই এক পর্যায়ে এক ধরনের ফালাইয়ে, তারপর আমার টর্চারিং করতেছে, এই ধরনের মারতেছে আর কি, যেটাকে বললে তুই কথা ছাড়িস হ্যাঁ এইসব। আমার মায়ের যতটা ব্যথা না পাইছি, মামার যে ঝুলাই মারতেছে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছিল,
অসম্মানই লেগেছে।
হ্যাঁ, এই জন্য আমি ওই টাইমটাই মনে মনে একটা খারাপ পণ করছিলাম যে ভাইয়ের সাথে কখনোই কথা বলবো না। তো ভাবি এবং মা নিচে বসে বলতেছে কাউসার ফেরে দেয় আজকের মতো আর যাবে না, ভাবি অনেক চিল্লে চিল্লে করতেছে যে একদিন বাড়িতে আওয়াইসে আমার মারো এসব কি হ্যাং ত্যাং, মা আর ভাবি নিচ থেকে খেইলা উপরে উঠছে আর কি, ওইটা আমার নামাইছে, ভাবি আমার সরাই নিছে, মা ভাইয়ার হাত থেকে লাঠি দিয়ে মারেনি, মাসে যে হ্যাঙ্গার ছিল
ওই হ্যাঙ্গার মানে শার্টের হ্যাঙ্গার,
হ্যাঁ রাইট,
ওকে,
অনেক শক্ত ছিল হ্যাঙ্গারটা কাঠের,
মারতে আপনি গিয়ে দিলেন, আপনি বলবেন শক্ত ছিল না নরম ছিল। ওকে, তারপর
এর পরবর্তীতে আমি পণ করি, যেটা দুষ্টমি পণ যেটাকে বলতে পারেন আপনি, আমি ভাইয়ের সাথে কখনো কথা বলবো না, এবং ভাইয়ের সাথে কথা বলবো না হঠাৎ করে কেমন মনে হয় যে আমি কারোর সাথে কথা বলবো না।
ওকে,
তার মানে তারা ধরে নেবে যে টর্চারিং এ আমার হয়তো বা বাক শক্তি হারিয়ে ফেলেছে।
ওকে, তো মানে একটা পেনাল্টি দিবেন সবাইকে আর কি, এরকম একটা,
রাইট? তো সেক্ষেত্রে যে 2-3 দিন হয়ে গেল কোনো কথা বলতেছি না, ভাইয়ার মনে ভয় ঢুকে গেছে, বাবা মা ভয় ঢুকে গেছে যে কি নাকি খারাপ ঝুলাই ফুটেছে, হয়তো বা কোনো জায়গায় আগে বুকে ঢুকে আঘাত লাগছে, কথা বলতে পারতেছে না এই ধরনের। সবার থেকে যে চাচাতো ভাইয়ের বউ, সে খুব ট্যালেন্টফুল লোক ছিল ওই সময়, ব্যাপারটা সে ধরতে পারছে ওই চাচাতো ভাই বড় ভাবি আর কি। তো সে আমাকে টেবিলের উপর বলতেছে এই ফ্যাট থালা, তারপর তুই আবার নিজে চাঁদ, এইভাবে ভাইয়ের সাথে কখনো করবি না, এখন কথা বলবি, তুই আসলে দুষ্টামি করতেছিস এটা সবার কাছে বল। আমি তার কাছে অনুভূতি দিয়ে বুঝাইতে চাইতেছি আসলে আমি দুষ্টামি করতেছি না, আমি কথাই বলতে পারছি না, আমার ভিতর থেকে কথা আসতেছে না। তো যাই হোক, 5 দিন পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ভাইয়া, এবং গ্রামের ডাক্তার, তো সে বলতেছে আসলে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, এই জন্য কথা বলতে পারতেছে না, আমাকে হা করে আমার গলা দেখছে, দেখার পরে জিজ্ঞেস করতেছে কি অনুভূতি। তো আমি তাকে আমার অভিব্যক্তি দিয়ে বুঝাচ্ছিলাম যার সঙ্গে কথা বলতে পারতেছি না, আমার এই ধরনের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ডাক্তার পরামর্শ দিল যে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, ভিতরে কথা আনার চেষ্টা করো, বড় বড় কাশি দাও, এই হ্যাং ট্যাং আর কি। তো ভাইয়াকে আবার ইনফর্ম করলো যে বড় ধরনের ডাক্তার দেখাও, হয়তো বা কোনো খারাপ কিছু হলে হতে পারে, ভাইয়া খুব টেনশনে মন মারা, সে আর যাইতেছে না। তো তখন ভাইয়া বলতেছে যে সামনে একটা ঈদ আসতেছে, ভাইয়া আশাই ছিল, ভাবির আশাই ছিল তার বিবাহিত জীবনের প্রথম ঈদ শ্বশুরবাড়ি কাটাবে, অনেক আনন্দ ফুর্তি করবে এইসব আর কি। তো আসলে আমার জন্য এক ধরনের মাটি হয়েছিল ঈদটা, ঈদের দিন চাঁদ জাত হয়ে যাইতেছে, আমাদের কারো কোনো কেনাকাটা হয়নি, শুধু আমার জন্য কেনাকাটা করতেছে সবাই, এটা কিন্তু সেটা করতেছে। ইভেন ঈদের 2 দিন আগে ভাইয়া আমাকে জানতো ক্রিকেট খেলা পছন্দ করি, একটা ভালো একটা ব্যাট কিনে দেয় আর বল নিয়ে আসে। তো সবাই মিলে আমার 11 ভাই ছিলাম, চাচার ভাই মিলে সবাই মিলে আমরা খেলা করতেছিলাম বিকেলে। তো সবাই টেকনিক্যালি আমাকে আমার মাছ থেকে কথা বের করানোর জন্য আমার কাছে বল দিছে যে তুই বল কর, তারা ধারণা করছে যে যদি পায় কখনো লাগে তো হয়তো আমি এলবির আবেদন করবো, সেক্ষেত্রে আমি আমার মুখ থেকে কিছুটা বের হয়ে আসবে এই ধরনের এক্সপেক্ট করছিল তারা অবশ্য। তো তারপরে একটি হঠাৎ করে তারা ইচ্ছাকৃত ভাবে ইজি একটা এলবি সে ইচ্ছাকৃত ভাবে পায়ে লাগায়, আমি কিছু না বলে আমি দুহাত প্রসারিত করে শুধু দাঁড়াই গেছি, মুখ থেকে কিছু বলতেছি না। তো এরপরে এই ধরনের চেষ্টা করে আমাকে ভালো করার জন্য,
জেগে ঘুমালে তাকে আসলে কখনো ঘুম থেকে জাগানো যায় না। হ্যাঁ, তারপর কি হলো?
তো ভাইয়া ঈদের দিন আগে চাঁদ রাতে আর কি, বলতেছে যে ইমরান প্লিজ আমাকে সবার কাছে ছোট করিস না, আমি আসলে লজ্জিত খুব, আমি তোর কখনোই মারবো না, তুই প্লিজ কথা বলার চেষ্টা কর, চেষ্টা কর ভাই। অনেক কান্নাকাটি করতেছে, তো তার কান্নাকাটি দেখে আমিও ওই সময় আমার অনুভূতিটা এইভাবে ফিলিংস করছিল যে আসলে ভাইয়ার কান্নাকাটি দেখে আমার কান্নাকাটি আছে, কিন্তু আমি যদি এখন কথা বলি তাহলে আমাকে কি হিসেবে দেখবে, কি বলবে, কি করবে, এই ভয়েও বলতেছি না।
দাদা এই কয়দিন তুই এইরকম, ঠিক আছে চল এইবার তোর আসলে অ্যাকশনটা দেখাই দিই।
হ্যাঁ রাইট, ওই ভয়ও কিন্তু আমি বলতেছি না আসলে, আসার সাথে সাথে আবার বড় বড় ভাবিরা বলতেছে যে দেখ টানা যদি 10 দিন কথা না বলিস তাহলে কিন্তু সত্যি সত্যি তুই কথা বলা কথা বলতে পারবি না, ওই ভয়টা কাজের মিটার ভিতরে লাগতেছিলাম। তো যাই হোক, তো এভাবে কারো কাছে ধরা পড়ি নাই, বাসায় একটা কাজের মেয়ে ছিল ছোট, ও কিছু দুষ্টামি করতো সবসময় আমার কাছে ধরা পড়তো, তো একদিন একটা দুষ্টামি করছে আমি ধরে ফেলাইছি এবং আর বলতেছি আজকে মার কাছে বলে দেবো।
এই তো আপনি আসল জিনিসটাকেই মানে উদ্ধার করে গেছেন, সব জায়গায় সতর্ক ছিলেন আপনি, কাজের মেয়ের কাছে সতর্ক থাকতে পারেননি। ওকে তারপর
আসলে তার পরবর্তীতে ও যাই বলে দিতেছে মার কাছে যে আন্টি আন্টি এরকম ইমরান ভাই এরকম আমাকে বলতেছে, আমি নাকি কি ভুল করছি, কথা বলতে পারে কথা বলতে পারে। তা আমি সবাইকে বলতেছিলাম না ও মিথ্যা কথা বলতেছে, আসলে এই ধরনের কিছু না, আমি চেষ্টা করতেছি আমি হয়তো
অঙ্গভঙ্গি করে বোঝাচ্ছিলাম।
রাইট, তো চাঁদ রাতে ভাইয়া এই ধরনের রিকোয়েস্ট করতেছে, আমি ডিসাইড করতে পারতেছিলাম না আসলে আমি কি করবো, আমার কি করা উচিত। ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাবে, ভাইয়া আমার পাঞ্জাবি পড়াইতেছে, কারোর জন্য কিছু কিনে নেই, আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসে, শার্ট নিয়ে আসে, প্যান্ট নিয়ে আসে, তো বলতেছে চল নামাজ পড়তে যাবো। তখন আমার ফিলিংস টা এই ধরনের কাজ করছে, আজ ঈদের দিন, আজকে যদি একটা সত্যি কথা বলি কিছু বলবে,
কিছু বলবে না। ওকে, ওরে বুদ্ধিমান।
তো তখন আমি হঠাৎ করে আমি প্রথম মা করে ডাক দিই, তো মা করে ডাক দেওয়ার পর আমার ভাইয়া আমাকে জড়াই ধরে যে তুই কথা বলতে পারতেছিস, খুব মানে ঈদের আনন্দ তো আছেই, তার সাথে আমি কথা বলতেছি এটা তার কাছে মানে বেশি আনন্দের।
ওকে,
তো এরপরে ভাইয়া আমার নিয়ে ঈদ করলো এবং নামাজ পড়ে সবার জন্য আবার কেনাকাটা করলো।
ওকে,
তো এই ধরনের ভাইয়ের সাথে একটা ই হয়েছিল আমার লাইফে একবার। তো এরপর আবার
বিশাল ঘটনা,
তো ভাইয়া এরপর আমাকে বুঝাই টুঝে গেল যে জীবনে পড়ালেখাই সব, এভাবে পড়াশোনা কর, জীবনে মানুষ হতে হবে, তুই আমাদের সবার ছোট, আমরা কোনো ভাই সেভাবে পড়াশোনা করতে পারি নাই, তোকে নিয়ে অনেক বড় আশা, ভালো পড়াশোনা করবি, ভালো কিছু করতে পারবি জীবনে। আমি শুনি কিভাবে জানি এরকম যে আমার একখান থেকে শোনার পর আর একখান থেকে বেড়ে যায়, আমি তারপরে আমার কার্যক্রম যেটা খেলাধুলার বিষয় ওই দিকে বেশি মনোনিবেশ দিতাম। তো যাই হোক, একটা টাইমে ক্লাস 7 থেকে 8 উঠি, এটার পর মানে ভালো দিন চলছিল, বড় ভাবি তার সাথে ভালো মজা করতাম, ফালতামি করতাম, ভাবি আমার মাঝে মাঝে দেখা যায় অসময় আমি গাছে উঠে বসে থাকতাম, তিতুল গাছ ছিল, গাব গাছ ছিল, এইসব গাছে দুপুরের সময় গোসল করতে যাইতেছি না, ভাবি ওখান থেকে নামাই নামে কান ধরাই করতো যে তোর ভাইয়া কিছুদিন আগে মেরে গেছে, এই ধরনের দুষ্টামি করিস, হ্যাঁ আমাদের কথা শুনবি না, এইসব আর কি। এইটা যে দ্বিতীয় শ্রেণী পরীক্ষার সময় ভাবি চলে যায় ভাইয়ার কাছে শিক্ষরে ভাইয়ের সাথে থাকার জন্য। তার পরবর্তী মানে টোটাল 2-3 বছরের মধ্যে আমাদের আরো 2 ভাইয়ের বিবাহ হয়ে যায়।
আচ্ছা, আপনার ইমিডিয়েট যে বড় 2 ভাই তাদেরও বিয়ে হয়ে গেল।
ওকে, এই পাস করার পরে 9 শ্রেণীতে ভর্তি হয়ে যায় ভাইয়ের কাছে, ভাই আমাকে শিবচর নিয়ে যায়।
ওকে,
দেখা যায় বাড়িতে বসে আমি খেলাধুলা ছাড়তে পারতেছি না, বেশি বেশি খেলাধুলা করতেছি, বাবা প্রতিদিন ঘর থেকে নামাই দেয় লুকে লুকে, আবার ভাবি আমার আইনা ঘুম পাড়ায়, তারপর ভাত বাড়িয়ে দেয় যেটা মাও করতে পারতেছে না বাবার জন্য। তো এইসব করার পরে ভাবি যে ইচ্ছে চলে যায়, তারপর তো বাবার বেশি টর্চারিং পড়ে যায় যে আসলে এখন বাঁচানোর মতো কেউ নেই আমার, যে দুই অন্য যে দুই ভাবি তারা নতুন, তাদের ইয়ে অতটা বাবা শোনে না। একদিন আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই, বাবা অনেক খারাপ খারাপ কথা বলে, আমি বের হয়ে যাই এবং বের হয়ে ভাইয়ের ফোন দিই বড় ভাইয়ের যে বাবা আমার সাথে এই ধরনের আচরণ করতেছে, আমি আসলে ঘরে থাকবো না, আপনারা আপনাদের লাইফ নিয়ে থাকেন, আমি আমার লাইফ নিয়ে থাকি।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
ক্লাস 8।
আচ্ছা, ঠিক আছে, খুবই খুবই ইমোশনাল স্টেজ। তারপর
তো তার পরবর্তীতে ভাই আমাকে রিকোয়েস্ট করে আসা, তুই বাসায় যা, আমি আব্বারে জানাইতেছি আব্বা তোর সাথে খারাপ ব্যবহার করবে না, তুই আব্বার কথা কান দিস না, আব্বা তো এখন মনে হয় রিটায়ার করা লোক, আর বিডিআর চাকরি করতে যেহেতু লাকঠাক মানুষ একটু একটু মানিয়ে না ভাই।
আমার বাবা কিন্তু বিটিআর এ ছিলেন, আমার বাবা বিটিআর এ ছিলেন এবং আপনার বাবা বিটিআর এ, শুনে খুব ভালো লাগছে। আপনার বাবা কত সালে রিটায়ার করলেন বলুন?
99 সালে।
ওকে, আমার বাবা 2008 সালে উনি মারা যান বিএসএফ এর গুলিতে, দেশের জন্য শহীদ হন। যে আপনার জানা আছে কিনা আমি জানি না, আপনার গল্পের দিক থেকে হঠাৎ করে বের হয়ে আসলো। 2008 সালে বিএসএফ এর সাথে ক্যাটেগরি গভর্নমেন্ট তখন ছিলেন, দুজন সোলজার মারা গিয়েছিল বিটিআর এ, তার মধ্যে আমার বাবা ছিলেন কমান্ডার এবং আরেকজন ছিল হচ্ছে একজন হিন্দু সোলজার, চাঁপাইনবাবগঞ্জে ঘটনাটা ঘটেছিল, দুজন মারা গিয়েছিলেন। হ্যাঁ, আমার বিডিআর শুনলে আসলে আমার ওই বললাম না একটা ব্লাড, আপনি যে রেশনের চাল খেয়ে বড় হয়েছেন বা যেটা যে এসেন্সে বড় হয়েছেন, আমার আমার ওই এসেন্সটা আমি পাই, মানে আমার শুনলে ভালো লাগে। একই গোষ্ঠীর লোকজন যখন হয় না তখন আসলে শুনতে ভালো লাগে। হোয়াট এভার ইট ইজ, তারপরে কি হলো গল্পের?
তো ভাই বলতেছে, তো ভাইয়ের কথা মতো আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বড় ভাবি নেই, বড় হয়তো নিয়ে গেল ভাবি ভাইয়া। তো বাসায় গেলাম, বাসায় গিয়ে কোনো মতে ওই 6টা মাস খুব সুন্দরভাবে পড়াশোনা করতেছি, খেলাধুলা করতেছি না, ভাইয়ের কথা শুনে না। ক্লাস 9-এ যখন উঠি তখন ভাই নিয়ে যায় তার কাছে, যে আয় তুই আমার কাছে বসে থাকবি, পড়াশোনা করবি, এসএসসি কমপ্লিট আমার কাছে বসে কর। যেহেতু ভাইয়া গার্লস স্কুলের মাস্টার, পাশাপাশি বয়স স্কুল ছিল, বয়স স্কুলের টিচারদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল ভাইয়ার, যে করে আমাকে ওইখানে ভর্তি করাই দেয়। তো ভাইয়ের কাছে যখন যাই আর কি, ভাবি তো তখন ওইখানে, তো 2টা রুম, ওইখানে বসে অনেকক্ষণ রাত জেগে জেগে পড়াশোনা করাইতাম ভাইয়া। ভাবি রাতে কিছু খাবার দিত, আপেল দিত কিংবা দুধ দিয়ে যেত, এসব খাইয়ে পড়াশোনা করতাম রাত 1টা 2টা পর্যন্ত।
ওকে,
তো ভাইয়ার কারণে আসলে ওই সময় কি গ্রেড পাই,
এ গ্রেড, ওকে, তারপরে এ প্লাস না এ পান, এসএসসি তে, রাইট, ওকে।
এর মাঝে যে কাহিনীগুলো হয় সেটা হলো গিয়ে, ভাবি ভাইয়ের সাথে দেখতাম ভালোই আন্ডারস্ট্যান্ডিং, তারপর যেটা হয় আর কি, যেহেতু এইটা নাই ওইটা নাই সেটা নাই, সে বলতেছে যে তুমি অন্য কিছু করো, যেহেতু আর একটা ভাই আমার সাইপ্রাস থাকে, আশা ছিল যে তার কাছ থেকে কিছুটা সাপোর্ট পাবে,
ওকে, আপনার ভাবি,
হ্যাঁ, যে আমাকে সে কিছুটা হেল্প করবে।
মানে আপনাদের ভাইয়ের মধ্যেই কেউ একজন হেল্প করবে নাকি ভাবির ভাই, কোনটা?
না, আমার সেজো ভাইটা যে সাইপ্রাস থাকে।
ও আচ্ছা, মানে আপনাদের ফ্যামিলিতেই আপনার ভাই যে হেল্প করার কথা ছিল কিন্তু হেল্প সাপোর্টটা পাচ্ছে না,
হ্যাঁ, আর্থিক দিক থেকে যেটা
হয়েছিল। তারপর
তো সেখান থেকে বড় ভাইয়াও বেশি একটা, সে যখন আমাকে নিয়ে ওখানে দিতেছে, তো তোমার ঘরে বলতেছে আর কি সুজয় ভাইকে, যে তুই বাড়িতে একটু খোঁজ খবর রাখিস, আর আমি ইমরানকে দেখতেছি, আমি ইমরানের বাট আমি নিলাম। তো তখন 1 বছর পর সাফিয়া, মানে আমার ভাইসকে আর কি, সাফি, তার 2 বছর পরে আবার রাফি হয়, ভাইয়ার 2টা ছেলে হয় আর কি,
রাফি এবং সাফি,
হ্যাঁ, যেহেতু 7-এ ওঠা সাফি পাই, 10-এ ওঠে আবার রাফি,
3 বছরের গ্যাপ,
রাইট, ভালো চলছিল আর কি, পড়াশোনা খুব ভালো চলছিল। মাঝে কিছু কাহিনী মনে পড়ে এখন খুব, ভাইয়া যখন ঢাকা আসতো স্কুলের কাজে, তখন ভাবি আমি সাফি রাফি চারজনে একসাথে থাকতাম, একসাথে খাইতাম এবং একই খাটে শুইতাম। ভাইয়া আমাকে তাদের সাফি রাফির মতোই চোখে দেখতো, আর আমি ভাইয়াকে বাবার মতো দেখতাম, ভাবিকে মায়ের মতো
দেখতাম,
যেহেতু বড় ভাই বড় ভাবি, সব ধরনের শাসনও করতো, ভাবি ভালোবাসতো শাসনও করতো। এভাবে দিন কাটাচ্ছিলাম আর কি এসএসসি লেভেলটা। তো এসএসসি পাস করার পরে আমি চলে আসি বরিশালে, পলিটেকনিকে ভর্তি হই। আমি যেহেতু ভোকেশনাল পড়ছিলাম এগ্রো বেস্ট ফুড নিয়ে, তো আমাকে ওইখানে নিয়ে দেওয়া হয় পলিটেকনিকে পাওয়ারে। তো আসলে আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব কাঁচা ছিলাম, পাওয়ারে অনেক ধরনের সাবজেক্ট ছিল যেটা আমি কষ্ট হইতে পড়তে, যার কারণে আমি পাওয়ারে 2টা সাবজেক্ট আমি ফেল করি, আর পলিটেকনিকে ফেল করা মানে আউট।
ইন্টারে
যখন ভর্তি হই আমাদের শিকারপুরে, মানে আমাদের শিকারপুর গ্রামে শ্রীমঙ্গল ডিগ্রি কলেজে, ইন্টারে বা বেশি একটা ভালো রেজাল্ট করতে পারি নাই, সিগারেটে পারি, পৃথিবীতে যদি আমার সবকিছু শেষ হয়ে যায় আর যদি এই একটা জিনিস থাকে, আমি তাহলে সবকিছু ছেড়ে দিয়ে এই একটা জিনিস নিয়ে থাকবো।
ক্রিকেট আপনি খুব ভালো খেলতেন, কি খেলতেন, বোলিং না ব্যাটিং এ?
কিপিং,
উইকেট কিপিং আর ব্যাটিং,
রাইট।
এখনো কি খেলা হয়?
হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, আমি এখন একটা ছোটখাটো ব্যবসা করতেছি, প্রতিষ্ঠানের নাম আছে প্রিন্স প্লাজা। তো ওই প্রিন্স প্লাজা দোকানের নামেই আমি একটা দল রাখছি একটা টুর্নামেন্টে। তো সেখানে আস্তে 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 করে আমি আজকে সেমিফাইনাল খেলে তারপরে লঞ্চে উঠলাম ঢাকার উদ্দেশ্যে।
সেমিফাইনাল ক্রিকেট আপনি এখনো ধরে রেখেছেন,
রাইট,
ভেরি গুড, ভেরি গুড, ওকে, ঠিক আছে, আমরা গল্পে আবারও ফিরি, যে জায়গাটাই ছিলাম। আপনি খারাপ করলেন এই কারণে, ক্রিকেটের কারণে আপনি পড়াশোনা করলাই দিলেন এবং আপনি সি পেলেন, সি নিচে যদি ডি পেতেন সেক্ষেত্রে আপনার কোনো কার্পণ্য হতো না। ওকে, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, তারপরে কি হলো?
তারপরে ইন্টারমিডিয়েট পাস করার পরে ভাইয়েরা চিন্তা করলো যে এখন ভর্তি হওয়ার মতো তো কোথাও এত ভালো রেজাল্ট করতে পারি না যে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবো ঢাকায়। তো তারপর চিন্তা করলো যে তারপর ট্রাই করো, আইসা 1 বছর কোচিং করলাম বিভিন্ন জায়গায়, আইস করলাম ওই সময় বাইরে যাওয়ার জন্য, তো তারপরে ভালো ভালো ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম কিন্তু কোনোটাই হলো না। লাইক আপনার মিরপুর বাংলা কলেজে,
বাংলা কলেজে হয়নি?
না।
ওকে,
সেজ ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয়, সেইখান থেকে আমি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হই ধানমন্ডিতে, 4 মাস পর পর 10,000 টাকা এবং আমার প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে দেয় ভাইয়া, সেজ ভাইয়া।
ওকে,
বড় ভাইয়া আস্তে আস্তে দিন দিন সে বেশ একটা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল না, বোধ হয় বাড়িতে সেরকম ভাবে মানে সবাইকে হেল্প করতে পারে না যেরকম মা বাবাকে আগে বলতেছি, তারপরও অনেক সাহায্য সহযোগিতা করছে, অনেক সময় ধার করে হলো লোন করে হলো সেটা করছে, আমার পড়াশোনার ভাতটা সেজ ভাইয়া নিয়ে নিলো। তো এভাবে চলছিল প্রায় 4 মাস 5 মাস শেষ হয়ে গেছিল। ঢাকায় আমার যে সেজ ভাইটা বিবাহ করছে আমার খালাতো বোনকে, ওই খালাতো বোনের আরেকটা বোন আছে ছোট রাবেয়া, আমার সমবয়সী না, 2 বছর ছোট কিন্তু একসাথে বড় হয়েছে বলতে গেলে।
ওকে,
তো ও ইন্টারমিডিয়েট পড়ে আর কি, ও পড়তেছে লালমাটিয়ায়, আমার ভার্সিটি থেকে 10 মিনিটের দূরত্ব আর কি।
ওকে,
তো সেভাবে ওর সাথে ভালো যোগাযোগ হইতো আমার। তো হঠাৎ করে ভাই একদিন একটা মোবাইল পাঠাইলো আমার সাইপ্রাস থেকে, এবং ওইটাই প্রথম জীবনে মোবাইল পাইলাম আর কি, অনার্স ওঠার পরে।
আপনাকে আর পাই কে?
তো তারপরে মোবাইল, নতুন মোবাইল, তো ওইটা দেখি রাব্বুকে, ওর রাব্বু ইন্টারমিডিয়েট হওয়ার সাথে সাথে মোবাইল দিল, মানে আমার খালতো বোন যেটা,
জি
লাল নাম
রাব্বু,
হ্যাঁ রাব্বু। সেক্ষেত্রে ও যেহেতু মোবাইল আগে পাইছে আর আমার নতুন দিছে, নতুন মোবাইলটা যেহেতু ওর দুলো ভাই পাঠাইছে আমার ভাই হিসেবে, একটু বলতেছে ভাইয়া তুই আমার কাছে 2টা দিন দে, আমারটা 2টা দিন দিয়ে চালা,
নতুন মোবাইল ফোন একটু ইউজ করুক।
হ্যাঁ রাইট। তো 2টা দিন ও ইউজ করলো, ওর মোবাইলটা আবার আমি ইউজ করতে লাগলাম। তো 2টা দিন পরে যখন মোবাইলটা আমাকে ফেরত দিল, তখন মনে করেন ওর মোবাইলের ভিতরে আমি দেখি 2টা মেয়ের ছবি।
আমি তো ভাবছিলাম যে মোবাইলের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, আপনি বরং একটা ভালো কিছুই পেলেন মনে হয়, হয়তো বা জানি না কি হলো। ওকে, তারপর
দেখি একটা মেয়ের 2টা ছবি আর রাবুর একটা ছবি, রাবুর ছবিটা ওই মেয়েটার সাথে একটা, আর ওই মেয়েটার সিঙ্গেল ছবি 2টা, মেয়েটা সম্ভবত আর রুমমেট এবং ক্লাসমেট,
নিজের হয়তো বা ছবি টবি তুলেছে
রাইট। আমি জিজ্ঞেস করলাম রাবুকে ফোন দেওয়া যে তুই যে ছবি তুলছিলি এই মেয়েটাকে কোন মেয়েটা, যে আমার মোবাইল তুই ছবি 2টা তুললি, কোনো ছবি তুলিনি। তো ও করছে অনেক ছবি দিয়েছিল, সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিল, ওই ছবি দুটা ডিলিট করতে পারে না, হয়তো আমার ছবির মাঝে হারিয়ে গেছিল ছবি দুটা।
ওকে,
তো সেক্ষেত্রে করতে পারে না বিদায় বলতেছিল কোন ছবি দুটা, বলছে তুই আর একটা মেয়ের সাথে এইভাবে দাঁড়ানো আর একটা একা একটা মেয়ে এইভাবে দাঁড়ানো। তো বলতেছে ভাই প্লিজ তুই ছবি দুটা ডিলিট করে ফেলা। আগে ডিলিট করবো কিসের জন্য, কি হয়েছে সমস্যা কি? ওই মেয়েটার ওর বান্ধবী, জিজ্ঞেস করলাম কে, বলতেছে আমার বান্ধবী, বললাম নাম কি, তো বলো নাহার। জিজ্ঞেস করলাম যে বাড়ি কোথায়, তো বলতেছে কিসের জন্য তুই এত জিজ্ঞেস করিস, তুই মোবাইলের ডিলিট করে ফেলা। আমি জিজ্ঞেস তোর কাছে আবার মোবাইলটা দিয়ে দেবো তুই ডিলিট করে ফেলাস।
ওকে,
আমি ডিলিট করবো আর তুই বিশ্বাস করবি না, সেটা হবে না, তুই নিয়ে তুই ডিলিট করে ফেলাস। আচ্ছা ঠিক আছে। একদিন কৌতূহল বিষয়ে হয়তো বা ফ্রেন্ড সার্কেল দেখিয়ে ফেলাইছে মোবাইলের ছবিটা, বলতেছে কে তোর কি গার্লফ্রেন্ড, এই ধরনের মিন করা শুরু করে দিছে। তো সেক্ষেত্রে বললাম না সেরকম না, আমার কাজিনের আর কি
ফ্রেন্ড,
তো কাজিনের ফ্রেন্ড, তাহলে তো তুই বড় বড় চুল ছিল সামনে ছাড়া, সাদা একটা ড্রেস, মানে হেভি লাগছিল আমার কাছে, অর থেকে সুন্দর সুন্দর মেয়ে দেখছি আর কি, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয়েছে পারফেক্ট
মেয়ে ফর ইউ, মানে আপনার জন্য,
মানে আসলে ওই টাইমে আমার জন্য কিনে
আপনার খুব ভালো লাগতো।
এর পরবর্তীতে আমি আস্তে আস্তে রাবুকে জিজ্ঞেস করলাম যে একটা হেল্প কর না, মেয়েটার আমার ভালো লাগতেছে, ও কি কারোর সাথে সম্পর্ক করে? তো বলতেছে ভাইয়া এটা তো ঠিক না, মেয়েটা না খুব ভালো, কার সাথে সম্পর্ক করে না, কার সাথে কথাবার্তা বলে না।
ওকে, তাহলে তো আরো ভালো লাগবে এটা শোনার পরে।
হ্যাঁ, এটা এটা শোনার পরে হ্যাঁ আপনি ঠিক ধরতে পারছেন। আসলে এর পরবর্তীতে আমি আস্তে আস্তে আরো বেশি আসক্ত হয়ে পড়ি ওর প্রতি, যতটাও আমার কাছে ভালো ভালো গুণগুলো বলতেছে। তো এরপর হঠাৎ করে একদিন ওর কাছে আর মোবাইল নাম্বারটা চাই যে প্লিজ তো মোবাইল নাম্বারটা দেন, না দিবে না দিবে না দিবে না, তো দিলই না। একদিন দুপুরে হঠাৎ করে ফোন দিই, ও আনফরচুনেটলি বাথরুমে গেছিল গোসল করার জন্য, তো এদিক থেকে আপনার নাহার ফোনটা রিসিভ করছে।
ওকে ওকে কুল। তারপর
নাহার ফোনটা রিসিভ করার পর যখন ফোনটা আমি ওপাশ থেকে শুনলাম যে আসলে তো রাবো না, তখন চিন্তা করলাম যে আর রুমমেট কেউ হবে, তখন আমার চিন্তা করলাম যে আর রুমমেটে 3 জন থাকেন, ও নাহার আর একটা মেয়ে, ভাবলাম যে হয় নাহার হয় অন্য একটা মেয়ে। বলতেছেন আপনি কে? আমি কেন আপনাকে বলবো কেন? তো বলতেছি আসলে এই জন্য বলবেন যে ওর কাছে কিছু কথা বলার ছিল, খুব ইমিডিয়েটলি, আমার সময় নেই, আমি এখন বলে দিচ্ছি আপনাকে, আপনি একটু জানাই দেন হয় না হার হবে না হয় অন্য মেয়েটা হবে, যদি অন্য মেয়েটা হয় সেও নাহার কাছে বলবে, আর যদি না হারাইতে না হারাতে শুনবেই। তো আমি বলছি যে আপনাদের যে রুমমেট আছে একজন নাহার, তার কাছে একটু বলবেন যে আসলে তার নাম্বারটা দিয়ে যিনি আমার এই নাম্বারটা কল দেয় আমার নাম্বারে।
ওকে,
তো তারপর কেন বলবো না হারকে? বলতেছে না না, এই জন্য বলবেন যে তার একটা ছবি আমার মোবাইলে আছে, আমি কি ছবিটা ডিলিট করব কিনা তার কাছে জিজ্ঞেস করব। রাবু ডিলিট করতে বলতেছে, যে রাবু যখন বলতেছে আপনি ডিলিট করেন, তখন আমি প্রশ্ন করলাম যে আপনি কেন জিজ্ঞেস করতেছেন ডিলিট করব। রাবু বললো ঠিক আছে রাবু আমার কাজ নেই জন্য, আপনি কে? হঠাৎ করে ফোনটা রেখে দিল। তখন আমি শিওর হলাম যে মাস্ট নাহার।
ওকে ওকে কুল। তারপর
এই পরবর্তীতে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে ওর সাথে কথা হচ্ছিল, দু তিন দিন পরে ওর কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাই
যে কোনো ভাবেই।
হ্যাঁ, তো ওর সাথে চাঙ্গলি ওর সাথে প্রথমে আলোচনা করতেছি, আসলে আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই একটা ডাইরেক্ট প্রপোজ।
ওকে,
যে
বীর বাহাদুর।
হ্যাঁ, বলতেছি যে আমি আপনাকে পছন্দ করছি আপনার ছবি দেখে, এখনো তো আপনার সামনে সামনে হয়নি, জানি আপনার সামনে কতটা সুন্দর, আর আমি আসলে সুন্দর খারাপ তা জানি না, তবে আমার সাথে আপনার সম্পর্ক করতেই হবে।
ওকে, প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন যে পরিবারের ছোট্ট ছেলে ইমরান এখন বড় হয়ে গিয়েছে গল্পের এই জায়গাটিতে, এবং এই বড় ছেলেটি শেষ পর্যন্ত কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে সেটা আমরা কেউ জানি না, এবং সেটার জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমরা সবসময় বলি সেটা হচ্ছে যে জীবনের গল্পের কোনো বিরতিতে বোঝার কোনো উপায় নেই যে বিরতির পরে গল্পটা আসলে কোন দিকে টার্ন নেবে। যারা হ্যালো 8920 শোনেন তারা নিয়মিত এই কথাটা বিশ্বাস করেন। আমরা ইমরানের গল্পের এই পর্যায়ে খুব ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 2 থেকে 2.5 মিনিটের একটা সংবাদ রয়েছে, রাত 12টার সংবাদ, তারপর পরই আমরা ফিরে আসছি। আর এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আজকের হ্যালো 8920 তে বরিশাল থেকে ইমরান এসছে আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য, এবং ইমরানের জীবনের গল্প আপনি আশা করছি একেবারে রাত 1টা পর্যন্ত জেগে থেকে একেবারে শেষ পর্যন্ত শুনবেন, কেননা প্রতিটি জীবনের গল্পই যারা আমরা শুনি তাদের জীবন গঠনে কোনো না কোনো ভাবে সাহায্য করে থাকে। আর আপনি চাইলে ইমরানকে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো কমেন্টস করতে পারেন তার গল্প শুনে, এই মুহূর্তে অনেকে করছেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমাদের ফেসবুক একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি গিয়ে ওখানে সরাসরি কমেন্টস করতে পারেন। আর এই ফেসবুক আইডি ছাড়া বা এই ফেসবুক পেজ ছাড়া আমাদের কোথাও আর কোনো ধরনের কোনো পেজ নেই, যদিও হ্যালো 8920 নিয়ে অসংখ্য পেজ খোলা হয়েছে হ্যালো 8920 তে। আমি আইডিটা বলছি facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, দ্যাট ইজ হ্যালো 8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের বিরতিতে যাবার আগে আরো একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা অনুষ্ঠানের শুরুতেই মনে করিয়ে দিয়েছিলাম। গত সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন রাজ, যে মূলত ইন্টারমিডিয়েট পড়ুয়া একটি মেধাবী ছেলে, অনেক কষ্টে অনেক স্যাক্রিফাইসে যে আজকে নটরডেম কলেজে পড়াশোনা করছে, অনেক ব্রিলিয়ান্ট একটা ছেলে, যার জীবন, যার আকাঙ্ক্ষা, যার স্বপ্ন সবকিছু থেমে যেতে পারতো, কিন্তু হ্যালো 8920 তার গল্প প্রচার হবার পর তার জীবনটা গত এক সপ্তাহে কোন দিকে মোড় নিয়েছে সেটা আমরা জানাবো ঠিক ইমরানের গল্পটি শেষ হওয়ার পরপরই। আশা করছি আমাদের সাথেই থাকবেন, সংবাদের বিরতি একটু পরেই ফিরছি।
হ্যালো 8920,
সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। যারা দেশে, দেশের বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুনছেন তাদের সবাইকে আমরা সুস্বাগতম জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে এবিসি রেডিওর বুধবারের এই আয়োজন হ্যালো 8920 সাথে থাকবার জন্য। কথা বন্ধু কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে আজকে আছেন ইমরান, যিনি বরিশাল থেকে এসেছেন, তার জীবনের গল্প বলছেন। ইমরানকে নিয়ে আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, আপনার কোনো প্রশ্ন থাকলে ইমরানকে করতে পারেন। আর আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটি থেকে আপনি আমাদের পুরনো অনুষ্ঠান যতগুলো হয়েছে এখন পর্যন্ত সবগুলো পর্বই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে অতিথির সাথে সরাসরি কথা বলতে পারবেন, যে কোনো ধরনের সাহায্য করতে চাইলে বা আপনার কোনো ধরনের এনকোয়ারি থাকলে হ্যালো 8920 নিয়ে আপনি এই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এই পেজের মাধ্যমে আপনি চাইলে আমাদের এখানে এসে আপনার গল্পও বলতে পারবেন, সেক্ষেত্রে আপনার গল্পটি খুব ছোট করে বলে আপনার সেল নাম্বার সহ আমাদের ইনবক্সে আপনার টেক্সটটি পাঠিয়ে দিতে হবে এবং আমরা টেক্সটটি পড়ার পর আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি আবারও বলছি আইডিটি facebook.com/hello8920, facebook.com/hello8920, এবং এই আইডিটি ছাড়া আমাদের ফেসবুকে আর কোন ধরনের হ্যালো 8920 আইডি নেই। তার মানে বুঝতেই পারছেন বাকি যেগুলো আছে সেগুলোর সাথে এবিসি রেডিওর কোনো সম্পর্ক নেই, এগুলো সবই কেউ না কেউ ভালোবেসে করেছেন এবং এগুলোকে আমরা আদর করে বলতে চাই ফেক পেজ। আর এছাড়া আপনি ফোন করেও আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলে আপনার যা বলার আছে আপনি বলুন এবং সে অনুযায়ী আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আপনি যদি জীবনের গল্প বলতে চান তাহলে সেটা খুব সংক্ষিপ্ত করে ওখানে বলে বলবেন, যোগাযোগ করতে শাকিলকে বলবেন স্পেশালি, কারণ শাকিল যোগাযোগ করে থাকে এবং শাকিল আপনাদের সঙ্গে কথা বলবে। ওকে, আমরা যেখানে ছিলাম ইমরান, যে কথা বলতেন ভালো লাগার ব্যাপারটা শুরু হয়ে গেল নাহারের সাথে, তো ওখান থেকে আমরা ফিরতে চাই, তারপর কি হলো?
আসলে নাহারকে ডাইরেক্ট প্রপোজ করলাম যে তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে তোমাকে ভালো লাগতেই হবে, আমাকে বলছিল যে ভাইয়া তুই চল, রাবু বলছিল। এর আগে যখন নাহারকে বললাম যে আসলে আমি ভালোবাসি, ও আমাকে ডাইরেক্টলি বললো যে না ভাইয়া এটা সম্ভব না, আমি এই ধরনের কোন অ্যাফেয়ারে যাওয়াতে চাই না, আমি এখন সামনে আমার টার্গেট পড়াশোনা ভালো করে চালানো এই আর কি।
ওকে,
এর পরবর্তীতে এই ধরনের কথাবার্তা আমার আরো বেশি ভালো লাগতেছে, আসলে কার সাথে সম্পর্ক করে না কিংবা করতে চায় না, তার মানে আমি আসলে ভালো একটা মেয়ে দিয়ে যাচ্ছি আর কি।
ওকে,
এর মাঝে নাহারকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমাকে যদি তোমাকে ভালো না ভালো নাই লাগে তাহলে আমার সাথে তুমি বন্ধুত্ব অথবা ফ্রেন্ডশিপ রাখতে পারো, জাস্ট ফ্রেন্ড। তো তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে সেটা করা সম্ভব, ফ্রেন্ড যখন হয় তখন আমার সাথে সম্বোধনটা তুই তে নিয়ে আসে, যেহেতু রাবু আমার সাথে তুই করে কথা বলে সেই ক্ষেত্রে আসলে আমাকে তুই করে বলে আমি বলতে থাকি আর কি। তো একটা টাইমে রিক্সায় যখন যাই আমরা তিনজন, প্রথমেই রিক্সা চড়া নাহারের সাথে, তাও দুজন না তিনজন,
তো আরো ক্লোজলি সিচুয়েশন,
তো না ব্যাপারটা সেরকম না,
ওকে
সিচুয়েশনটা ক্লোজলি কিন্তু মেন্টালিটি সেরকম না, ছিল না।
ওকে,
যাই হোক,
ঠিক আছে,
প্রথম রিক্সায় উঠিয়ার সাথে রাবু যেহেতু জানে আমি পছন্দ করি, রাবু একটু চালাই করে ও আর সিটটা নিয়ে নিল এবং বাকি যে অবশিষ্ট একটা সিট ওইটা আমাদের দুজনকে দিল। তো আমি কি করলাম, আমি সিটের উপরে উঠলাম,
উপায় নেই,
হ্যাঁ, তো নাহার তারপর সিটের নিচে বসলো, মানে আমার দু পায়ের মাঝে আর কি, তো বসলো। আমি
প্রথমেই কাজে চলা সিচুয়েশন,
যাই হোক, নিউ মার্কেট গিয়ে ভালো মজা করলাম, ফুচকা ফুচকা খাওয়ার পরে কেনাকাটা করলাম, তারপর যখন ফিরতেছি তখন অর্চলটা বাধা ছিল, যাওয়ার সময় বাধা ছিল, তো যখন ফুচকা খাই তখন আমি যেহেতু আমার ফ্রেন্ড সেক্ষেত্রে আমি অর্চলটা খুলে ফেলাই, হ্যাঁ, ব্যান্ডটা টান দিয়ে ছুটে ফেলাই, চুলটা এমনিতেই খুব সিল্কি ছিল যার জন্য খুলে যায়, তো ওইটা ওখানে বসে ই করতে পারলো না, বাঁধতে পারলো না।
নজরুলের একটা গান আছে, গানটা শুনেছেন? আলগা করগো খোপার বাঁধন দিন বসে মেরা ফাঁসকি। ওকে, যাই হোক, তারপর
আবার যখন যাই রিক্সায় তখন ও বলতেছে যে তুই, রাবার বলতেছে যে তুই তো ভাইয়ার কোলে বস, আমি বসতে পারবো না।
সেটাই স্বাভাবিক, আপনি প্রথম দিনে চুল ঠুল নিয়ে রাস্তা শুরু করেছেন, এটা স্বাভাবিক না?
হ্যাঁ, আসার পথটা আগে বলতেছে।
ওকে,
তো রাবার বলতেছে যে না সম্ভব না, আমি ওখানে বসবই না। কেন বসবি না? কারণ আসার সময় আমি এখানে বসি না, এই জন্য এখন বসবো না, মানে ও আর বায়না থেকে বললো আর কি। নাহার যাই হোক বসলো, তো নাহারের চুলটা মানে এতটাই সিল্কি ছিল এবং লম্বা ছিল যে হালকা হালকা বাতাসেও চুলগুলো খুব আমার ডিস্টার্ব করতেছিল, আমার নাকে এসে লাগতেছিল কিংবা আমার চোখে এসে লাগতেছিল, যেটা চোখে লাগতেছে সেটা হয়তো আমার আনিজে ফিল করছি, যেটা নাকে এসে লাগছে সেটার অনুভূতিটা আমার কাছে এখনো তরতাজা, আসলে খুব এত সুন্দর একটা স্মেল ছিল, আসলে বলতে পারতেছি না।
এরকম হয় যে প্রথম ফিলিংসটা আসলে না এরকমই সবার ক্ষেত্রে আসলে এরকম যে প্রথম লাভ বলেন, আপনার জীবনে তো লাভ বলতে গিয়ে প্রথম লাভ এটাই না, অনেক পরে এসছে, ক্লাস সিক্স সেভেন অনেকে করে ফেলে, ঠিক আছে, তো সেই জায়গা থেকে প্রথম ফিলিংস আপনি বলছেন চুলের বর্ণনা বা স্মেলটা, ইটস রিয়েলি হ্যাপেন এভরিবডি, প্রত্যেকের লাইফে এটা হয়, হ্যাঁ, এবং ওই জায়গা থেকে আসলে প্রত্যেকেই ফিল করতে পারছে যে আপনার ফিলিংস আসলে কিরকম। তারপর
সেদিন স্মেলটা পাওয়ার পরে আমার মানে মনটা এতটাই উতলা হয়ে গিয়েছিল যে আমি ওকে আজকে আবার নতুন করে প্রপোজ করবো, যে ফ্রেন্ডশিপ না, আমি আসলে সত্যি করে ভালোবাসি তোমায়, তুমি আমার ফিরাই দিও না এই ধরনের কিছু একটা।
ওকে,
তো যেহেতু আমার আমার কোলে অবসা, আমি আর কানের কাছে গিয়ে কথাটা বলবো, আস্তে করে বলবো যাতে রাবণ আসনে,
জি,
তো ও ব্যাপারটা লক্ষ্য করে নাই, তো আমি আস্তে কানের কাছে যাই, যাওয়ার সাথে সাথে রিক্সার চাকা ছোট একটা গর্তে পড়ে যায় এবং
দিস ইজ দা পারফেক্ট সিচুয়েশন ম্যান, আমার আসলে উলালা বলার জন্য সবচেয়ে পারফেক্ট সিচুয়েশন আজ পর্যন্ত বোধ হয় এটাই। তারপর তো বাংলা সিনেমাতে শুনেছি এসব কাহিনী,
একেবারে মনে হয়েছে যে আসলে আমরা সিনেমার কোন একটা অ্যাক্টিং করতেছি, ওপাশে কোন ভিডিও ম্যান ভিডিও করতেছে এই ধরনের আর কি।
তো লাইফ ইজ মোর দ্যান ড্রামা, এটা হয় জীবন, নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। তারপর
এর পরবর্তীতে ওই ছোট একটা গর্তে পড়ে যাওয়ার সাথে সাথে একটা সাইড যেহেতু পড়ে যায়, হালকা পড়ে যায় আবার উঠে যায়, তো আমি যেহেতু কানের কাছে গিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি কথাটা, ঠিক ওই বলার মুহূর্তেই আর গালটা এসে আমার ঠোঁটে লাগে। তার পরবর্তীতে ও রিক্সা গিয়ে বলতেছে যে থামো, ও ডাইরেক্ট নেমে পড়ে এবং আমার বলতেছে নামেন। তারপর আমি হঠাৎ করে নামে যাই, আমি আসলে ব্যাপারটা নিয়ে প্রস্তুত ছিলাম না আসলে কি ধরনের কি হয়ে গেছে, জাস্ট নো নো কিস, জাস্ট আমি জাস্ট আমার ঠোঁটটা আর গালে জাস্ট স্পর্শ করলো, তা আসলে আর কিছু না। তো জিনিসটা মিন করতেছে যে ও টার্গেট ছিল এই ধরনের
পূরণ করছে,
হ্যাঁ রাইট, তাই জন্য
কাজটা যে বিধাতা ঘটিয়ে দিয়েছে সেটা তো বুঝতে পারেন। ওকে, তো
ওদিন রিক্সা থেকে নামাই দেয় প্রথম, এরপর ও কান্নাকাটি করতেছে ধানমন্ডি আবহাওয়ানি মাঠের সামনে নামাই দেয় কোনারে,
ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে,
না ও যাতে কান্নাকাটি করতেছে আর আমাকে ওইখানে নামাই দেয়, আমি বলছি আপনি এবার যান, আমি মিরপুরে থাকি,
মানে আপনাকে রিক্সা ছাড়া করে দিল, মানে আপনি দাঁড়িয়ে থাকেন ওখানে আমরা রিক্সা নিয়ে গেলাম।
তো রাবু ব্যাপারটা বুঝতে পারে না, রাবু বলতেছে
কি হয়েছে
কি হয়েছে, তো রাবু বলতেছে না আর আমিও রাবু বলতেছি না, যে দেখে যে নাহার কান্নাকাটি করতেছে, রাবু বলতেছে কি হয়েছে বাইরে নামাই দিলে তুই এসে কান্নাকাটি করতেছে কি সমস্যাটা কি, তো খারাপ কিছু মিন করতেছে। তো আমার ফোন দিল, ভাইয়া তুই নাহার সাথে কিছু করছিস, এমন কিছু করছিস যা না আমাকে বলতে পারতেছে না, তুমি কান্নাকাটি করতেছে বলকে বলি, তো ওইভাবে কেন তোকে নামাই দিলাম, তা আমিও বলতে পারতেছি না, দেখ ভাই আসলে কি হয়েছে এটা তোকে বলা যাবে না, তো দোহাই তুই খারাপ কিছু মনে করিস না, বলতেছে আচ্ছা ঠিক আছে। তো দুদিন পরে নাহার আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে আপনি এটা কেন করলেন, ওই দুদিন আমি সাহস করে আর ফোন দিইনি আর কি, যে কি না কিভাবে, এর কারণে আরো ব্যাপারটা দেখলে আরো বেশি খারাপ লাগছে যে আসলে এটা আমার পরিকল্পনা ছিল যার কারণে আমি ভয়ে ফোন দিয়ে দিছি না। তারপরে ও আসলে ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার আপনি এরকম কেন করলেন, যে আস্তে আস্তে ব্যাপারটা জানে যে আসলে এটা আমার ইচ্ছাকৃত ছিল না, যেহেতু ওর প্রথম হয়তো বা কেউ আর গালে এসে এইভাবে টাচ করলো এই ধরনের এইভাবে কথা বলতে বলতে, তো একদিন ধানমন্ডি 27 নম্বর লেকে পারে একদিন ডাইরেক্ট আমি বলি যে কিছু কথা আছে, তো বলতেছে কি কথা আপনি ফোনে বলেন, শুনলাম আর কখন আসতে বলবো না, জাস্ট আজকে একদিন আসো, ও আসলো, ও আসলো লাল এবং সবুজ কালার একটা টিপিস পরে, হালকা ছোট একটা টিপ পরে লাল টিপ, আর চুলটা বেনি করা, আসলো আমি দূর থেকে দেখি আমার মানে ভিতরে যা কথা বেরোচ্ছ মানে আমি বলবো আগে সব ভুলে গেছি আর কি, আর
আসার সুন্দর অদ্ভুত সুন্দর দৃশ্য
রাইট, তো দেখতে দেখতে ও দেখতেছে জিনিসটা যে আমি আসলে অর্ধেক তাকাই গেছি, আসার পরে এমনটা ভাব করলো যে
দেখেই নাই
না, এইভাবে ভাব করলো যে আসলে কি বলবেন বলেন সময় নেই তাড়াতাড়ি চলে যাবো।
ওকে, এটাই হয় বোধ হয়,
আমি বলতেছি অনেক কষ্ট করে যে আসলে ওই দিনটার জন্য আসলে আমি সরি, এটা অনেক স্মৃতি ভাবে হয়েছে, সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমাকে ফিরে দিও না, এখনই বলতে পারতেছি তোমাকে আমি থাকতে পারতেছি না, তোমার ভালোবাসা আমার প্রয়োজন খুব, এই ধরনের অনুভূতি আগে বুঝাইলাম। এর পরবর্তীতে আসতে বললো আচ্ছা ঠিক আছে ব্যাপারটা ভাবা যাবে, ভাবা যাবে দ্যাট মিনস আমাকে মনে করেন বলতেছে যে আপনি কালকে বলছেন যে একবারই আসবো বারবার আসবো না, এরকম করে আস্তে আস্তে আমাদের দিনটা মানে প্রেমের দিনটা এভাবে আস্তে আস্তে শুরু করলো, ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো। তো ভাইয়াও টাকা পাঠাইতো, সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম এবং গার্লফ্রেন্ডে কিছু খাওয়াইতাম, আসলে ও আমাকে অনেক হেল্প করতো আর কি, সেটা পড়াশোনা দেখতে হোক কিংবা টাকা দেখতে হোক, ভাইয়া টাকা পাঠাইতো আমার টাকা তো খরচ করতাম, ওর টাকা খরচ করতাম, মাসের 25 তারিখের মধ্যে টাকা শেষ হয়ে যেত, এখন আমার ওই বাকি 10 দিন কিভাবে কাটাবো এর জন্য চিন্তা করলাম একটা কিছু করতে হবে আমাকে পড়াশোনার পাশাপাশি। তখন এক জায়গায় আমি জবের জন্য ট্রাই করি, অ্যাপ্লাই করি একটা শপিং মলে, তো সেখানে আমি আমাকে চাকরি দেয় তারা পার্ট টাইম হিসেবে, সপ্তাহে 7 দিন, 7টা থেকে 2টা, আবার পরের 7 দিন 2টা থেকে রাত 10টা, এই ধরনের সেলসম্যান না, আসলে সেলস অফ পয়েন্ট মিন্স ক্যাশিয়ার, এইভাবে দিনটা কাটাচ্ছিলাম আর কি। তো এর মধ্যে দিনটা কাটানোর পরে ওর সাথে আমার প্রথম আলিঙ্গনটা হয় আপনার জিয়া উদ্যানে বসে,
ভালো করে বসে নি, ওকে রিল্যাক্স।
আসলে
কলবার একটা দারুণ মুহূর্তে আমরা রয়েছি এবং এই মোমেন্টটাকে উপভোগ করার জন্য আপনাকে যেটা বলবো, আপনি সরাসরি শুধুমাত্র রেডিও না, আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হন এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। এবং ইমরানকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আমরা চাইলে ইমরানের একটা ছবি, আপনারা যদি ব্যাপকভাবে আন্দোলন করেন, ইমরানের ছবি দেওয়া হোক, দেখা হোক, ইমরানের একটা ছবি আমরা দিতে পারি, আমরা কিভাবে স্টুডিওতে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে, ফেসবুকে যেতে হবে এবং গিয়ে লাইক দিতে হবে, facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, কোথায় যাওয়া ছিল নারিঙ্গনের মুহূর্ত? হ্যাঁ,
ওটা শালিপুর আসছিলাম, আমি শালিপুর আসতে বলছিলাম কোন একটা ফেস্টিভ্যালে, যেটা আমার সঠিক মনে নাই। তো যাই হোক, আমি ওকে আসতে বলছিলাম, ও একটা শালিপুরে আসছে, আমি এদিক থেকে পাঞ্জাবে পরে যাই, সারা পাঞ্জাবে। ওই দিন প্রথম আমাদের যেটাকে বলা হয়,
বলুন বলুন, সবাই অপেক্ষা করছে,
আমি ওকে জড়াই ধরি এবং প্রথম একটা কিছু দিই।
হ্যাঁ,
সময়টা ছিল সন্ধ্যার পরে আর কি, এবং রাস্তার খুব পাশে হয়েছে, জিনিসটা পুলিশের চোখে ধরা পড়ে। তারপরে পুলিশের চোখে ধরা পড়ার পরে পুলিশ আসে, যে আপনারা সব কি করতেছেন রাস্তার পাশে বসে, বলার পরে আমি আরে বলতেছি তুমি পাশে দাঁড়াও, আমি স্যারদের সাথে কথা বলি। তো বলতেছে স্যার আসলে আমি সাইডেড ভাবে জিনিসটা করে ফেলছি, আমি সরি, এই ধরনের ভুল আর করবো না, কারণ ভুল তো করতে হবে না, তুমি চলো
থানায়,
চলো
মাল খসাও,
না থানায় চলো আগে, তারপরে তোমার বাবার ফোন নাম্বার দাও, আর মেয়েটার কাছে বলতেছে তোমার বাবার ফোন নাম্বার দাও।
তোমরা পরিবেশ নষ্ট করে ফেলছো, দেশ জাতি সমাজ এই রাষ্ট্রকে কলুষিত করে ফেলেছো। ওকে, তারপর
তো একটা পুলিশ বলতেছে পাশাপাশি দুইটা বাড়ি দেন, ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি খুব ভয় পাইছিলাম, তো আমি চাচ্ছিলাম না যে এতটা আমার উপর করুক, তাও আমার গার্লফ্রেন্ডের সামনে। যাই হোক,
ওকে, সরি, আসলে পুরো ট্র্যাকলেস হয়ে গেছে, মানে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি যে প্রথম দিন এত সুইট একটা মোমেন্ট, অথচ বাংলাদেশ পুলিশ ওখানে গিয়ে দাঁড়িয়ে কি একটা অপর সিচুয়েশনের মুখে ফেলে দিয়েছে ইমরানকে,
যে আমি
বাড়ি খেতে হয়েছে কিনা
যাওয়া হয়নি। তবে
সিরিয়ালি বলেন,
আসলে এর পরবর্তীতে আমি চাচ্ছিলাম যে আমাকে যা করুক, তবে অবশ্যই নাহার সামনে না, আমি বলছি আমাকে পাঠাই দেন, তারপর আমাকে রাখেন, যা করে আমাকে করেন, না বলতেছে না আমি যাবো না, তোমার নিয়ে তারপর যাবো। তো নার খুব পুলিশ উপর রাগ করতেছে, কি সমস্যা, কি হয়েছে? তো তখন একটা মহিলা পেলে সেই সব করে টাশন করতেছে, কোন কলেজে পড়ো, কোন ভাষাতে পড়ো, এই ধরনের ই করতেছে কি লেগে। তো বলতেছে আমরা কি করছি, আমরা কোনো ধরনের নোংরামি করছি? তো বলতেছে হ্যাঁ নোংরামি করছে, এই ধরনের আমরা দেখছি দেখছি, একটু বাড়াই বাড়ি বলতেছে, যেটা আমরা অতদূর যাইনি, যেটা পাশে একটা পুলিশ, তো সে এসে আমার ডাক দিয়ে বলে আদি আসলে
এই তো চান্স,
যে আমরা দেশে বলেন বলতেছে সাথে সাথে কথা বাড়াইও না, কিছু টাকা পয়সা তো আমি ম্যানেজ করে পাঠাই দিই। তো আমার এক পকেটে ছিল 1700 টাকা, আর এক পকেটে ছিল 300 টাকা, 1000 টাকার নোট, 500 টাকার নোট, আর 100 টাকা দুটো নোট, আর একটা ছিল 100 টাকা তিনটা নোট,
whatever it is, বলেন। তারপর
এই জন্যই এটা বলতেছি যে আসলে দুই পকেটে দুই ধরনের টাকা ছিল, তো ভয়ে আমি 1700 টাকা বের করে দিয়েছি পুলিশের কাছে, মুট করে আমি দেখিও না যে কয় টাকা দিয়েছি। তো দেওয়ার পরে আমাদের ছেড়ে দিল, তো ছেড়ে দেওয়ার পরে বলতেছে যে কিভাবে ছাড়লো না জিজ্ঞেস করতেছে, বলতেছে ওরা কিছু টাকা পয়সা আনিছে, নিয়ে ছেড়ে দিছে, কত দিছো, বলছে 300 টাকা মতো ছিল, মানে দিছে। তো পকেট হাত দিয়ে দেখি আসলে 1700 টাকা দিয়ে দিছি, 300 টাকা দেয়নি,
পুরো মাসের খরচ।
এই হলো ওর সাথে আমার প্রথম আর কি ভালোবাসার স্পর্শ, যেটা বলতে পারেন আপনি। এর পরবর্তীতে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা এতটাই ডিপলি যায়, যেটা আসলে আমরা দুজন দুজনের মধ্যে এতটা ই হয়ে যায় আসলে,
ঐতিহাসিক জিয়া উদ্যান সেটা সাক্ষী। ওকে, আজকে আমরা সাক্ষী হয়ে গেলাম। তারপর
আমি আসলে ওর কাছ থেকে জানতে চাই আসলে আমি তোমার কাছে কতটা গ্রহণযোগ্য, আসলে তুমি আমাকে কতটুকু ভাবো, কতটুকু ভালোবাসো। তো বলতেছে এটা আসলে বলে বোঝাতে পারবো না, প্রচন্ড প্রচন্ড ভালোবাসি, এইসব ধরনের কমেন্টস করতেছে। আমরা এক ধরনের একটা সিদ্ধান্তে গেলাম যে আসলে আমরা এই ভালোবাসার এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, আসলে আমরা দুজন দুজনের মাঝে স্বামী স্ত্রীর মতো থাকবো, এই ধরনের কিছু একটা করবো। তো বলতেছে এখন তো বিয়ে করার বয়স হলো, হয়তো আমাদের দুই পরিবারের মধ্যে এটা সম্ভব না, করতে দিবে না তারা, যেহেতু আমি একটা ইন্টারমিডিয়েট পড়ি আর তুমি অনার্স লেভেল পড়তেছো, কারোটাই কমপ্লিট না। তো কি করা যায়, চলো আমরা দুজনে সাক্ষী রেখে বিবাহ করি
নিজেরা নিজেরা
নিজেরা নিজেরা জাস্ট।
এটা কেন করার চিন্তা ভাবনা করলেন, মানে আপনারা নিজেরা থাকতে পারছেন না কন্ট্রোল থাকেন, এক ধরনের সম্পর্কের মাঝখানে হয় কি, যখন আপনি যে স্টেজে বিলং করবেন সেই স্টেজ থেকে আপনি আরো বেশি কিছু পেতে চাবেন। ইউ আর ভেরি অ্যাডাল্ট, আপনাকে নিশ্চয়ই বোঝাতে পারছি, ধরেন আপনি হয়তো প্রথম দিন দেখাতে তার হাতটা ধরতে চেয়েছেন, আপনি পরের দিন হয়তো আরো বেশি ক্লোজ হতে চাবেন, এই জিনিসগুলো চলে আসছিল, পাশাপাশি এথিক্সটাও কাজ করছিল কিরকম ভাবে যে না এগুলো তো আসলে বৈবাহিক সম্পর্ক ছাড়া করা যায় না, যেহেতু বিয়ে হবে না সুতরাং নিজেরা নিজেরাই করে ফেলি কারণ ওটাকে তো দমাতে পারছি না, এরকম একটা ব্যাপার কি কাজ করেছিল?
হ্যাঁ আসলে সত্যি কথা ওই মুহূর্তেটা এই ধরনের মন মাসে চলে আসছিল। পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড ও আসছে এখানে, তো ও বলতেছে আমাকে বলতেছে যে মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, এদের সাথে যদি তুই যদি কিছু না করিস ওরা কিন্তু চলে যাবে।
ওকে, এগুলো কথার কথা, যারা এখানে মেল আছেন ফিমেল আছেন তারা এইভাবে নেবেন না যে আসলে মেয়েরাদেরকে কোনো কিছু বলা হচ্ছে বা ছেলেদেরকে কোনো কিছু বলা হচ্ছে, এগুলো ফ্রেন্ডরা কথার কথা যেভাবে বলে আমরা সেভাবেই আসলে ওর লাইফে যেটা ঘটেছে আমরা সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করছি। তারপর
আমি ফ্রেন্ডের দোষ দিচ্ছি না, এই জন্যই যে ও চাচ্ছিল না যে আমরা কখনো ছেড়ে যাই, আমাদের সম্পর্ক যেন ঠিকই থাকুক। তো বলতেছে যে তোদের মাঝে কি কোনো ধরনের কোনো ফিজিক্যাল রিলেশন হলো কিনা, আমি বললাম যে না সেই ধরনের কোনো ফিজিক্যাল রিলেশনে জড়াই নেই এখন পর্যন্ত। তো বলতেছে যে ঠিক আছে এটা তোর ব্যাপার, তুই জড়ালে জড়া না জড়া না জড়া, কিন্তু সাবধান থাকিস যাতে না হচ্ছে তোকে ছেড়ে না যাইতে পারে অথবা তুই না হাঁটতে ছেড়ে না যেতে পারিস। আচ্ছা ঠিক আছে দেখবো আমরা। তো হলো কি একদিন আমরা রাত 9টা 10টা বাজে এই টাইমে সংসদ ভবনের সামনে বসে আমরা ঠিক করলাম যে আমরা ঘুরতে যাবো কোথাও দূরে কোথাও, যেখানে গিয়ে একটা রাত থাকা যাবে, একটা দিন থাকা যাবে
এবং নিজেদেরকে আপন করে পাওয়া যাবে।
হ্যাঁ মনে মনে উদ্দেশ্য হয়তো বা ওই ধরনের ছিল, কিন্তু যেটা ও আমাকে বলেনি আর আমি ওকে বলিনি,
মানে আসল উদ্দেশ্যটা ওটাই আসলে কিছু একটা হবে, কিন্তু আপনি এটাকে বলতে চাচ্ছেন যে আমাদের দুজনকে অনেক ভালো করে ইন্টিমেট করে পাওয়ার একটা সুযোগ। ওকে তারপর,
তো সেই ক্ষেত্রে প্লেস নির্ধারণ করতে পারি নাই যে কোথায় যাব কোথায় যাব। তো একদিন একটা ফ্রেন্ড বললো যে ঘুরতে যাবি তো মিরপুর ভেরিবাদ যেতে পারিস, কাছেই তো আমাদের। ঠিক আছে, তো মিরপুর ভেরিবাদ গিয়ে দেখি ওখানে ছোট ছোট ঘর বানানো, যে ঘরের ভিতর আসলে এইসব প্রেমিক প্রেমিকে গিয়ে সেখানে কথাবার্তা বলে খাবার দাবার খায় এইসব করে বেড়ায়।
আছে নাকি এটা মিরপুরে, মানে কোথায় বলেন?
এটা হলো কি আপনার চিড়িয়াখানার পরবর্তীতে যে
একদম ভিতরের দিকে?
হ্যাঁ।
ওকে, টাকা পয়সা দিতে হয়?
টাকা পয়সা এই ধরনের যে খাবার টাকাটা দেখা যায় 10 টাকার খাবার 20 টাকা দাম এই ধরনের বেশি বেশি।
আচ্ছা, ঘন্টা চার্জ দিতে হয় যেখানে বসলে?
সেই ধরনের চার্জ দিতে হতো।
এবং এটা কারা নিত?
এটা নিত ওইখানে
লোকাল যারা।
হ্যাঁ লোকাল যারা। পরবর্তীতে ওইখানে ঢুকি নেই, ভাবছি যে কোনো খারাপ ছেলে ছেলে থাকতে পারে যে আমাদের ধরে ঠেলে আমাদের যা আছে নিয়ে যাবে, এই ভয়ে ঢুকি নেই। তো কি করলাম যে পাশে দেখলাম আবার নৌকায় অনেকে ঘুরতে যায়। তো আমরা
নৌকায়, এটা তাহলে কোথায়? এটা কি ওই তুরাগ নদী?
তো ওইখানে ঘুরতে যাই, ঘুরতে যাই নৌকায় ঘুরি, প্রথম দিন নৌকায় ঘুরে আসি, নৌকায় ঘুরতে গিয়ে অনেক কথাবার্তা বলি। আমরা দেখি কিছু কিছু নৌকা একটা প্লেসে স্টান করা দাঁড়ানো, কোনো মাঝি নেই কিন্তু দুনো পাশ থেকে আটকানো কাপড় দিয়ে, এমন একটা জায়গায় রাখা যে জায়গাটা একটা দ্বীপের মতো, জাস্ট চারপাশে নদী মাঝখানে ছোট দ্বীপ, সেই দ্বীপের কাছে গিয়ে নৌকা গুলো দাঁড়ানো, মাঝিগুলো সব ওই দ্বীপের উপর ওঠা। তো আমি জিজ্ঞেস করলাম মাঝিরে যে ভাইয়া এখানে নৌকাগুলো কি করতেছে, মামা এটাকে বলা হয় গোলাপ বাগান। হ্যাঁ, আমি গোলাপ বাগান কোনো গোলাপ দেখতেছি না, তো আমার প্রত্যেকটা নৌকার ভিতরে গোলাপ আছে। আমাকে এই ধরনের মিন করছে নাহারো তাকাইবা, আমিও তাকাইলাম নাহারের দিকে। তাকানোর পরে আসলে এখান থেকে চলে আসলাম ওই দিনটায়। আমার কেমন জানি মনে হয় এটা আমি ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম, বলতেছে শালা এই ধরনের কাজ বাস করো এখানে, পরে আবার আরে অফার করি চলো ঘুরতে যাবো
গোলাপ বাগানে।
হ্যাঁ, অফার করার সাথে সাথে ও আবার রাজি হয়ে গেছে চলো। তো ওই দিন মাথায় প্ল্যান ছিল যে আজকে না হয় খুব কাছাকাছি যাবো, খুব ঘনিষ্ঠ হবো। তো যাওয়ার সাথে সাথে যে নৌকায় প্রথম গেছিলাম ওই নৌকার নাম্বার রেখে দিই এবং তারে বলি যে মামা আমি তো আসতেছি তো ঘুরবো। তো মামা বলছে মামা তোমার তো প্রথম দিন ঘুরে গেছো, তোমার তো গোলাপ বাগানে দাঁড়াও নাই, আজকে কি দাঁড়াবা, কে আসো গোলাপ বাগান দাঁড়া করাবো নাই। তো বলতেছে আচ্ছা সেটা দেখা যাবে। আমি আমরা যাই কন্ট্যাক্ট করে গোলাপ বাগানে, মনে করেন আমাদেরকে রাখি
নৌকার মধ্যে,
দুইটা সাইড বন্ধ করে তারপর মাঝি উপরে উঠে যায়। আমরা দুজন ভিতরে যখন থাকি দুজনের মাঝে এক ধরনের আতঙ্ক ছিল যে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে,
বাইরে থেকে কেউ চলে আসে কিনা, কোনো সমস্যা হয় কিনা,
না বাইরে থেকে কেউ আসে কিনা, এই ধরনের কোনো
নিজেদের সংকোচ করছিল আর কি।
তো তারপর আমার চোখে দিয়ে তাকাইছে, তাকাইয়া হঠাৎ করে আমার বুকের উপরে এসে বসে যে আমি তোমার খুব ভালোবাসি, আমার বাইরে কখনো যায় না। তো ওইখানে বসে আমাদের বেসিক্যালি প্রথম ফিজিক্যাল রিলেশনটা হয়, এটা পরিকল্পিত বলেন আর অপরিকল্পিত বলেন আসলে হয়ে গেছে এখানে আমাদের দুজনের সম্মতিতে।
ওকে, আপনাদের এখানে মানে এই গোলাপ বাগানে যতক্ষণ আপনারা থাকলেন এটা সিস্টেমটা কি ছিল, ভাড়া টাকা কিরকম দিতে হতো?
ভাড়া 1 ঘন্টা দিতাম 200 টাকা করে, আমরা 2 ঘন্টা ছিলাম 400 টাকা, আর 100 টাকা দিছি তাহলে বকশিস হিসাবে
নদীর মাছ।
হ্যাঁ,
এরকম কিছু রিপোর্ট আমরা পত্র পত্রিকাতে পেয়েছিলাম, যে হোক এটা আসলে একদম বাস্তব একজন আজকে আছেন আমাদের ইমরান এখানে। ওকে, তারপর তারপর কি হলো?
এরপর ওইখানে প্রথম যেদিন হইলো আমাদের মাঝে ফিজিক্যাল রিলেশন, তো ও জিনিসটা মাইনে নিয়ে করছে, তারপর ও বাসায় গিয়ে অনেক হাসতেছে, আবার ওদিক থেকে চোখের পানি ঝরতেছে। তো আমি যখন চোখের পানি দেখলাম তখন নিজের কাছে খুব নিজেকে খারাপ লাগতেছে, আসলে হ্যাঁ ও হয়তো বা জিনিসটা চায় নাই, আমি হয়তো বা আমার প্ররোচনা করছে আর কি। তো যাই হোক, আমাকে বলতেছে ইমরান আজকে যেটা হয়েছে হয়তো বা মানুষ এটা বিয়ের পরে করে থাকে, আমরা বিয়ের আগেই করছি, কিন্তু কিসের জন্য করছে আমি নিজেও জানি না, তুমি যেদিন আমার আমার কবুল পড়াইছো, আমরা দুজন দুজনের কবুল পড়েছি, বিয়ে আবদ্ধ হয়েছি আমাদের বিয়ে, তো সেদিন থেকে আমি আমার স্বামী হিসেবে মানিয়ে নিয়েছি, হয়তো বা 1.5-2 মাস পরে আমাদের এরকম একটা সিচুয়েশন হয়েছে।
By the way, Imran, আমি একটা নোট করতে চাই এখানে পয়েন্ট অফ ভিউ থেকে, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু বিয়ে না, হ্যাঁ এটা একদমই বিয়ে না, এবং রিলিজিয়াস দিক থেকে ধর্মীয় ভাবেও কিন্তু এটা কোনোভাবেই এগ্রি করার কোনো সুযোগ নেই। অনেকেই হয়তো ইমোশনাল প্রেক্ষাপটে এরকম করে থাকেন যে আমি আমার নিজের জায়গা থেকে আল্লাহরে সাক্ষী রেখে এই কাজটা করেছি, অপরপক্ষ এই কাজটা করেন, সেখানে কেউ থাকে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা একেবারেই বিয়ে হবে না, যদিও ধর্মের দোহাই দিয়ে এটা অনেকেই করতে চান, এটা বিয়ে একেবারেই হবে না। আর বাকি সিস্টেম যেটা সামাজিক আছে বা রাষ্ট্রীয়ভাবে সেখানে তো অবশ্যই না। ঠিক আছে, তারপর
তো এরকম ভাবে আস্তে আস্তে আমাদের মাঝে ওইখানটায় আরো যাওয়ার প্রবণতা দুজনের মাঝে আসতেছে, এবং আমরা যেতে থাকি, প্রায় সময় যাইতাম। এরপরে একদিন আর ওদের বাড়িতে যাই, নাহারদের বাড়িতে যাই, অবশ্য ওদের বাড়িতে না, নাহারদের বাড়িতে, নাহারের একটা বান্ধবী আছে শারিকের নাম, ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়েও একদিন ফিজিক্যালাইজেশন করি। ভালোই ওর সাথে আমার এইভাবে হচ্ছিল আর কি, হঠাৎ করে ওর সাথে আবার অন্য একটা ছেলের সাথে কথা হইতো, আর বন্ধু ও আমাকে বন্ধু হিসেবে পরিচয় করাই দিয়েছিল একদিন। তো বন্ধু হিসেবে পরিচয় করেছে, কিন্তু আসলে ওর বন্ধুটা ওকে প্রচুর ভালোবাসতো, যেটা ও কখনই ওকে সাপোর্ট করতো না, ছোটবেলা থেকে ওকে ভালোবাসতো আর কি, যখন এসএসসি লেভেলটা আর কি। ছেলেটার নাম ছিল মুরসালিন, তো মুরসালিন ওকে প্রচন্ড ভালোবাসতো, যেটা অ্যাভয়েড করে চলতো সবসময়, এবং আমাকে বলতো যে মুরসালিন আমাকে ভালোবাসে,
আমি তাকে পছন্দ করি না।
যখন ভালোবাসতো তখন আমার সাথে বন্ধুত্ব ছিল, লাইক আমার মতোই, আমি যেভাবে আগাইছিলাম মুরসালিন ঠিক একইভাবে আগাইছিল, কিন্তু হয়তো আমার সাথে যে
মানে ওই রিক্সাটা যদি খাতা না পড়ে যেত তাহলে আমার সাথে
হতো না সম্ভবত। তো সেক্ষেত্রে মুরসালিন বলতেছে যে আমার সাথে পরিচয় করে দেবে একদিন, হঠাৎ করে যে ধরনের ডাকলো আমারে, আমি গেলাম দিয়ে দেখি একটা গাছে নিজে বসে মুরসালিনের সাথে কথা বলতেছিল, আমার সাথে পরিচয় বলতে মুরসালিন যে ইমরান আমার বয়ফ্রেন্ড এই। তো মুরসালিন মনে করেন বলতেছে ইমরান ভাই জীবনে আর কষ্ট দিয়েন না, ও আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড। তো মুরসালিন আমাকে ধরা দিলেন না যে আমি আর ভালোবাসি। মিনিট 10 মিনিট পরে আবার মুরসালিন বলতেছে ইমরানের কিছু কথা আছে, দাঁড়ান। নাহারকে বলতেছে না তুমি চলে যাও। তো নাহার চাইছিল না যে আসলে আমি মুরসালিনের সাথে থাকি, আর ও চলে যাক, হয়তো বা মুরসালিন আমার কাছে কিছু খারাপ কিছু বলতে পারে ওর বিষয়ে, এই ভয়ে হয়তো বা বলতেছে না যা বলো আমার সামনে বসে বলো তোমার যা বলার ইচ্ছা। না তো তার আগে মুরসালিন সম্পর্কে বলছে যে এই ধরনের আমাকে উপবাস করছে। তো বলছে এসএসসি লেভেলে যখন আমি নাহার সাথে ফ্রেন্ডশিপ করি তখন ওর সাথে মোবাইলে কথা বলতাম, সন্ধ্যা শুরু করতাম, পরবর্তী দিন সকাল 9টা শেষ করতাম, সারাত একটু পরিমাণ ঘুমাইতাম না, তখনই আমার সন্দেহ লাগতেছে আসলে সারা রাত কি কথা বলছো, একটা
ফ্রেন্ডশিপে এত কথা বলা যায় না,
এটা কি সম্ভব না। তো আমি নাহাকে জিজ্ঞেস করছি এই ধরনের কি কথা বলছো, বলছি হ্যাঁ বলছি। তার স্বীকার করে আমার কাছে ভালো লাগছে, হয়তো বা ও
মিথ্যা লুকায়নি কোনো
কিছু, কি বলছো, হয়তো বা অনেক ধরনের আলোচনা করছি ফ্রেন্ডদের সাথে যেভাবে করা হয়, তোমার সাথে যেভাবে করছি নিশ্চয়ই সেইভাবে না। তো এর পরবর্তী মুসলিম বলতেছে দেখেন আমি এরকম কথা বলছি, তো ওর সাথে আমার সম্পর্ক, ও বলছিল যে আমি যদি ভালো একটা রেজাল্ট করতে পারি, আমার যদি অনেক টাকা পয়সা হয়, কিংবা আমি যদি ফ্যামিলি নিয়ে আসতে পারি, তাহলে আমার বিয়ে করবে একটা টাইমে। আজকে আমি ভালো রেজাল্ট করছি, ও ভালো রেজাল্ট করছে, এসএসসি তে ভালো রেজাল্ট করছে, ইন্টার ভালো রেজাল্ট করছে, দুইটাই প্লাস হয়েছে। আর নাহারও কিন্তু এসএসসি তে প্লাস হয়েছে, ইন্টারেও 4.90 পাইছে, কি সামান্যর জন্য এ প্লাস পায় না। হ্যাঁ মুসলিম বলতেছে আমি ভালো রেজাল্ট করছি, আমার সাথে আসলো না কেন, আমাকে এরকম কথা দিয়ে কথাটা রাখলো না কেন, বলতে সাথে ওই টাইমটা পাস করার জন্য তোমাকে এই ধরনের আশ্বাস দিছিল, তোমাকে পছন্দ করে না, তোমার কাছ থেকে সরার জন্য এই ধরনের কথা বলছিলাম, বাই দ্য ওয়ে একটা টাইমে নাহারের সাথে আমার সাথে বাজানোর জন্য ও আবার ফার্ম গেট যে পার্কটা আছে সেখানে ডাকে এবং প্ল্যানটা এইভাবে করে যে আমরা তিনজন কথা বলতেছি আমাদের আইসা ছেলেখান ধরে মারবে কোনো কারণ ছাড়াই হঠাৎ মুসলিন ডাক দেয় ওর ফ্রেন্ডলি ডাক দিয়ে বলতেছে এদিকে তো ও বলতেছে কি তোমরা কারা এইসব দেখে নিয়ে যেতেন মুসলিন ওদের মারতেছে মুসলিন মারতেছে টার্গেট ছিল যে আমি যিনি যাই আমার আমার ব্যাপার মারবে আমার ব্যাপারটা কেমন সন্দেহ লাগতেছে ইমরান ভাই আমার বাসান মুসলিন বলতেছে দাঁড়াও দেখি কি করে কি করতেছে আমি বলতেছি না তুমি দাঁড়াও আমি গেলাম আমি দৌড়িয়ে এই পাশে আসি এবং এসে বলতেছি সিন্দেগিরি আমার এখানে হাইজ্যাক করছে আমার গার্লফ্রেন্ড আসছে এখানে আমার ডিস্টার্ব করতেছে আমাকে হেল্প করেন
পুলিশে
না সাধারণ পাবলিক পাইনি তখন তখন আস্তে আস্তে দেখি নাহার আসতেছে ওদের পিছিয়ে পিছিয়ে হাইটে হাইটে হাইটে
ওদের পিছিয়ে
পিছিয়ে হ্যাঁ কিছু বলতেছে না আর ওরা রোডে বসে কিছু বলতেছে না তা আইসা বলতেছে মুসলিম বলতেছে আপনি গেলেন না কিনলে চলো আমার বাসায় চলো আমার বাসায় বসে কথা বলবেন মুসলিম বলতেছে তো তখন বলতেছে যে বাসায় কথা বলবেন খুব ভালো প্লেস আপনার জায়গা করবেন সমস্যা নেই আমি বলতেছি না আমি যাবো না এর পরবর্তীতে মনে করেন আমরা আমি চলে আসি মিরপুরে আর নাহারকে ধানমন্ডি রেখে আসি আমি বাসায় চলে আসি
না আপনি তখন দেখলেন না যে নাহারের পিছিয়ে পিছিয়ে আসতেছে তখন আপনি জিজ্ঞেস করলেন না যে এরকম কেন হলো বা এটা একটা কনফিউশন তৈরি হয় না তখন যে
নাহার ভাবছি এই জন্য যে নাহার যখন আসবে ও মেহমানের সরকারে হাত দিবে না
ওকে
আমি এই ভাবনা থেকে
আর ওর যে ফ্রেন্ডটা ছিল ফ্রেন্ডটাকে পিছিয়ে পিছিয়ে আসছিল নাকি ফ্রেন্ডটা চলে গিয়েছিল
না একসাথেই আসছিল তখন আমি কনফার্ম হয়েছে যে আসলে মোট শ্রেণীর কাজ গ্রহণ করাইতেছে
অদ্ভুত ওকে তারপর
এরপর আস্তে আস্তে আমি নাহার সাথে রাগারাই করি মুসলিমের সাথে আমার সাথে দেখা করাইছো মুসলিম আবার এখানে দেখা করার কথা নিয়ে এই ধরনের কাজ করছেন তারপর সবকিছু তুমি জানো এর পিছনে তুমি আসলে জড়িত আছো তাহলে আমি ওকে চাষ করা শুরু করি বলতেছি হাসতেছে যে না তুমি এই ধরনের ও হাসতেছে এই জন্য যে আমি রাইখে দৌড় দিছি এটা আসলে খারাপ লাগছে আমি তখন চিন্তা করছি যে আসলে আমি যদি অরে রেখে দিই অরে তো কিছু বলবে না মেয়ে মানুষ
আচ্ছা
পরবর্তী আমাকে ফোন দিয়ে মুসলিমটা ফ্রেন্ড বলতেছে যে ভাইয়া আমি মুসলিমটা ফ্রেন্ড আর এরকম হাসপাতালে মারি মারি খেয়ে গেছে আর কেউ নেই আপনি তো আসেন মানে ওরাই ফোন দিয়ে বলতেছে যে মুসলিমকে আমি মুসলিম তোমার মারি মারি আরো মারো মারো আর কিছু করার নেই তো মুসলিম তারপর ফোন দিয়েছে যে ইমরান ভাই এরকম ঘটনা করছে ও তখন বুঝাতে চাইতেছে জিনিসটা আমি করাইনি এরপর আস্তে আস্তে নাহার সাথে এইভাবে সম্পর্ক আস্তে আস্তে ভাঙা আবার জোড়া ভাঙা জোড়া চলতে থাকে ওই মুসলিমের কারণে মুসলিমের মাঝে আরো কিছু ছেলের নাম অ্যাড করে দেয় যেটা নাহারের সাথে সম্পর্ক ছিল এই ধরনের কিছু আমাকে বলে আর কি আমি বলি যে এই ধরনের কি হয়েছিল কিনা নাহারকে জিজ্ঞেস করি বলতেছে যে না এই ধরনের কথা হয়নি তবে এরা আমার পছন্দ করতো আমি বললাম তাহলে তুমি বলো না কেন আর আগে পরে নাই সবচেয়ে বেশি ছিল মুসলিমের মুসলিমের কথা বলছি এখন যদি 100 জন ছেলে আমাকে পছন্দ করে আমি তোমাকে 100 জনের কথা বলবো নাকি তো এই ধরনের আস্তে আস্তে মনোমালিন্য হচ্ছিল তো একদিন দুপুর বেলা ভাইয়া শিক্ষা থেকে ফোন দিল যে আমার বাসাটা চেঞ্জ করবো একটু আয় তেমন ভাইয়া আজকে যে আসতে বলতেছেন আমার কালকে ফুল ডিউটি আমি আজকে আসতে কালকে ডিউটি করতে পারবো না ফুল ডিউটি সারা বকা দেবে আর কি বাউন্ড ছিল যে যাওয়া সম্ভব না তো যেতে পারলাম না তো ভাই কি করলো তার সমুদ্রে ডাক দিয়ে তারপর বাসা চেঞ্জ করলো প্রথম বাসা ভাড়া থাকতো 3700 টাকা সেইখান থেকে সে 1100 টাকা বাসা গেছে আর কি আর্থিক অসচ্ছলতার কারণে যেটা ভাইয়ার মাঝে যে এটা কাজ করছে সেটা আসলে আমি বলতে ভুলে গেছি যেহেতু সে মাস্টার সে ধরনের টাকা পয়সা ইনকাম করতে পারেনি তো 40,000 টাকা লোন কেটে দুইটা শেয়ার কিনতে আসার পর এই গুলিস্তানে এসেই মনে করেন তার নাকি টাকাটা সিন্ডিকেটে নিয়ে যায় তো এটা ভাইয়া কার কাছে বলে নাই এটা নিজেকে ফেলাইছে দিচ্ছে নিজেকে ফেলাইছে দিচ্ছে এবং আস্তে আস্তে সেই টাকা শোধ না করতে পারে ওই সেলার থেকে যখন কাইটে নিয়ে যায় সুদটা কাইটে নিয়ে যায় তখন ভাইয়া চলতে পারতেছে না তখন বাড়িতে জানায় এবং আমরা বলি যে আচ্ছা ঠিক আছে তো ভাইয়ার কিছু টাকা পয়সা দেই আমার একটা গরু ছিল মামার নামে একটা গরু মানে বর্গ দিয়েছিল অন্যটা বাসায় সেখান থেকে আমি আইনা ওটা বিক্রি করে দিই 25,000 টাকা হয় সেখান থেকে 5,000 টাকা আবার রেখে বাকি 20,000 টাকা ভাইকে দিয়ে দেয় ওইখান থেকে আরো 10,000 টাকা মানে ভাবির বড় ভাবির বড় বোনের কাছ থেকে ধার নিয়ে আসে ভাবি টোটাল 30,000 টাকা দিয়ে আপাতত লোনটা পরিশোধ হয় আর 10,000 টাকা সে তার বেতন থেকে প্রতি মাসে আস্তে আস্তে কাটছে লোনটা পরিশোধ করার পরে সে 1100 টাকা ইতে গেছে তো সেভাবে সে দিন যাপন করতেছিল এবং টাকার একটা চিন্তা তার মাথায় সবসময় ঘুরঘুর করতো তো একদিন 1:30 দিকে আমি ডিউটিতে আসবো তো বলতেছে ইমরান দেখ আমার কিছু ভালো লাগতেছে না মনে হয় বাঁচবো না এই ধরনের কথা কথা বলছে আমাকে কি পাগল পাগল কথা বলেন এত আসলে হয় মানুষের জীবনে টাকা পয়সা কি আসবে যাবে এরকম হবে তো বলতেছে যে যাই হোক কোনো ধরনের কোনো সমস্যা হলে সাফি সাফি যেতে দেখে রাখিস। আমার মনটা খারাপ হয়ে গেল যে এই ধরনের কথা এখন এক জায়গায় যাইতেছি শুনতে পেয়ে সেটা ভালো লাগতেছিল না, যে এই ধরনের কথা এখন শোনার টাইম নেই। এরপর আমি ভাবির নাম্বার ফোন দিলাম, ভাবির মোবাইলটা ভাই রিসিভ করছে, বলেছে কি ব্যাপার, তুই তোর ভাবির কাছে ফোন দিলি বিল্লে গা। বললাম যে আপনি এইসব কথা কি বলতেছেন, এই যে জানাবো না এসব জানানো লাগবে না, বলছে তো বলছি বাদ দে। তো যাই হোক আমি ওইটা রাইখা কিছু না মনে করে আমি ডিউটি চলে গেছি। ডিউটিতে চলে যাওয়ার পরে রাতে মনে করেন আমি আইসা শুয়ে পড়ছি, ওই সব ব্যাপার আর ভাবি নাই, চিন্তা করিনি যে ভাই কি বলছিল না বলছিল। সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল।
This track was downloaded from fusionbd.com.
দিনটা ছিল 31 মার্চ 2011 সম্ভবত, হ্যাঁ 2011, 31 মার্চ 6:30 দিকে
সকাল আর সন্ধ্যা,
সকাল 6:30 দিকে ছোট মামি ফোন দেয় আমাকে যে ইমরান তোর ভাইয়ের মোবাইলটা বন্ধ করে দেখতো, একটু তোর ভাইয়ের সাথে কথা বলা লাগবে, তো দেখ ফোন দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আমি ভাইয়ের নাম্বার ফোন দিয়ে দেখি আসলে শুনছিলাম, তারপর কি করলাম ভাবির ফোন দিলাম, ভাবিও ঘুম থেকে উঠে নেয় তখন ঘুমাচ্ছিলাম। তো ভাবলাম যে কি ব্যাপার কি হয়েছে, এবার মামি আবার কিছুক্ষণ পর ফোন দিল, তুই কোথায় এখন বাসায় ঘুম থেকে বসছিস? আমি বলি না এই বসছি, একটু তাড়াতাড়ি ওঠ, ওটা রেডি হ, খবর পেলাম যে কি কাসার নাকি এক্সিডেন্ট করছে তোর যাইতে হবে। আমার মাথা হঠাৎ করে কি বলতেছে আমি কল্পনা করতে পারতেছি না, মামি কি বললেন যে ভাই কি এক্সিডেন্ট করছে কি হয়েছে, বলতেছে ওই রাস্তা থেকে যাইতেছিল গাড়িতে মানে ধাক্কা দিচ্ছে আর কি, কি মারাত্মক কিছু হয়েছে, হাত পা ভাঙছে কিছু? তো বলতেছে সেটা জানি না, তোর মামা সমুদ্র যাবে তুই রেডি হ। তো রেডি হইতেছি এবং ভাইয়ের আবার বারবার ফোন দিতেছে তার ফোন ধরে কিনা, যাই হোক আমি আবার ভাবির ফোন দিলাম, ভাই বললাম যে ভাবি কি খবর ভাই গই, সে তো নামাজ পড়ে হাঁটতে গেছে। তারা জানাই জানা যে প্রতিদিন যেটা যায় সেটা বলতেছে যে সে তো মনে হয় নামাজ পড়ে হাঁটতে গেছে, কেন কি হয়েছে? তা আমি ভাবির তাৎক্ষণিক বলি নাই যে ভাই এক্সিডেন্ট করছে, ভাবতেছি ভাই ভাবি তো জানে না তাকে। তার কিছুক্ষণ পরেই মামা ফোন দেয় যে তুই কি বের হয়েছিস, তাড়াতাড়ি বের হইয়া ইতে চলে যা গুলিস্তানে চলে, এখান থেকে আমি প্রাইভেট করে যাবো। আপনি প্রাইভেট করে যাবেন কেন, যদি এক্সিডেন্ট বেশি করে থাকে তাহলে তারা ঢাকা নিয়ে আসেন, শিবচর রাখতেছেন কি লাগে আপনি, আমি খবর শুনছেন কি হয়েছে সেটা আমাকে বলেন। তো এর পরবর্তীতে মামাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে তো এত কথা বলার সময় নেই, তুই সিএনজি নিয়ে তাড়াতাড়ি ইতে যা গুলিস্তানে যা। তো আমি 11:30 সিএনজি নিয়েছি সকালবেলা, সিএনজি যাবে না ঘুরে ঘুরে বৃষ্টি, এক্সিডেন্ট করছে ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, রুমমেট সোহাগে বলি যে আমার কাছে টাকা কিছু দেবে, ভাই এক্সিডেন্ট করছে আমাকে যেতে হবে, তো ওর কাছে 500 টাকা ছিল, 500 টাকা দিয়েছে। তো সিএনজি ভাড়া করলাম, ভাড়া করে যাইতেছি মিরপুর এক পর্যন্ত আসার সাথে সাথে আমার 400 টাকায় ফোন দিয়েছে মিরপুর একই মামার গ্লাসের দোকান আছে আর কি, তো সেই গ্লাসের দোকানে আমার 400 টাকায় কাজ করে। এর পরবর্তীতে রাজু আমাকে বলতেছে চল আমিও যাবো। তো বাংলা কলেজ মোড়ে আসার সাথে সাথে আমি শুনি ফোন দিয়েছে আমার মেজো ভাই যে ইমরান ভাইয়া এক্সিডেন্ট করছে, ভাইয়া আর নাই, ভাইয়া মারা গেছে। তখনকার পরিস্থিতি আমি বুঝতে পারবো না আসলে আমি কি শুনছি, আমি ভাইয়া বলতেছে যে কি কইতেছো কি কইতেছো, সব কথা ভুল, ভাইয়া জাস্ট এক্সিডেন্ট করছে আর ঢাকা নিয়ে আসতেছি, আপনি কি কইছে, সে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে কেটে দিছে। তারপর মামার ফোন দিলাম, মামা ভাইয়ার কি হয়েছে, তো বলতেছে যে তুই কই, সে তাড়াতাড়ি চলে আসলো প্রাইভেটকে নিয়ে ধানমন্ডি 27 নম্বর যে আসার সাথে শিবচর উদ্দেশ্য আমাদের, শিবচর যাইতে যাইতে শুনি যে ভাইয়া মারা গেছে, কান্নাকাটি করতে করতে যাচ্ছি বিদেশ থেকে সেলে ভাই ফোন দিছে, ফোন দিয়ে সে বলতেছে যে ভাইয়া ঠিকভাবে সবকিছু করিস। যাওয়ার পর দেখি যে ভাইয়া যে বাসায় আমি যে বাসায় দেখেছি সে বাসায় নাই, সে তো 1100 টাকার ওই বাসা ভাড়াতে গেছে, তা আমি বাসা তো চিনি না, দেখি সবাই দৌড়ে দৌড়ে যাইতেছে ওই বাসায়। তখন বলতেছে যে যাইয়া দেখি শুধু ভাবি কান্নাকাটি করতেছে, অলরেডি তখন জানছে 10:30 বাজে, ভাবি কান্নাকাটি করতেছে আমার দেখে জড়াই ধরছে যে ইমরান তোর ভাই কই, তোর ভাই আইনে দে, সাফিরা তুই ওরা খেলা করতেছে, ওরা বুঝে নাই যে বাবা মারা গেছে, ওরা যাই দেখি দুজন দুষ্টামি করতেছে। আমি দুজনে জড়াই ধরে বলতেছি বাবা তোমার আব্বু কোথায়, বলতেছে আব্বু স্কুল মাঠে যে একটা কাপড় তার সারা শরীরে মোড়ানো সেইভাবে শুয়ে আছে, কি হয়েছে আব্বা, বাবা এক্সিডেন্ট করছে, বাবা মারা গেছে। তো ওদেরকে আসলে যে তোমাদের কি হারাই গেছে জীবন থেকে, তো আমি ওদের দুজনকে নিয়ে আমি আর বাবার কাছে যাই, ভাইয়ার দিকে তাকাতে পারি না, আমার সাল্লা আটকাই রাখে যে ওইখানে যাওয়ার দরকার নেই, মাল ভর্তি একটা ট্রাক ভাইয়ার বুকের উপর থেকে চলে যায়, ভাইয়া সাথে সাথে মারা যায়। সেখান থেকে ভাইয়াকে নিয়ে বাড়িতে গিয়ে দাফন করলাম।
মানে আপনি লাশটার মুখ দেখতে পারেননি?
না, আমি লাশের মুখ দেখছি বাড়ি গিয়ে। আমি দেখতে পারবো না বিধায় আমি দেখি নাই,
বিভৎস হয়ে গিয়েছিল একেবারে,
রাইট। আমি তখন খুব শক্ত ছিলাম যে আসলে আমার অনেক কাজ বাকি আছে, আমার করতে হবে। যেহেতু তার আগের দিন ভাইয়া এক ধরনের আমাকে বলছিল যে আমার ভালো লাগতেছে না কিছুই, সাপিকে দেখিস এই ধরনের হ্যাংট্যাং, আমি জিনিসটা মাথায় নিই নাই। আমার বারবার মাথায় টাচ লাগতেছে ভাইয়া কি বলছে, আমি তখন কথাটা গুরুত্ব কেন দেই নি, এই ধরনের আর কি। ভাইয়ের দাফন দাফন করার পরে আমি আসতে প্রায় 10-15-20 দিন পরে আবার আমার জলে চলে আসি এবং আবার স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করি। তো ভাবি বাসায় রেখে আসি, বাচ্চারা ওইখানেই থাকে, সবার মাথায় চিন্তা আছে কিভাবে তাদের জীবনযাপন কাটবে, কি করবে না করবে,
টাকা পয়সা কোথা থেকে পাবে।
হ্যাঁ, ভাইয়ার মৃত্যুর 3-4 মাস পরবর্তীতে যখন ভাইয়া মারা গেছে, আমি তখন না হাতে ফোন দিয়ে বলি না আমার ভাই মারা গেছে, আমি বাড়ি যেতেছি, ভাইয়ের জন্য দোয়া টোয়া করি আর কি এইসব। তো প্রচুর কেনাকাটি করতেছে, আসলে যাও বাসায় যে আব্বা আমার সান্ত্বনা দাও এইসব আর কি। তো যাই হোক, এরপর আমি আমার ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর নাহার সাথে আবার আগের মতো সম্পর্ক শুরু করি। এর পরবর্তীতে নাহার সাথে যখন আমার একটা মনোমালিন্য সৃষ্টি হয়, যে কারণটা সেটা আগেই বললাম আমি, সেটা অবশ্যই বুঝতে
পারছি। হ্যাঁ,
আরো যে মুসলিম অন্যান্য ছেলেদের নাম বলতো তাদেরকে নিয়েও আমি দেখছি যে একটা ব্যাপার যে ও ইনভলভ আছে, যেটা আমাকে এড়িয়ে গেছে, যার কারণে আমি ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করি। এরপর আমি ওই শপিং মলে যে জব করতাম, সেখানে একটা নতুন একটা মেয়ে আসে জব করতে, মেয়েটার নাম চাঁদনি, প্রচুর সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, সে একজন ভালো একটা মেয়ে আর কি। ওই সময় কিন্তু আমার হাসান আমার সম্পর্কটা
ঝুলন্ত অবস্থায়,
ঝুলন্ত অবস্থায় রাইট, যে ছেড়েও দেয় নাই আর যে আসছে সেরকম বলা যাবে না, এক ধরনের ভুল বোঝা বুঝি সমাজ।
সাধারণত এরকম সময় আসলে তৃতীয় আরেকটা ব্যক্তির এন্টার হয় জীবনে, বেশিরভাগ প্রেমের ক্ষেত্রে কমন সিনারিও বলা যেতে পারে। যাই হোক, তারপর
তো এরপরে আসলে ওই মেয়েটার শপিং মলে অনেক ছেলেরা ঘুরতো আর কি, মেয়েটা আসলে পাতা দিত না আমার চলাফেরা, আমার কথাবার্তা দেখে আর আস্তে আস্তে আমার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হলো মেয়েটার, সত্যি যাদের মতো দেখতে। যেহেতু আমি তখন নাকে ভালোবাসি, কিন্তু তারপরে মেয়েটা পছন্দ করতে ইচ্ছে করতেছে, এই জন্য যে
আসলে একটা অনেক সুন্দর ছিল
রাইট। হঠাৎ করে একদিন ও মেয়েটা এসে আমাকে প্রপোজ করে।
মেয়েটাই আপনাকে প্রপোজ করে?
হ্যাঁ, ও আমাকে 2-3 দিন পরে আমার নাম্বার নিয়ে আমার মোবাইলে ফোন দিয়ে তারপর আমার সাথে কথা বলে।
আপনার সম্পর্কে জানতো কিছু আগে থেকে?
না, সম্পর্কে কিছু জানতো
না, কিছু জানতো না। বাবা, ওকে, সো ইউ আর লাকি।
তো এর পরবর্তীতে চাঁদনি নাহার সম্পর্কে জানে, তাও আমার মোবাইল দেখে, যদি মোবাইলে অনেক মেসেজ আসছিল আমি কিছুই কখনো ডিলিট করিনি মোবাইল টোবাইল দেখে, তার বলতেছে চাঁদনি বলতেছে যে বলো নাহার সাথে কি কি হয়েছে। তো তাহলে নাহার কাছ থেকে কিছু শোনার আগেই আমি অলরেডি সব কিছু বলছি যে নাহার সাথে আমার এসে এসে সম্পর্ক হয়েছে, তো কিসের জন্য এখন আমার সাথে তুমি সম্পর্ক করতেছো, যে সম্পর্ক করতেছে এই জন্য যে আমি নাহার কাছ থেকে এখন দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে, আর যখন দূরে সরে যাচ্ছি ঠিক তখনই তুমি আসলো। জানি শ্রোতা খারাপ মাইন্ড নিচ্ছে, আসলে ব্যাপারটা এই ধরনের যে আমি যাকে দেখছি তাকেই পছন্দ করতেছি, ব্যাপারটা এরকম না, আসলে সিচুয়েশনটা আমার প্রয়োজনটা এরকম ছিল এই ধরনের।
এখানে আসলে খারাপ করে নেওয়ার কিছু নেই, আমরা আসলে জীবনের সত্য ঘটনাটা তুলে ধরছি, আর সত্য সবসময় সুন্দর এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখাটাই ভালো। আর একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, কোনো এথিক্স মানে না, জীবনের যে প্রয়োজন সেটা সবসময় ওয়াইল্ড। ওয়াইল্ড মিনস সামথিং নট ব্যাড, ওয়াইল্ড মিনস আমরা বলতে পারি এক ধরনের ন্যাচারাল। আপনার মনের মধ্যে ক্ষুধা, একটা সুন্দর মেয়েকে দেখলে আপনি সুন্দর বলবেন, এটাই স্বাভাবিক। তবে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা বিচার করা যেতেই পারে, তবে সেটা যেহেতু সে তার বিবাহিত স্ত্রী না এবং যেহেতু সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন চলছে, সুতরাং তৃতীয় পক্ষের এন্টারটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে এটা বলা যেতে পারে। হ্যাঁ, তারপর
তো এর পরবর্তীতে নাহারও ব্যাপারটা আসলে জানেন যে আসলে অন্য একটা মেয়ের ফেলে আমি জড়াই গেছি। তো নাহার আমাকে রিকোয়েস্ট করে যে আচ্ছা ঠিক আছে, আমি এই ধরনের ভুল আর কখনো করবো না, আমি মোশনের সাথে কোনো ধরনের কোনো কথা বলবো না, সবকিছু তুমি ভুলে যাও। আমি বলছি তুমি এমন টাইম আমাকে বলতেছো, দেখো আমি আমি অন্য একটা জায়গায় জড়াই গেছি, পারতেছি না সেখান থেকে ফিরতে। তো আমাকে প্রশ্ন করলো যে তারা কি তুমি ওর সাথে এরকম ফিজিক্যালাইজেশন জড়াইছো? দূরে থাক, ওর সাথে এখন আমি রিক্সা পর্যন্ত চলি নাই, আর চুলের চুলের মানে গন্ধ এখনো পর্যন্ত শুকি নেই। তা বলতেছি কেন ফিরতে পারবো না, সে কেন প্রশ্নের আনসার আমি দিতে পারবো না, কারণ এই জন্যই যে পৃথিবীতে সবাই ভালোবাসে, একজন কি ভালোবাসে সেটা তার প্রথম ভালোবাসা কি বাসে। আমি আমার প্রথম ভালোবাসাকে সম্মান রেখে বলতেছি আমি আজও ভালোবাসি আমার না আর কি, কিন্তু তারপরও চাঁদনির স্থানটা দিয়ে আমি বলতেছি চাঁদনিকে আমি ওই পরিবেশে ওই সময় ভালোবেসে ফেলেছি আর কি। একদিন হঠাৎ করে বড় ভাবি তার বড় বোনের বাসায় বেড়াতে আসলো ঢাকাতে, আম্মা আসলো আব্বা আসলো। তো আমি ঠিক করলাম চাঁদনিকে দেখাবো। চাঁদনির মা বাবাও জানেন যে আমার সাথে চাঁদনির সাথে সম্পর্ক, এবং তারা আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে একদিন রাত্রে ডিনার করলো। ডিনার করার পরে আমাকে বললো যে তোমার ফ্যামিলির সদস্যদের পাঠাও, আমরা ব্যাপারটা আলোচনা করবো। তো আমি এই জন্য চিন্তা করলাম আব্বা আম্মা যেহেতু আছে, আমি চাইলে আম্মাকে নিয়ে আসতে পারতাম কিন্তু আব্বাকে পারতাম না, যেহেতু ভাইও মারা গেছে 6 মাস হইল। এই টাইমে এই ধরনের কোন প্রপোজাল আমি করতে চাইতেছি না, এই জন্য বড় ভাবে কে বলে রাখবো বলে ভাবছি। বড় ভাবে কে বাসা থেকে বলি নাই যে চলেন একটা মেয়ে রেখে যাবো, বলছে চল আমি করতে যাবো। তো বড় ভাবি, বড় ভাবি আমি, সাফি, রাফি এবং ওই বড় ভাবি বড় বোনের একটা ছেলে, এই টোটাল 4 জন আমরা আসতেছি চাঁদনির বাসায়। তো চাঁদনির মা জানে আমার হাতে বেশি একটা টাকা পয়সা নেই, কম টাকা স্যালারি পাই এই ধরনের আর কি। এটাও জানছে যে আমার বড় ভাই মারা গেছে কিছুদিন আগে। তো তারা জানছে যে আমি আমার ভাবিরে নিয়ে আসতেছি চাঁদনি দেখাতে। তো তারা সেই ধরনের অ্যারেঞ্জ করে রাখছে সবকিছু, কিছু মিষ্টি নিয়ে চাঁদনির বাসায় গেলাম, চাঁদনি দেখাইলাম। তো ভাবি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্যামিলিকে জানাবো এবং আপনাদেরকে জানাই তো ফোন দেবো। গার্জেনকে বললো, ওখান থেকে চলে আসি, দেখছি সে বলে ভাবি কি পছন্দ হইলো হয় নাই, এই জন্য বললো এই কথাটা। বলতেছে দেখো মেয়ে পছন্দ হইলো, মেয়ের স্ট্যাটাস আমার বেশি একটা ভালো লাগে নাই।
কি ছিল স্ট্যাটাস?
স্ট্যাটাসটা আর্থিক স্ট্যাটাসটা না, ব্যাপারটা হলো কি ওদের চাঁদনির মা যেটাকে বলে আসলে সম্মান করি, তাকে আমি শ্রদ্ধা করি, তারপরও ব্যাপারটা হলো এরকম যে সে একটু একঘেয়েমি লোক ছিল। মানে
একঘেয়েমি
বলতে গেলে আপনার একটু রাগি রাগি মনোভাবে লোক ছিল, এবং ওর বাবাটা অনেক ভালো দজ্জাল। দজ্জাল যদি আমার শাশুড়ি হতো তাহলে সেটাই বলতো,
দজ্জাল শাশুড়ি। ঠিক আছে,
তো সেই ধরনের আর কি। তো এই জন্য পছন্দ হয় না এবং পরিবেশটা বেশি একটা ভালো লাগে না। দ্বিতীয়ত এটা, তৃতীয়ত হলো গিয়ে এখন আমাকে বিয়ে করাবে না। আমার বড় ভাইয়ের আশা ছিল ভালো পড়াশোনা শেষ করবো, এই ধরনের সেজে ভাই দেখতে হইতেছে আমার বড় ভাবির ফ্যামিলিকে, বাবা মাকে, আমাকে, এতটা সে। তারপর সে তার ফ্যামিলি নিয়ে সাইপ্রাস থাকে, সেটা দেখতে হইতেছে। এত কিছু শেখা সামলাতে পারতেছে না। ঠিক এই মুহূর্তে আমি পড়াশোনা ছেড়ে দিই এবং ওই সবাই মানে আরো ভালো করে মানে বেশি টাইম দেওয়ার জন্য স্যারদের কাছে প্রপোজ করি, আমাকে ফুল টাইম জব করান।
ওকে, পড়াশোনা ছেড়ে দিলেন, এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা স্টপ, আপনি শুধু এখন চিন্তা করছেন যেভাবেই হোক আপনাকে বেশি কাজ করে ফ্যামিলিতে টাকা পয়সা কন্ট্রিবিউট করা, তাই তো?
যাই হোক, এটা যখন ভাবি বললো যে না এটা সম্ভব না, তখন আমি চাঁদনির গার্জিয়ানকে বলি যে আসলে এই মতো সম্ভব না, তো আপনারা একটু ওয়েট করেন, আমি আস্তে আস্তে মানাই নেবো, যেহেতু ভাই আমার কাছে 6 মাস হয়েছে এখন তাদের পক্ষে আদৌ সম্ভব না। তো চাঁদনির মা বলতেছে যে আসলে দেখো আমরা এই ধরনের ঝুলাই রাখবো না, যেহেতু তুমি পারতেছো না সেহেতু তুমি প্লিজ বাবা আমার মেয়ের পর থেকে সরে যাও এবং আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখো না। তো এর পরবর্তীতে চাঁদনির সাথে আমার 2-1 দিন পরে আবার আমার যোগাযোগ হয়, আর শপিং মল তো দেখাই হয়, তো শপিং মল আসাও বন্ধ করে দিল ওর মা। এর পরবর্তীতে ওর সাথে যোগাযোগ হয় ফোনে, ফোনে যোগাযোগ করার পর একদিন হঠাৎ করে ওর মামা কিন্তু বলে দিল যে ওর সাথে কোনো যোগাযোগ হবে না, এখন কথা বলবো না। তো আমরা একদিন ঠিক করে যে আমরা কিছু কথা বলবো, সরাসরি দেখা করবো। তো চলে যাই দেখা করার জন্য আমরা ধানমন্ডিতে, কিছুক্ষণ কথা বলি, কথা বলতে বলতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে 7:30 কি 8 বেজে যায়। তো এটা চাঁদনি ফোন দিয়েছে, চাঁদনির সুইচ অফ ছিল ফোনে, তো এই জন্য ওর মা বেশি টেনশন করছিল, যার কারণে আমার কাছে ফোন দিয়েছিল, আমি বলছি যে না আমার সাথে আসেনি, ও বলতে না বলছিল, আমি বলছিলাম যে চাঁদনি বলি যে সমস্যা হবে না, তা বলতেছে না তুমি বলো যে চাঁদনি আমার সাথে আসেনি। তখন ও বাসায় গেছে, চাঁদনি যখন বাসায় গেছে চাঁদনি তখন ধরে বলতেছে কোথায় গেছিলি, তো বলতেছে আমার বান্ধবীর বাসায় গেছিলাম, বান্ধবীর ফোন দিল আর মা যে আসলে গেছিল কিনা, আর বলছে না আসেনি। তখন বলতেছে আসলে সত্যি কথা বলতে কোথায় গেছিলি, তো বললো যে ইমরানের সাথে গেছিলাম। আমার আগে ফোন দেয় ওর মা, ফোন দেয় চাঁদনির মা যে তুমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেছো, তুমি অস্বীকার কেন করছো, তুমি এখনই আমাদের বাসায় আসো। আসো মানে আকুতিটা আস্তে আস্তে তার
রাগারাগি
রাগারাগিতে, যে তুমি না আসলে কিন্তু তোমার সমস্যা করে ফেলবো, তুমি এসে চাঁদনি নিয়ে যাও, চাঁদনি আমি ঘরে উঠবো না, ও এত রাত্রে করে কেন আসলো, তো ওর নিয়ে যাওয়ার চলে যাও। আন্টি আসা ঠিক আছে, আমি সকালে আসবেন, আপনি এখানে কিছু বলেন না, আপনি আমার ঘরে উঠেন। ওর যে চাচাতো ভাইটাই ছিল, ওরা ভালোই প্রভাবশালী আর কি, তো ওরা বলতেছে ইমরান তাড়াতাড়ি চলে আয় না, কিন্তু উঠাই নিয়ে আসবো তো বাসা থেকে। রাত 10:30 বাজলো কোরবানির সময় আর কি। তো এই সময় এইটাই আমাকে মনে করেন 10:30 সময় যখন এই ধরনের থ্রেড দিল, থ্রেড মনে কথাবার্তা বললো, বলতেছে আসলে আজকে আসবি না কালকে ঠিক শপিং মেলায় দেখাই দেবো তোকে। তো এই ধরনের কথা বলার পর আমার যে আমি যেখানে থাকতাম এখানে আমার খালাতো ভাই ছিল এবং চাচাতো ভাই মামার দোকানে দুজনেই জব করে, তো ওরা বলছে আপনি বাসায় চলে যান, তুই এখন থাকা লাগবে না তোর এখানে। তো বাসায় পাঠাই দিচ্ছে, বাসায় ফোন দিয়ে দিচ্ছে বাবের কাছে যে ওর কিন্তু এই ধরনের সমস্যা করছিল, সে আপনি ওরা পাঠাই দিচ্ছি বাসায় রেখেন, আর ঢাকা থাকা লাগবে না। তো বাসায় যখন পাঠাই দিচ্ছে তখন মা আমার ভাবের জ্বরে ধীরে কান্নাকাটি করতেছে যে আসলে ওর নিয়ে কি চিন্তা ভাবনা করছে আর ওই ধরনের পথে কেন গেল, খারাপ হয়ে গেল, এইসব চিন্তা ভাবনা করে কান্নাকাটি করতেছে। তো তখন ভাবি মানে মা ওই মা আর তালোই চলে আসলো, ভাবির বাবা মা আসার পরে তারা ব্যাপারটা জানলো। তো হঠাৎ করে মা মা ওইকে একটা প্রপোজ করলো যে আসলে আমি তো ইন্দ্রাণী নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করছিলাম যে বড় বউ নিয়ে যে কোথায় বড় বউ কোথায় যাবেন কি করবে কিভাবে করবে না করবে, এই জন্য আসলে তালে মেয়ে আসা এখানে, রাখবে না নিয়ে যাবে না কোথাও বিয়ে দেবে, এই ধরনের আর কি আলোচনা করতে। কথাটা এইভাবে আসছিল যে আসা রেখে গেছে আপনাদের মেয়ে যদি নিয়ে যেতে চান তো নিয়ে যান, কিন্তু ছেড়ে দিলে রেখে যাতে রেখে যান। তো সাফি রাফি ওর মাকে ছাড়া থাকবে না আর ওর মাও সাফি রাফি ছাড়া থাকবে না, এই সিদ্ধান্ত আসলো। আমি কিন্তু তখনো জানি না এইসব আলোচনা, বাড়িতে এসে আমি ঘুরতে সেরে গেছি।
ওকে, আমরা গল্পের ঠিক এই পর্যায়টা থেকে একটা ছোট্ট বিরতি নিব এবং দেখুন আমি বারবারই বলেছিলাম যে বিরতিতে কোথায় এসে দাঁড়াবে আপনি কিন্তু জানেন না। নাহারের প্রেম এখন চাঁদনির মধ্যে, চাঁদনির প্রেমটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা আসলে জীবনটা এখন কোথায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা জানি না। বিরতির পরের গল্পের মাত্র ডিউরেশন হচ্ছে 20 মিনিট এবং এই 20 মিনিট আপনাকে যেটা দেবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একেবারেই ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। সংবাদের পরপরই আমরা আবারও ফিরে আসবো ইমরানকে সাথে করে নিয়ে। ইমরানের জীবনের গল্প আপনারা আজকে শুনছেন এবিসি রেডিওর বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920-তে। কিভাবে আপনার সঙ্গে আছে আর এই মুহূর্তে ফেসবুকে আছেন আমার হাজার হাজার বন্ধু, তারা সবাই কন্ট্রিবিউট করছেন এবং সবাই ওখানে লিখছেন যে রেডিও স্ট্যাটাসটিতে আছে। আপনি যদি আমাদের ফেসবুকে মেম্বার না হয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই এক্ষুনি মেম্বার হয়ে যান। নিয়মটা হচ্ছে আপনি এই আইডিতে যাবেন, যাওয়ার পরে আপনি একটা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আইডিটা হচ্ছে facebook.com/hello8920, hello8920 বানানটা করতে হবে hello8920 একসাথে লিখতে হবে, দ্যাট মিনস facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে পেজটি আর জি কিবরিয়া নামে আছে, ওখানে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। আর ফোনেও যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। সংবাদের পরে ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনারা শুনছেন এবিসি রেডিও। বুধবারের এই আয়োজনটি এখন বৃহস্পতিবারের রাতে পড়ে গিয়েছে এবং হ্যালো 8920-তে আমাদের সাথে জীবনের গল্প শেয়ার করছে ইমরান। ইমরানের সাথে রয়েছি আমরা লাখো মানুষ, লাখো শ্রোতা এবং এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব রয়েছে আমি কথা বন্ধু কিবরিয়া। গল্পের যে জায়গাটিতে আমরা ছিলাম সেখান থেকে আমরা শুনবো, তবে তার আগে মনে করিয়ে দিই আরো একবার হ্যালো 8920-তে আপনিও আসতে পারেন, আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন। এখানে কোনো সিলেবাস নেই, সেটা হতে পারে ভালোবাসার গল্প, হতে পারে জীবনের যে কোনো ধরনের গল্প, আনন্দের গল্প, বেদনার গল্প, দুঃখের কষ্ট, সাফল্যের গল্প, সবকিছু মিলিয়েই জীবন এবং জীবনের গল্পটাও ঠিক সবকিছু নিয়ে। আমরা এখানে শুধুমাত্র ভালোবাসা, শুধুমাত্র ভৌতিক, শুধুমাত্র হাসি, শুধুমাত্র কান্না, শুধুমাত্র দুঃখ, ব্যাপারগুলো এরকম না, যে কোনো গল্প হতে পারে হ্যালো 8920-তে। আপনি আপনার জীবনের গল্প এখানে সে বলতে পারেন এবং যিনি আজকে বলছেন তার জীবনের গল্পটা আসলে কি দিয়ে আপনি জাজ করবেন, খানিকটা ভালোবাসা, খানিকটা দুঃখের, খানিকটা কষ্টের, খানিকটা আনন্দের, এরকমই হয় জীবনটা আসলে, এরকমই। যাই হোক, ইমরানের কাছে আমরা ফিরছি, আরো একবার একটু মনে করিয়ে দিই, আপনি ইমরানের সাথে সরাসরি কথা বলতে চাইলে, ইমরানকে দেখতে চাইলে একটু পরে আমরা ইমরানের ছবি দেবো ফেসবুকে। নিয়মটা হচ্ছে আপনাকে ফেসবুকে যেতে হবে, ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ইমরানের জীবনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে আমরা সংবাদের পরে রয়েছে, যেটা আমরা বলেছিলাম সংবাদের আগে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে আমরা থাকবো। আর ফোন নাম্বার রয়েছে আমাদের, ফোনেও কথা বলতে পারেন, ফোনেও আপনি যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ইমরান, যেখানে আমরা ছিলাম,
তো তারপরে 2-3 দিন পরে দেখি ভাবির বড় ভাই আমাকে একটা প্রপোজ করে, টোটাল আমাকে লাইফটা বোঝায়, দেখ এই ধরনের এই সমস্যা, তোর ভাবির কোথায় যাবে কি করবে। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা কেউ এখন পর্যন্ত বলার মতো সাহস পাইতেছে না, আমিও পাইতেছি না, তারপর আমার বলতে হইতেছে। সবাই চিন্তা ভাবনা করছে তোর সাথে সাইডের বিয়ে দিয়ে দেবে,
সাইডটা থাকে
ভাবি বড় ভাবি।
ও ও ও
ওকে, তারপর
তো এটা শোনার পর আমি আসলে ওইখানেই ভেঙে পড়ি যে এটা কি বলতেছে, এই ধরনের কথার কোনো যুক্তি আছে কিনা। আমার বড় ভাবি সবার বড়, চারবার মধ্যে সবার বড় ভাবি, আর আমি সবার ছোট, সেখানে এটা কিভাবে কি সম্ভব, আর তারা কি চিন্তা ভাবনা করছে। তারা ডাইরেক্ট ভাবি সেটা বলে, ভাবি এই ধরনের কথা বলতেছে কি, সেই জন্য তো ভাবি তখন জানতো না এই ধরনের কথা হচ্ছে। তা বলতেছে যে দাঁড়া আমি বলতেছি, দেখতেছি কে বের করছে কথা বলেন। তো যাই দেখে যে আব্বা আম্মা আর তালই মায়ে তারাই কথাগুলো উঠেছে আর কি, কেমন হয় কেমন হয় এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। এইভাবে করতে 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 বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে যে এই ধরনের কথা উঠেছে কেন এই নিয়ে। তারপর আস্তে আস্তে চিন্তা করতেছে এটা করলে কেমন হয় করলে কেমন হয়। আস্তে আস্তে আমাকে যখন জানায় আমি টোটালি আপসেট হয়ে পড়ি যে আমি কোন জগতে আসলাম, আমি ঢাকা ছেড়ে এখানে আসলাম, এখানে এসে আমি কি জগতের মধ্যে পড়লাম, তার থেকে আমার ঢাকা ভালো ছিল। তো আমাকে আব্বা আম্মা হঠাৎ করে একদিন ডেকে নিয়ে বলে যে ইমরান তুই একমাত্র আসো অবিবাহিত, বলতেছে যে ইমরান প্লিজ তুই এই জিনিসটা কর, করলে অনেক ভালো হবে, তোর ভবিষ্যৎ অনেক সুন্দর, এসব বুঝাইতেছে। আমি বলতেছি আব্বা এই ধরনের চিন্তা কখনো করেন না প্লিজ, আমি তারে মায়ের মতো সম্মান করি শ্রদ্ধা করি, এটা সম্ভব না। তো বলতেছে যে যখন করতি তখন তো এইভাবে ছিল না, এইভাবে কখনো আমরা কল্পনা করি না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আজকে এই পর্যায়ে এসে আমাদের দাঁড় করাইছে, আমরা কোথায় যাবো বল, সাফিদ উপরে ছাড়া আমরা থাকতে পারবো না, কাউসারে হারাইছি আর রক্ত হারাইছি না, এই ধরনের কথা বলতেছে। তো এইসব কথা ভাবিরে বোঝানোর পর ভাবি আমাকে রিকোয়েস্ট করতেছে যে দেখো বলতেছে সম্ভব না, অসম্ভব একটা জিনিস। তারপর দেখো চিন্তা ভাবনা করে আমি বলতেছি
ভাবিও মানে এক পর্যায়ে রাজি,
এক পর্যায়ে ভাবিকে তারা রাজি করানোর পরে ভাবি আমাকে আবার ডেকে ডেকে বলতেছে এই ধরনের রিকোয়েস্ট করতেছে যে দেখো তারা যখন বলতেছে জিনিসটা তুমি চিন্তা করে দেখতে পারো। তো আমি তখন ভাবির কাছ থেকে নিজের কাছে অনেক দূরত্ব সৃষ্টি হলো ঠিক তখনই, যে ভাবি শেষ পর্যন্ত এটা চিন্তা করলো। এরপরে আস্তে আস্তে আমার ফ্যামিলির সবাই আমাকে ট্রাই করতেছে, চেষ্টা করতেছে যে আমি যেন তাকে বিয়ে করি। আমি তো টোটালি বিয়ে করবো না এবং ঢাকা চলে আসবো, তো আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন, যেটা আমি চলে আসবো।
ওকে,
তো গ্রামের দুটো বন্ধু সবসময় পাশে পাশে থাকবে এবং তারাও আব্বা আম্মা ওদেরকে নিয়ে আদের ওদেরকে রাজি করে, তারপর ওদেরকে মাধ্যমে আমাকে বারবার রাজি করানোর চেষ্টা করতেছে, কোনো মতেই রাজি হচ্ছি না। আস্তে আস্তে খারাপ লাইন যাইতেছে আমি আস্তে আস্তে, যে আমার ঢাকার দুইটা একে তো নাহারকে হারাইছি, তারপর চাঁদনি পাইছি ওরেও হারাইলাম, আর এখন এসে আমার জিনিস ধরতে যাইতেছি, জিনিসটা আসলে আমার লাইফের সবচেয়ে বড় স্ট্রাগল। এর পরবর্তীতে আমাকে মনে করেন তারা এইভাবে অফার করতে থাকে করতে থাকে, একটা টাইমে আব্বা আমার হাত ধরে একজনে মানে কেঁদে দেয় এবং মা এসে আমার পা জড়ায় ধরে, আর ছোট ছেলে যে রাফি ওরা আমার সামনে দাঁড়া করে রাখে, ও আবার ও আমার মানে জড়াই দেন আমার মানে শরীরটাকে জড়াই ধরে বলতেছে যে কাকা তুমি কান্নাকাটি করো না, মানে এই ধরনের কথা বলতেছে, ও তো বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে। আব্বা আম্মা আমার এই ধরনের জিজ্ঞেস করছে, মা পা জড়াই ধরে বলতেছে আমার আমি তোর কাছে ভিক্ষে চাইতেছি, জীবন যদি কোনো কিছু করে থাকি তাহলে সেই প্রতিদিন চাইতেছি তুই এটা রাজি হয়ে যা। তখন মনে হলো যে পৃথিবীতে আসা যাদের মাধ্যমে তারা যদি এই ধরনের রিকোয়েস্ট করে, আমি ভাবলাম যে যদি কিছু একটা করতে পারি জীবনে, যেহেতু জীবনে কিছুই করতে পারিনি আমি, লাইফে নাহারকে হারাইছি চাঁদনি হারাইছি, এখন বাবা মাকে যদি হারাই তাহলে আমার মানে বাঁচার কোনো ই থাকবে না। তো আমি তাদেরকে ওই মুহূর্তে বলতেছি আচ্ছা ঠিক আছে আমি রাজি, রাজি বলার পর বলতেছি আমাকে 10,000 টাকা দেন, কি করবি কেনাকাটা করবো। আমি কেনাকাটার কথা বলে আমি বরিশাল সদরে যাই, সদরে যাওয়ার পর আমার আমার সাথে আমার বন্ধুদের বাবা মা পাঠাই দেয় যে তোরা দেখে দেখে রাখিস। তো কি করতে আমি ওদেরকে বলি যে তুই ফুল কেন এখানে আর তুই একটা পাঞ্জাবি কিনতে যা, দুজন দুজনে পাঠাই দিই, এবং আমি ওই টাকা নিয়ে টাকা ওদের কাছে দুজনের 2,000 টাকা দিই, আর বাকি 8,000 টাকা নিয়ে আমি ডাইরেক্ট লঞ্চ ঘাটে চলে আসি, মানে পালাই আসবো বিয়ে করবো না। হঠাৎ করে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমি বলতেছি কোথায়, আমি বলতেছি যে আমি রূপতলি বাস স্ট্যান্ডে আছি, আসলে আমি রূপতলি বাস স্ট্যান্ড না, তখন আমি মানে লঞ্চ ঘাটে গেছি। তো লঞ্চের শব্দ পেয়ে ওরা বলতেছে যে আসলে তো রূপতলি বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট, তো ওরা সদর থেকে লঞ্চ ঘাট কাছাকাছি, ওরা লঞ্চ ঘাট দৌড়ে গেছে। যাই আম মনে করেন আমি লঞ্চ একটা লঞ্চ উঠছি, সেইখান থেকে পুলিশের মাধ্যমে আমাকে নিয়ে আসে,
পুলিশের মাধ্যমে আপনাকে,
হ্যাঁ, তো পুলিশ আসার পর পুলিশের হেফাজতে ছিলাম আমি, ওইখানে পুলিশ হেফাজতে ছিলাম, বলতেছে বাড়ি থেকে পালাই আসে এই ধরনের, পুলিশ আগে জানাইছে তারা, তারপর পুলিশ ধরে নিয়ে আসে লং সার্চ করে। এর পরবর্তীতে বাড়িতে আব্বা আমার আব্বারে ফোন দেয়, আব্বা এসে আমায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই সন্ধ্যা হয়ে যায়, ওই দিন দুপুরের সময় আমি রাগে এসে দুপুরের সময় চলে আসি বরিশালে, নিতেন্দ্রের সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পরে কাজে করে বিয়ে পড়ে দেয়। তো যেদিন বিয়েটা হয় আর কি, ওই দিন জীবনে নেশা জিনিসটা কি বুঝতাম না, জাস্ট একটা সিগারেট বলতে গেলে তাও শিখছি বন্ধু বন্ধুদের কাছ থেকে, ওই পর্যন্ত থাকতাম। তো যেটাকে বলা হয় গাঁজা টাজা সিগারেটের মধ্যে নিয়ে খায়, ওইটা কখনোই খাইতাম না। তবে ওই দিনটা কেমন যেন মনে হয়েছে যে আমি আজকে গাঁজা খাবো, টোটালি আমি চালু হয়ে থাকবো যেটাকে বলা হয় বাংলায়। তো ওইভাবে মনে করেন সন্ধ্যার সময় কিছু খাইছি, খাওয়ার পরে প্রচুর বমি করতেছি বমি করতেছি। এর পরবর্তীতে মনে করেন বিয়া বিয়া বমি করার পরে যে একটু সুস্থ হয়েছে, আমার বিয়েটা পড়াইছে। বিয়েটা পড়ার পরে কি করছি তাও জানি না, হয়তো বা সিগনেচার দিচ্ছি কবুল টবুল বলছি কিনা জানি না। এর পরবর্তীতে আমি চলে গেছি আবার সিগনেচার দিয়ে সবাই খাওয়া দাওয়া করতেছে, তাতে কি ভুনা খিচুড়ি দিয়ে বিয়া করছি আর কি বলতে গেলে। তো রেডিমেড ভাবে করছে আমার, আমি এবার আমার বাড়ির উত্তর পাশের জমিতে চলে গেছি বন্ধুদের নিয়ে। বিয়ে শেষ, এখন চল বিয়ে করানোর কথা বলছে, বিয়ে করছে শেষ। এর পরবর্তীতে জমি উত্তর পাশের জমিতে যাই এবং ওইখানে গিয়ে বাকি সব যে স্টিক গুলান আছে গাঁজা গুলান ছিল ওইগুলো
আপনি নিজেকে ভুলে থাকার চেষ্টা করছেন। আসলে ব্যাপারটা এরকমই, কারণ যেই ভাবি সেই ছোটবেলায় দেখলো এবং মায়ের মতো সেই ভাবিকে জীবনের একটা পর্যায়ে এসে পরিস্থিতির শিকার হয়ে তাকে নিজের বউ করে ফেলতে হলো, এবং এটা আসলে ওই মুহূর্তে কি বা করার আছে? তারপর
এর পরবর্তীতে রাত 12টা বাজে 1টা বাজে আমি এখনো ঘরে আসতেছি না, এই জন্য আমার নানা হয়, সে নানা গিয়ে আমাকে নিয়ে আসতেছে। নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে চাইতেছে যে আমাকে বাসর ঘর বলতে কি কোনো ধরনের কোনো আয়োজন হয়নি, তবে ওরা বরিশালে কিছু ফুল নিয়ে আসছিল আসার সময়। তো এই দিয়ে আজকাল তারা কি সাজাইছে, আমি তো ওই ধরনের খাইটাই আমি বমি করতেছি, বমি করে এসে আমি শুয়ে রয়েছি আমার পাশেই আমার আমার ভাবি বসা আর কি, কোনো ধরনের কথা নাই। আমি শুয়ে রয়েছি যে শরীর হয়ে পড়ছি, 10টার সময় উঠে আবার গোসল টোসল করছি, গোসল টোসল করে আমি যে আবার মনে করেন বাজারে গেছি, বাজার যাইয়া নাস্তা বাসায় যেয়ে খাইয়ে নেই, নাস্তা নাস্তা করে আবার ডাকছে, বাজার গেছি, বাজার যেয়ে আবার মানে গাঁদা শেষ হয়ে গেছে, আবার আমি গাঁদা কিনে নিয়ে আসছি, গাঁদা দিয়ে নাস্তা করছি। এরপরে এরকম 3-4 দিন গেল, ঠিকভাবে ভাত পানি খাইতেছি না, মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। শেষ পর্যন্ত ডাক্তার এসে ট্রিটমেন্ট করে আস্তে আস্তে সুস্থ করলো, এবং আস্তে আস্তে মনে করেন 4-5 দিনে আমার ওয়াইফ যে আমার পাশে শোয়া আমি কল্পনা করতে পারিনি, মানে ভাবি যে আমার পাশে শোয়া।
ভাবি আপনাকে কি
ভাবি ব্যাপারটা যখন আমি তার
আপনাকে তুই তুই করে বলতো,
হ্যাঁ তার পরবর্তীতে আমাকে বিয়ে হওয়ার পরে তুমি করে ডাকা শুরু করছো, আমি তো আপনি 1.5-2 মাস পরে আপনি চাচ্ছি,
মানে আপনি আপনি করে বলছিলেন ও তুমি করে বলছিলেন,
হ্যাঁ সবকিছু যখন স্বাভাবিক হয়েছিল তখন আমি আপনি কথাটা সাথে পারি নাই, এবং মাঝে মাঝে আমার এখনো ভুল হয়, আমি তাকে হঠাৎ করে ভাবি করে ডাক দিই অথবা তাই আপনি করে সম্বোধন করি, আবার আমার ছেলেরা আমাকে বাবা বলে ডাকে, আবার হঠাৎ করে আমাকে কাকা বলেও ডাকে।
তারপরে কি হচ্ছিল 4-5 দিন পর আমি যেটা বলছিলেন যে পাশে ছিল আপনি অনুভব করতে পারেননি?
হ্যাঁ ঠিক, তখন আমাকে মনে করেন আমার ওয়াইফ আমার সেবা শুশ্রূষা যারা করার দরকার ছিল সেটা করতেছে, হাতে পায়ে তেল তেল পানি দিয়ে মালিশ করতেছে যাতে সুস্থ হয়ে যায়, মানে নেশার জগতে ঢুকেছিলাম। তারপর যখন আমি স্বাভাবিক অবস্থায় ফিরি নেশার মানে আমার ওদিকে আর সহ্য হইতেছে না, যেহেতু আমি কখন নেশা করিনি, তাহলে নতুন করে আমার শুট করতেছিল না দেখে, এই জন্য আমি আস্তে আস্তে সরে আসি এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করি, এবং আমার ওয়াইফকে বলি যে যেহেতু একটা টাইমে আপনি আমার ভাবি ছিলেন, এখন আপনি আমার ওয়াইফ হয়েছেন, আপনি ওয়াইফ ওয়াইফের জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকবো, দয়া করে এর থেকে বেশি কিছু আশা করবেন না, আর যদি পারেন আপনি সাফিরাবিকে নিয়ে আসুন, আমি আবার বিছানে আসি। তখন আমার ওয়াইফ আমার বলতেছে যে দেখো যেহেতু একটা হয়ে গেছে, এখন তুমি মানো বা না মানো আমি কিন্তু তোমারই বউ। তো বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি মানি বা না মানি আপনি আমার বউ, ঠিক আছে আর কি চান তাইলে। তো বলতেছে না মানুষ যেন না ভাবে যে আসলে আমরা অস্বাভাবিকভাবে জীবনযাপন করতেছি, তাহলে এসবের মানে কি? তো মূল ব্যাপারটা হলো গিয়ে আমাদের মাঝে কোনো ধরনের কোনো ফিলিংস কাজ করে নাই, সেটা ভাবির মাঝেও না আমার মাঝেও না, যে আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর যে চাহিদা সেটা আমরা পূরণ করার মতো দুঃসাহস কেউ দেখাইনি। 16-17 দিন পর্যন্ত আমরা এই অবস্থায় ছিলাম, তারপরে নানি বেড়াতে আসলো আমাদের বাড়িতে, বেড়াতে আসার পরে সে ব্যাপারটা জানছে, ফ্যামিলি জানছে আমার কাছ থেকে।
ওকে,
নানি জানার পরবর্তীতে বলতেছে যে সব বুঝাইলো, আমাকে বুঝাইলো, আমার ওয়াইফকে বুঝাইলো, দেখো ইচ্ছা না তোমাদের দুজনের অনিচ্ছা অনিচ্ছা সত্ত্বেও যেটা হয়ে গেছে তোমরা জিনিসটা মাইনে নাও এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করো, ইংল্যান্ডে বোঝাও, ইংল্যান্ড যাতে তোমার বিষয়ে বুঝতে চেষ্টা করে আর তুমি ইংল্যান্ডে বোঝাও। এভাবে যখন বোঝানোর পরে আমাদের কাছে কিছু ধরনের মানে নানি যেটা মানে বলতে চাইতেছে, যেটা আমাদের মাঝে কোনো ধরনের দৈহিক সম্পর্ক হয়েছে কিনা এটা জানতে চাইছিল। তো বলতেছে না না এই ধরনের কিছু হয়নি। তো বলতেছে তোরা এই ধরনের দূরত্ব রাখিস না তাহলে তোরা কখনোই সুখী হতে পারবি না, মানে এইসব কথা বলতে থাকলো। নানি দুই তিন দিন বেড়ানোর পর চলে গেল। তো যেদিন চলে যাবে ঠিক সেদিন হয়তো বা না যাই না কিছু কিছু জন্য হয়েছে আমাদের মাঝে প্রথম ওই জিনিসটা হয় একেবারে আনএলার্টলি, যেটা বলা হয় কখনোই মানে চিন্তা করি নাই যে এটা হবে আর কি, আমাদের মাঝে ফিজিক্যালি হয়ে যায়। তো যখন হয়ে যায় তখন প্রচুর কান্নাকাটি করছি আমি, এই জন্যই কানাকাটি করছি ফিজিক্যাল রিজেকশন। মানে যখন আমাদের মাঝে ফিজিক্যাল রিজেকশনটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর নিজের কাছে এতটাই খারাপ লাগে।
এটা কি ন্যাচারালি ছিল নাকি আলটিমেটলি আপনার ভাবির ইচ্ছা ছিল বা আপনার ওয়াইফের ইচ্ছা ছিল?
না ন্যাচারালি ইচ্ছা কার ছিল সেটা টোটালি কনফিউশন।
ওকে
তো এই জন্যই মানে কান্নাকাটি করতেছিলাম। মানে আমি নিজে মানে কান্নাকাটি যে জোরে জোরে কান্নাকাটি ছিল না, চোখ থেকে পানি বের হয়ে গেছিল যে আসলে লাইফটা এতটা এর মধ্যে কেন আসলাম, কেন এইভাবে হলো, আমার জীবনটা কেন এখানে এসে দাঁড়াইলো।
ভাবির রিয়াকশন কি ছিল?
তার রিয়াকশনটাই
ভাবি মিস ওয়াইফ, এখানে ভাবি বলটা ঠিক হচ্ছে না, আপনার ওয়াইফের রিয়াকশনটা কি ছিল সেই মুহূর্তে?
হ্যাঁ আমার ওয়াইফের রিয়াকশনটাও ছিল আমার মতো ছিল যে সেও তখন তার ভাইকে স্মরণ করে খুব কান্নাকাটি করতেছিল। একটা টাইমে আমরা দুজনে ভাইয়ের কবরের পাশে গিয়ে ওই রাতে গভীর রাতে দুজনে গিয়ে আমরা কবর জিয়ারত করে তারপর আবার ঘুরে আসি। এভাবে আমাদের জীবনটা আস্তে আস্তে আজকে 1 বছর পূর্ণ হলো বিবাহ জীবন। গত 7ই মার্চ আমার বিবাহ জীবনের প্রথম বছর পূর্ণ হলো।
এটা ছাড়াও তো সম্পর্কের অনেক বড় ব্যাপার থাকে সংসার জীবনে, সেখানে আপনাদের সম্পর্ক গুলো কেমন? এটা এই শারীরিক সম্পর্ক ছাড়াও অন্য বিভিন্ন রকমের সম্পর্ক থাকে, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু মিলে ঝগড়াঝাটি।
আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে হয়ে গেছে এখন, কি বলবো যে এটা স্বাভাবিক বললে তো স্বাভাবিক সেন্সেই নেবেন আর কি। তার সাথে কোনো ধরনের সমস্যা হয় না আগের মতো, যেটা যেটা বলছিলাম যে মাঝে মাঝে হয়তো ভুল করি যে আমি তাকে ভাবি বলে ফেলাই কিংবা আপনি করে বলে ফেলাই। আর একটা কথা হচ্ছে তার আগে আমি সম্বোধনের ব্যাপারটা আমি প্রায় 1.5-2 মাস পরে তাকে আমি আপনি থেকে তুমি জানি এবং সে এটাকে আমাকে এইভাবে উপস্থাপন করছে, দেখো আমি যদি তুমি বলি তুমি যদি আপনি আপনি করে বলতেছে এটা খারাপ দেখা যাচ্ছে, মানুষ খারাপ ভাবতেছে যে তাইলে তারা রেজিস্ট নিয়ে এক ধরনের খেলা খেলা খেলতেছে। এটা আমাকে বুঝাইলো। তো সর্বোপরি এসে আমাকে আরো বুঝাইছে মাঝেও বুঝাইছে যে টোটালি বিয়েটা কেন হইলো, কিসের জন্য হইলো, এটা আমি যদি আমার বিয়ে যদি নাও করতে পারি, যদি অন্য জায়গায় বিয়ে হইতো সেটা সে করতে পারতো, চাইলে করতে পারতো, কিন্তু সে সেটা কেন করেনি সে সেই সব আমাকে বললো যে আসলে দেখো আমি তোমার আমার স্বামীর ভিটা ছেড়ে আমি যাইতে চাইনি 1 নম্বরে। 2 নম্বরে আমি চাইছি এই বাড়িতে প্রথম বউ হয়ে আসছে এই বাড়ি থেকে যেন আমার লাশে বের হয়, আমি এছাড়া কোনোভাবে যদি না বের হই। এই ধরনের উক্তিরিক্ত আমাকে করছে এবং আমাকে বলছে যে দেখো আমি তোমার বেছে নিছি এই জন্যই যে আমি তোমার তোমার জীবন সম্পর্কে বুঝতে পারছি যে তুমি নাহলে প্রচুর ভালোবাসো, নাহলে না সম্পর্কে ভাবি জানতো, চাঁদের সম্পর্কে জানতো। তো বলতেছে তুমি তোমার লাইফ এভাবে কাটাইছো তো এখন আমি আসছি, আমাকে অ্যাভয়েড করো না, আমাকে তুমি মাইনে নাও কারণ আমি নিজেকে নিজে মানাই নিছি, এবার তোমার বলা তুমি মাইনে নাও। এই জন্যই মানবা যে তুমি তোমার পজিশন থেকে তুমি দেখতেছো, তুমি আমার পজিশন থেকে এবার তোমাকে বিচার করো যে তোমার কি করা উচিত ছিল, তুমি কোথায় যাইতা, কি করতা, তোমার ছেলে দুইটা নিয়ে তুমি কার কাছে যাইতা। তো আমি সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে আস্তে আস্তে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং আমার আস্তে আস্তে গভীরতার দিকে যায় এবং ভালোই চলছিল। তো হঠাৎ এরকম যাওয়ার পরে একদিন নাহার সাথে আবার কথা হয়। আমার নাহার সাথে কথা হওয়ার সাথে সাথে নাহার আমাকে খুব খারাপ ভাবে মন্তব্য করে এবং নাহার কিন্তু আমাকে বিয়ের আগের দিন রাতেও ফোন দিয়েছিল যে চলে আসো চলে আসো। আমি কিন্তু ওকে বলিনি যে আসতেছে, আমি কোথায় যাবে সেটা জানি না, যে আমি এই ধরনের সিচুয়েশনে আছি এটি আমার কাছে ভাবতে খারাপ লাগতো, যদি আমি নাহাকেও মানে ওইটা আমি সহ্য করতে পারতাম না যে আমার
ভালো লাগে না,
আমার তাও কি দরকার নেই, আমি কোথায় যাবে জানি না। এবং নাহার ভাবিকে বলতেছে প্লিজ ভাবি আমাকে ফিরিয়ে দেন। তো বলতেছে তোমাকে আমি আরো আরো সপ্তাহখানে আগেও বলছি যে দেখো তুমি যদি চাও বাবা আমাকে পাঠাই, কিন্তু তুমি বলছো যে না ও চাঁদনির সাথে সম্পর্ক আমার সাথে সম্পর্ক আমার ঠকাইছে, আমি আপনার দেবরে কখনোই বিয়ে করবো না। তো তারপরও আবার তুমি এখন বলতেছো কিছু জন্য বলতেছো আমি ভাবি আমি ভুল করছিলাম, আমি তো আগের কথা বলছিলাম আপনি আমাকে ইন্দানে ফেরত দেন প্লিজ। তো বলতেছে এখন আমার কাছে আর নেই, গার্জিয়ান যেহেতু চলে গেছে কাজ করো, আমি আমার বিয়ে করে প্রথম বউ হিসেবে তুমি আমার তুমি দ্বিতীয় বউ হিসেবে আসবা না। তো বলতেছে না ভাবি এটা কখনোই সম্ভব না, আপনি আমাকে প্লিজ ভিক্ষা দেন, মানে কান্নাকাটি করে আপনাকে জানাই দিয়েছেন। তো তারপরে বিয়ের পরবর্তীতে আবার ফোন যখন আমি দিচ্ছি নাকে কিছুদিন পরে, মানে আমি ওর কাছ থেকে ক্ষমা চাই নেওয়ার জন্য আমি ফোন দিছি, যে টোটালি আমি ফ্রি থাকতে চাইছিলাম, যে আমার পিছুতে যত সময় গেছে, যে সময় ওরা সাক্ষী ছিল, ওদের কাছ থেকে আমি আসলে ফ্রি থাকতে চাইছি, যেটা বোঝা যাচ্ছিলাম। তো ওই টাইমে নাহার বলতেছে যে আমাকে কখনো ফোন দিব না, মানে খারাপ খারাপ কিছু মন্তব্য করছে, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেবো না। তো নাম্বারটা চেঞ্জ করছে, আমি ওই সাথী আর বান্ধবীর সাথীর কাছ থেকে আর একটা নাম্বার নিয়ে আসি, সেই সেই নাম্বার থেকে আমি আবার ফোন দিই এবং বলতেছি যে প্লিজ তুমি মাফ করে দাও আমাকে। আমার বলতেছে ঠিক আছে মাফ করে দিছি কিন্তু আর ফোন দিব না। আর এইভাবে কিন্তু আমি আমি আমার ওয়াইফকে এখনো বলি যে আসলে তোমার আমি স্ত্রী হিসেবে মানছি, সবকিছু স্বাভাবিকভাবে চলতেছে, কিন্তু তারপর আমি নাহারকে আজও বলতে পারতেছি না, সেটা চাঁদনির চাঁদনির ব্যাপারে কখনো আসেনি, চাঁদনি কি আমার মনে পড়ে, চাঁদনি কি আমার ভালো লাগে, এই ধরনের কোনো জিনিস না।
আচ্ছা বাইরে বাইরে এই পর্যায়ে আমরা যদি আপনার স্ত্রীর সাথে আপনার কথা বলতে চাই, আপনার স্ত্রী তো এই মুহূর্তে বরিশালে রয়েছে, আমরা যদি তার সাথে কথা বলতে চাই আপনার কোনো আপত্তি আছে?
না,
সে কথা বলবে?
হ্যাঁ অবশ্যই বলবে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যাচ্ছি, তার স্ত্রীর সাথে কথা বলছি, শাহিদা, এবং যে ভাবি ছিল একসময় এখন তার স্ত্রী হয়েছে এক বছরের সম্পর্ক। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে তিনি এখন সংসারটাকে কিভাবে দেখেন, তার ফিলিংসের জায়গাটাতে আমাদের আজকে যে ইমরান রয়েছে সেই ইমরানের জায়গাটা কতটুকু।
শাহিদা বলছেন?
হ্যাঁ শাহিদা বলছি।
শাহিদা আমার নাম শাকিল, আমি ABC রেডিও থেকে বলছিলাম।
হ্যাঁ শুনছি আমি।
আপনাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা আসলে কেমন?
না কোনো সমস্যা নাই সেরকম কোনো, সবকিছুই ঠিক আছে। মানে প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল কিন্তু এখন বর্তমানে পুরোটাই ঠিক হয়ে গেছে আমি মনে করি।
ছোট্ট ইমরানি একটা সময় এসে হচ্ছে আপনার হাজবেন্ড হলো, সেই ইমরান আর এই হাজবেন্ড এর মধ্যে হচ্ছে আপনি কেমন পার্থক্য পান?
কেমন পার্থক্য তাই এখন সেটা কি বলবো, যে মানে প্রথম মানুষ আমার যতটুকু ধারণা, আমার ধারণা থেকে আমি এটাই বলি যে মানুষ কখনোই প্রথম ভালোবাসা কেউ বলতে পারে না, আর প্রথম স্বামী সেটাও সেরকমই, যে মানে তার স্মৃতি বা তার কোনো কিছুই বলার মতো না, বলা সম্ভব না। আর তার ভিতর থেকেও মনে করেন আমরা একজন আরেকজনকে মানাই নিছি, মানে একটু কষ্ট হয়েছে প্রথমে প্রায় 15-16 দিন, তো মনে করেন একজন আরেকজনের সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না, যে কথাবার্তা বা কিছু স্বাভাবিক, মানে এটা এরকমই যে যখন পরিবার থেকে তারপর সবার মাধ্যমে কাজটা হয়েছে, তারপরে একজন আরেকজন আছে, মানে তাকে বলা যায় এক প্রকার তার জীবনে তো পরম থেকে পেয়েছি, যে সে মানছে আমার তো মানে দুটো সন্তান আমার আমাদের সংসারে থাকতে হবে বা সবকিছু মিলে, মানে আর তার জীবনে তো এটা ঘটার ছিল না, হওয়ার ছিল না, মানে তার ভিতর থেকে যে সে সবকিছু মানে নিতে ইচ্ছিত, মানে এটাই মানে বেশি পরম্পরা, যে যেটা না মানার সেটা যখন মানে নিতে পারছে এটার বেশি ইচ্ছা আছে।
আচ্ছা আপনার ক্ষেত্রে কোনো আপত্তি ছিল কিনা?
হ্যাঁ আপত্তি তো ছিলই, মানে যাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করছি এই পরিবারে আসার পর থেকে, আমি যখন আমার যখন বিয়ে হয়েছে তখন ক্লাস সেভেনে সিক্সে পড়ে আর কি, সেটুকু বয়স থেকে এই 10-11 বছর বিয়ে হয়েছে, মানে এই পর্যন্ত তো তাকে আমি ছোট ভাইয়ের মতো যেরকম স্নেহ করে সেরকম স্নেহ করছি, মা মানে এটা যখন বসে তখন তো আমার মানে এটা ভাবতেই চাই না যে এটা কেমন এই হলো, কি আমার শাশুড়ি সে প্রথম বলছে যে আমি তো এইরকম একটা চিন্তা করছি যে মানে আমার ছোট ছেলের জন্য তোমাদের রাখবো, তা আমি বলছি যে না এটা তো হইতে পারে না, এটা তো অসম্ভব, এটা কিছুই সম্ভব, তাহলে আমি ছোট ভাইয়ের মতো দেখতে চিন্তা করছি, তা মা এটাই বলছে আমার শাশুড়ি যে দেখো মা যে হাদিস কোরআনে এই জিনিসটা আছে নাই তা না, এখন তোমরা যদি মানে নিতে পারো তাহলে আর এই জিনিসটা এরকম কোনো বড় সমস্যা না, কারণ তোমার দুটো সন্তান নিয়ে তোমার বাঁচতে যে থাকতে যে আসতে মনে করো সবাই তোমার বড় ছেলে নাই সবাই তোমার দেখতে পেয়েছে, তাকে আমরা পুড়ে গেলে হয়তো তোমার জীবনে চলতে অনেক কষ্ট হয়েছে, আমি যদি তুমি সংসারে এই ছেলে থাকতো আমার ছেলের সাথে তাহলে তোমার
ওরও একটা ভালোবাসার মানুষ ছিল নাহার, নাহারের কথা এটা বোধ হয় আপনি জানতেন?
হ্যাঁ জানতাম, না নাহাকে নিয়ে আমার কোন প্রকার সন্দেহ নাই, খুবই ভালো একটা মেয়ে। নাহারের সাথে তার সাথে যে সম্পর্ক ছিল বা যেরকম সম্পর্ক ছিল, এইখান থেকে যে একটা মেয়ে সরে দাঁড়ানো কতটা কষ্টকর, কিন্তু সেটা নাহার সম্পূর্ণভাবে মানে নিতে। ও যদি শুনে থাকে আমি যা বলছি, যদি শোনে বা সবকিছু, নাহাকে আমার সর্বোচ্চ ধন্যবাদ এবং আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এরকমের মানে শ্রদ্ধা জানাই আমার তরফ থেকে। আমি ওর সাথে ক্ষমা চাই, জানি না যে ওর মনে আমি কতটা কষ্ট দিচ্ছি, পরও মানে আমি ওর কাছে মানে ক্ষমা চাই।
কি ভাল লাগে আপনি যদি একটু বলতেন, ইমরানের কোন কোন বিষয়গুলো আপনার আসলে অনেক বেশি ভাল লাগে একটু যদি বলতেন?
বাইরে থেকে যখন আসে দোকান থেকে আমাকে খুঁজে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে যে বাইরে থেকে আসার পরে যে আমি কোথায় গেলাম।
আর কোন কিছু?
হ্যাঁ মানে তো সবসময় মানে আমি কোনো কিছু বলার আগে সব জিনিসই হাজির করার চেষ্টা করে, মানে এটা আমি বুঝতে পারি। হ্যাঁ তার তিক্ততা আছে মানে যার কারণে মানে আমরা সুখী।
জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার কথা আমাদের সব শ্রোতারা লাখো শ্রোতা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছে এবং আপনার কথা কিন্তু তারা শুনছে।
শ্রোতাদের সাথে আমাদের যে আমাদের জীবন আমরা এইভাবে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেই দোয়া করে, দোয়া যেন করে সবাই। আর আমার দুটি সন্তান আছে, মানুষের মতো মানুষ করতে পারি এই।
ওকে আমরা আপনাদের দুজনকে, আমরা শাহিদার কথা শুনলাম, আপনাদের দুজনকে আমরা মুখোমুখি ধার করাতে চাই না। আমরা নিশ্চয়ই চাইবো যে ধর্মীয় বিধান এবং রীতিনীতি অনুযায়ী সামাজিকতার দিক থেকে আপনারা যে সংসার শুরু করেছেন সেটা নিঃসন্দেহে সামনের দিকগুলোতে যাবে। তবে মন একটা অদ্ভুত ব্যাপার, মনের জায়গাটাতে আসলে কোনো সামাজিকতা নেই, মনের জায়গাটা আসলে এটা একেবারে যদি বলি যে ন্যাচারালি যেরকম সেখানে আসলে কোনো ইকুয়েশন কেন জানি খাটে না। এই যে আপনি বললেন যে নাহারকে আপনি পছন্দ করেন, আপনি তো জানেন যে আপনার স্ত্রী হয়ে গেছে আপনার সেই ছোটবেলায় দেখা প্রিয় মানুষটা, সে তারপরও কিন্তু তার মতো করে খেলে যাচ্ছে, নাহারের জায়গাটা কিন্তু সে ভুলতে পারছে না, মন এরকমই। তো এখন আমাকে একটু বলেন তো যে আপনাদের আপনি মানে ব্যক্তিগত জায়গাতে ব্যক্তিগত জীবনে আপনি আসলে কতটা সুখী মানুষ এবং আপনার ফিউচার প্ল্যানটাই আসলে বাকি?
একটা এপিসোড এপিসোড শোনার পরে আমি এখানে আসার উদ্দেশ্য একটাই ছিল যে একটা বছর আমার বিবাহিত জীবন পার হওয়ার পরে আমি কনফিউশনে ভুগতেছি আসলে আমার লাইফটা কোনখানে দাঁড়ানো, কোথায় যাবে, কি করব, এইসব শ্রোতাদের কাছে জানার জন্য আমি জাস্ট এখানে আসা যে আমার কি করা উচিত। আমি এখনো ভাবতে পারতেছি না যে নাহারকে কেন ভুলতে পারতেছি না।
এই ব্যাপারে কি আপনার বর্তমান স্ত্রী আপনাকে কোনো সহযোগিতা করে নাকি সে আপনাকে গালমন্দ করে?
আমাকে সহযোগিতা করে যে দেখো চেষ্টা করো ভোলার জন্য চেষ্টা করো, এবং এই জন্য বলতেছে যে একদিন হঠাৎ করে রাতে রাত দেড়টার সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমার ফোন দিয়ে বলতেছে যে দেখ ইমরান আমি অন্য একটা ছেলের সাথে প্রেম করতেছি, আমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, এই নাম্বার ফোন দিবা না, দরকার তুমি যদি বিশ্বাস না করো এই কথা বলো। তো দেড়টার সময় ওই ছেলেটার সাথে কথা বলাই দেয় আমার সাথে এবং ওয়াইফের সাথে, এবং আমাকে ছেলেটা বলতেছে ইমরান ভাই আমি আপনার সঙ্গে যতদূর জানি ভালোই জানি যে আপনি ওর সাথে ভালো দূর মানে ভালোই সম্পর্ক করছেন এবং আপনাদের মাঝে ভালো একটা সম্পর্ক গড়াইছিল, যেটা আমি জানা সত্ত্বেও আমি কিন্তু এখন নাহারকে মানিয়ে নিছি, আপনি প্লিজ ওকে কখনো ফোন দিবেন না। তো এই ধরনের কথা বলার পর নাহার আমাকে আরো বাজে বাজে উক্তি করে, যেটা আমার মা বাবা তৈরি খারাপ খারাপ গালি গালাজ করে।
ঠিক আছে নাহারের বিষয়ে আমরা জানলাম যে আপনার সব করোনার আছে একটা বিষয় আছে, কিন্তু আপনার এখন বর্তমানে সেই জায়গাটাতে আমি আসতে চাই, সে আপনাকে এরকম প্রবলেমে কিভাবে হ্যান্ডেল করে, কি বলে আপনাকে, সান্ত্বনা দেয়?
সান্ত্বনা এইভাবে দেয় যে আসলে ও তো নতুন একটা ছেলেকে পেয়ে গেছে, সুতরাং তুমি ওর কথা কেন চিন্তা করতেছো, ওকে আর মত।
আর আপনার রাফি সাফির কথা বলছিলেন, আপনি কি সত্যি সত্যি তাদেরকে সন্তান হিসেবে ফিল করতে পারেন? টু বি অনেস্ট
আসলে এটা বিয়ের আগ থেকে ওরা যখন হয় তখনও আমাকে আমি এক ধরনের ওদের মানে বাবার মতোই থাকি, কারণ যেহেতু ওর বাবাই আমার লাইফটারে গড়াই দিছিল, আমার ছোটবেলা থেকে ওর বাবাই আমার বড় করছে এক ধরনের, বাবা হিসেবে বলতে গেলে বড় ভাই কি মানতাম, সে তো তার ছেলে দুইটা আমার কাছে ছিল দুইটা কলেজের মতো।
সুতরাং ওই জায়গাটা থেকে ওই জায়গাটা এখনো বহাল আছে তাই তো?
ওই জায়গাটা ওই জায়গাটা আরো বেশি বহাল রয়েছে।
আচ্ছা তাহলে আমরা এই জায়গা থেকে একটা খুব ভালো একটা ইয়ে পেলাম। আরেকটা জিনিস বলেন, আপনার সাথে আপনার ভাবির বয়সের গ্যাপ কত, মানে সরি আপনার স্ত্রীর বয়সের গ্যাপ কত?
7 বছর।
7 বছরের আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসি, আপনি যেহেতু আরো দুটো মেয়ের সাথে আপনি ফিজিক্যালি ইনভলভ ছিলেন, একটা মেয়ের সাথে ছিলেন, নাহারের সাথে ছিলেন, তো আপনাদের সেম ইজের কিংবা আপনার যে বয়সের কম, যেটা হয় ম্যাচুরিটির দিক থেকে, তো আপনাদের ফিজিক্যালি কোনো সমস্যা হয়, মানে এই 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 সময়টাতে আপনার ভাবে যেহেতু অনেক বেশি ম্যাচিউর, আপনি একটু একটু বয়সে একটু না বড় একটা গ্যাপ রয়েছে আপনাদের মধ্যে?
দেহের দিক থেকে যেটা বলছেন, দেহের দিক থেকে ফিজিক্যালি সমস্যাটা হয় না, যেটা হয় সেটা হচ্ছে মনের,
মনের দিক থেকে কিরকম,
মনের দিক থেকে মানে স্যাটিসফাই না আমি সেই জিনিসটা নিয়ে,
মানে ওই জায়গাটায় আপনাকে শুধু নাহারকেই চিন্তা হয় বা ওই জায়গাটায় আপনার আসলে আরো সুন্দর মানুষকে চিন্তা হয়, ব্যাপারটা কিরকম?
হ্যাঁ রাইট,
মানে এখানে আরেকটা সুন্দর মেয়ে থাকতে পারতো, এখানে আমার চার একটা ইয়াং মেয়ে থাকতে পারতো, এরকম চিন্তাটা। আমরা এই জন্যই বারবার বলি যে আসলে র জিনিসটাই আমরা তুলে ধরার চেষ্টা করি, বিকজ র জিনিসটা আসলে না আসলে বুঝতে পারবো না ফিলিংসটা আসলে কিরকম। এই জায়গাটা থেকে আপনার ওয়াইফকে আপনার প্রতি কোনো অ্যাপোলজি দেখায়, কোনো কিছু বলে যে আমি জানি আমি তোমাকে স্যাটিসফাই করতে পারছি না, এরকম কিছু কি কখনো বলে, সান্ত্বনা দেয়?
হ্যাঁ সান্ত্বনা দেয় এরকম, যে আমি যখন তোমার জীবনটাকে সুন্দর করতে পারবো না, যখন আমি অক্ষমতা থাক হব, আমার বয়স যখন বেশি হয়ে যাবে, তখন আমি তোমার জন্য তোমার চিন্তা করলাম না, তোমাকে আমি বিয়ে করাবো, মানে আমাকে জাস্ট আমাকে বোঝানোর জন্য বলে আর কি। কিন্তু আমি বুঝতে পারতেছি যে হয়তো আমার লাইফে আর কখনো দ্বিতীয় কোনো মেয়ে আসবে না, যেহেতু করে ফেলাইছি বিয়ে করার উদ্দেশ্য, যেহেতু দুটো ছেলে, তারপর ভাবিকে দেখা, বাবা মার কথা রাখা, এত সব যেহেতু যেদিন থাকবে না
সেদিন আর এভাবে করা সম্ভব না, আমরাও সেটা বুঝি। আরেকটা জিনিস একটু বলেন তো, ইকোনমিক ব্যাপারটা, আপনার পরিবারে এখন অর্থের যোগানটা কিভাবে হয়? আপনি তো রোজগার করেন না, করেন কিছু?
হ্যাঁ আমার ছোটবেলা একটা ব্যবসা আছে,
ওই ব্যবসা দিয়ে আপনি চালাচ্ছেন?
হ্যাঁ ওই ব্যবসা দিয়ে চালাচ্ছি। আর ব্যাপার হলো গিয়ে ভাইয়ার স্কুল থেকে কিছু টাকা পাওয়ার কথা ছিল, স্কুল থেকে টাকা পাওয়ার ব্যাপারটা 14 বছর 11 মাস হয়েছে, আর একটা মাস বছর হলে পরে সম্পূর্ণ বেতন মানে এটাই পেত আর কি, অর্ধেকটা পেল, প্রায় 5-6 লাখ টাকার মতো পাওয়ার সম্ভাবনা আছে। তো সেখানে সেই টাকাটা যদি একটু আগে দিত তাহলে হয়তো বা
ব্যবসায় কাজে ব্যবহার করতে পারতেন, আর একটু আয়োজকার হতো আর কি। আপনার সন্তান নিয়ে পরিকল্পনা আছে?
টোটালি বলি অনেস্টলি বলতেছি, আসলে আমার এই ধরনের কোনো মানে ফিজিক্যাল হওয়ার পরও আসেনি যে আমি কখনো আমি বলতেছি যার জন্য ত্যাগ করছি সেই জিনিসটা যদি না রাখতে পারি, যেটা বলতে চাইছি আমার দুইটা বাচ্চা এখন যে দুইটা সাফিকে আছে, আমি ওদের জন্য যেহেতু তোমার বিয়ে করছি, ওদেরকে পাইছি, আমি নতুন করে পাইতে চাই না, যাতে সাফিকে হারাইতে হয়, যাতে ওদের মধ্যে কোনো গ্যাপ সৃষ্টি হয়, আর আজ না বুঝুক ভবিষ্যতে হয়তো এই ধরনের মেয়েটি তৈরি হইতে পারে।
আপনার বন্ধু মহলে আপনাকে নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া?
হ্যাঁ তারা বলতেছে যে একটা বাচ্চা নিয়ে কি, কেউ বলতেছে আমার এই আমার যুক্তি অনেকের সামনে বলতেছে না তোর যুক্তি ঠিক আছে, তারপরও একটা ব্যাপার স্যাপার থাকে, বৃদ্ধ হয়ে গেলে তোর নিজের একটা
সামনে এমনিতেই কেউ থাকে না, এরকম করে টিটকারি করে একটু অন্যভাবে তাকায়
না, এই ধরনের টিটকারি বলতে গেলে আমার অনেক ফ্রেন্ডরাই বলছে না দোস্ত যেটা করছো অনেক ভালো কাজ করছো, এদের কাজ সবাই করতে পারে না, এই জিনিস এইসব জিনিস আমার কাছে শুনে আমার নিজের কাছে কেমন জানি মনে হয় যে আসলে আমার জীবনে যত পাপ কাজ করছি, যত খারাপ কাজ করছি, হয়তো বা এটা একটা প্রাশ্চিত্য আমি করতেছি এটির মাধ্যমে।
আমি আপনার জায়গাটা থেকে আমার সামাজিকতার জায়গা থেকে আমি আপনাকে এবং আমার মনে হ্যালো 8920 এর শ্রোতা যারা আছেন তাদের পক্ষ থেকে কারা কি বলবে, যেটা আপনি ফেসবুকে গেলে এখন দেখতে পাবেন যে ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্টস আপনার সম্পর্কে এসছে এবং অসংখ্য অসংখ্য ফোন কল আসবে আপনাকে নিয়ে, সেটা নিশ্চয়ই আপনি শুনতে পাবেন, আর আপনি ইচ্ছেগুলো আমাদের এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, এই পর্বটা আপনি কালেকশন রাখতে পারবেন। আমি আমার জায়গা থেকে যেটা বলি সেটা হচ্ছে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন, আপনি করেছেন, বাবা মার মুখের দিকে তাকিয়ে হোক যেভাবেই হোক করেছেন, এই জায়গাটা আপনার সবচেয়ে না পাওয়ার জায়গাটা হচ্ছে একটা যদি আমি বলি, সেটা হচ্ছে এই ভদ্রমহিলা যদি অনেক সুন্দর হতেন বা আপনার সাথে যদি ইয়াং হইতেন বা আপনার জীবনে যদি নাহার নামে কোনো মেয়ে না থাকতো, তাহলে হয়তো আপনি যে ডেডিকেশনটা নিয়ে এখন তার প্রতি তার জীবনে আছেন সেই ডেডিকেশনটা একদম ফুললি তার প্রতিই থাকতো যদি এই ঘটনাগুলো না থাকতো। তো এগুলো আসলে মানুষ একটা পর্যায়ে ভুলতে পারে। হ্যাঁ আর এখন কিন্তু ব্যাপারটা অনেক জটিল, কারণ আপনার ভাবি শুধু ভাবি না, মানে আপনি যাকে বিয়ে করেছেন আপনার ওয়াইফ শুধু শুধু ওয়াইফের জায়গাটাতে না, দুটো সন্তানের কাছে আপনি দায়বদ্ধ, আপনি আপনার বাবা মার কাছে দায়বদ্ধ, আপনি পুরো সামাজিকতার কাছে দায়বদ্ধ। একত আপনি করতেন না সেটা ক্লান্ত ব্যাপার ছিল, কিন্তু আপনি যেহেতু করে ফেলেছেন সুতরাং এবং একইভাবে আপনার বড় ভাইয়ের কাছেও কিন্তু আপনি দায়বদ্ধ। এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যেহেতু আপনি করে ফেলেছেন আপনার ফুল ডেডিকেশনটা নিয়ে ভবিষ্যৎটাকে চিন্তা করা উচিত।
সেটা চিন্তা করতে গেলে তো আমি আর পারতেছি না যে আমার নতুন কোনো প্রজন্ম আসুক আমার কাছে,
মানে নতুন কোনো প্রজন্মের দরকারই বাকি আছে? আমার তো মনে হয় এরকম যে নতুন কোনো প্রজন্মের আমার বেসিক্যালি ফুল হয় যে এরকম যে আপনি যদি সন্তান ভাবেন তাদেরকে, বংশধর রক্ষাই তো বড় কথা, তো আপনার ভাইয়েরই তো বংশধর তারা, রাইট, তারা দুইজন, ফিলটা যদি এরকমই হয় যে আপনি তাদেরকে সার্ভ করার জন্য বিয়ে করেছেন, সেখানে আরেকজন বংশধর না আসলেও কোনো কোনো কিছু যায় আসে না, তাই না? তো সেই জায়গায় আপনি স্ট্রং থাকতেই পারেন, কিন্তু ওই যে বলছেন যে আপনার ওয়াইফের প্রতি আপনার যে ডেডিকেশনটা সেটা হয় না, ডাইভার্ট হয়ে যায়। এই জায়গাটা বিভিন্নভাবে মনকে কন্ট্রোল করে সামনের দিকে যাওয়া সম্ভব। আমার মনে হয় সেই জায়গাটাই আপনার 100-এ 100 থাকা উচিত। আপনি চেষ্টা করে যান এবং শুভকামনা নিশ্চয়ই থাকবে। আর লাস্টলি আপনি আমাকে একটু বলেন তো, হ্যালোইট 920 তে আপনি কেন আসলেন?
হ্যালোইট 920 তে আসার একটাই উদ্দেশ্য, কাউকে কোনো উপদেশ দিতে আসিনি কিংবা নিজে কোনো উপদেশ শুনতে আসিনি, জাস্ট একটা জিনিস জানতে এসেছি শ্রোতাদের কাছ থেকে এবং আপনার কাছ থেকে, যে এতক্ষণ যে আমার জীবনের গল্প শুনলেন আপনারা, এই থেকে কোন একটা ডিসিশন আসতে পারলেন যে আমি আসলে আমার চরিত্রটা কোন দিক থেকে কিভাবে বিচার বিশ্লেষণ করে, আমার পজিশনটা বিচার বিশ্লেষণ করে, আমার পরিবেশ পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে, আমার কি করা উচিত এই মুহূর্তে, কিংবা আমার কি করলে সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটবে, আমি আমার সন্তান স্ত্রী মা বাবা নিয়ে ভালোভাবে দিন কাটাতে
পারি। আপনি তাদের ওপিনিয়নগুলো জানতে চান, তাই তো? ওকে, আমি এখানে একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করছি। আপনার আমার একটা ছবি তোলা হয়েছে কিছুক্ষণ আগে, হ্যাঁ, এটা অ্যাঙ্গেল থেকে আপনি যদি চান আপনি, আমি ফেসবুকে দিতে পারি আপনার ছবিটা, তো আপনি কি রাজি আছেন? ওকে, আমরা এই মুহূর্তে ওর একটা ছবি দিয়েছি ফেসবুকে, আপনারা চাইলে দেখতে পারেন। সে সাথে আরেকটা কথা আপনাকে একটু বলে দিতে চাই, প্রিয় শ্রোতা যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে, ফেসবুকে ওকে নিয়ে একটু রিডিউ স্ট্যাটাস দেওয়া আছে। আপনারা যে কমেন্টসগুলো ওখানে করবেন, একেবারে শেষের দিকে এসে করছেন অনেকেই, সেই কমেন্টসগুলো প্রত্যেকটা ওকে কপি করে দেওয়া হবে। এবং জীবনে যখন সবচেয়ে কঠিন মুহূর্ত ওর সামনেও পড়বে, যখন সবচেয়ে খারাপ লাগবে ওর, তখন যেন ওই কমেন্টসগুলো ওর সামনে পড়ে এবং পড়ে গিয়ে ও যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা মাথায় রেখে প্লিজ সবাই ওখানে কিছু কমেন্টস করেন। এবং এই জন্যই বলি হ্যালোইট 920 সবচেয়ে মূল জায়গাটা হচ্ছে তার শ্রোতারা। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/HELLO8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং ওখানে ইমরানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি ওখানে কমেন্টস করুন। ইমরান আসলে আপনাদের কাছ থেকে ফিডব্যাকগুলো জানতে চায় যে আপনারা ইমরানের জীবনটাকে কিভাবে দেখছেন, ইমরান যে এত বড় স্যাক্রিফাইসটা করেছে এই স্যাক্রিফাইসটা আপনারা কিভাবে দেখছেন, আপনারা যদি এটাকে ভালো মনে করেন, আপনারা যদি এটাকে মন্দ মনে করেন, আপনার জায়গা থেকে ব্যাপারটা কেমন, এটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে জিনিসগুলো করেছে, আর সমাজ মানে হচ্ছে আমি, সমাজ মানে হচ্ছেন আপনি, আমাদের এই চারপাশের মানুষগুলো। সুতরাং এই মানুষগুলো তাকে কিভাবে দেখছে সেটা জানা তার জন্য খুবই জরুরি। আপনি কমেন্টস করুন ওখানে, প্রত্যেকটি কমেন্টস ইমরান পড়বে। ইমরান, ব্যক্তিগতভাবে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা কাজ করেছেন এবং হ্যালো 8920 আজকে এসেছেন সেই জন্য।
আমিও ধন্যবাদ জানাতে চাচ্ছি হ্যালো 8920 আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমি যেন আমার দিনগুলো সামনের দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। আমার পিছনে খারাপ দিনগুলোকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ইমরানের গল্প এখানে শেষ হচ্ছে, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না। এবং হ্যালো 8920 তে প্রথম থেকে এখন পর্যন্ত যার কথা আমি বারবার উচ্চারণ করছি সে হচ্ছে রাজ, আরিফুল ইসলাম রাজ, যে গত সপ্তাহে আমাদের এখানে এসেছিল, যার জীবনের গল্প আমরা প্রচার করবার পর কি অভাবনীয় সাড়া আমরা পেয়েছি সেটা আমরা জানবো ঠিক একটা গানের পরপরই। একটু পরেই ফিরে আসছি হ্যালো 8920 41তম পর্বে, রাজের জীবন কাহিনী প্রচারিত হবার পর কি ঘটেছে আসলে, একটু পরেই ফিরে আসছি সে গল্প নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হবে না, বলতে পারলে জীবন ধারা অন্যরকম হতে পারত, জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হবে না, জীবনে কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না।
হ্যালো 8920,
আর একবার স্বাগত হ্যালো 8920 তে। একটা বেজে 42 হচ্ছে সময়, রাত গড়াতে গড়াতে একেবারে আমরা মাঝ রাতের একেবারে মাঝখানটাতে রয়েছি এই মুহূর্তে আমরা বলতে পারি। আর ইমরানের গল্পটা শেষ হয়ে গেল এবং শুরু থেকেই আজকে যারা বিশেষ করে রাজের জন্য অপেক্ষা করছেন, গত সপ্তাহে যারা রাজ নাজের জন্য কমেন্টস করেছেন, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ঘটিয়েছেন, সেই প্রেক্ষাপট সেই ব্যাপারটা আমরা জানবো। হ্যালো 8920 টিমের কথা বলা হয়ে থাকে। হ্যালো 8920 অন্যতম অ্যাক্টিভ মেম্বার হচ্ছে শাকিল এবং সাফরিন, তারা আসলে কি পরিমাণ সাড়া পেয়েছে তাদের মুখ থেকে আমরা শুনবো। তবে তার আগে আমি কিছু কমেন্টস পড়তে চাই ফেসবুক থেকে ইমরানকে নিয়ে। ডালিম মিয়া লিখেছে, আগামীকাল আমার ভাইয়ার বিয়ে, ইমরান ভাইয়া আপনার ভাবিকে পেয়ে পায়ে কাদা লাগিয়ে টাকা আদায় করেছেন, আমিও কালকে টাকা আদায় করবো, আপনার গল্পটা ভালোই লাগছে, চালিয়ে যান, প্রথম দিকের কমেন্টস ছিল এগুলো। এছাড়া জুনায়দ আহমেদ লিখেছে, কালকের কপালের লিখন না যায় খণ্ডন। রুবেল মাহমুদ রবিউল লিখেছে, মানুষের জীবনটা কেমন বিচিত্র মনে হয়, যা বোঝা সবই কঠিন। আব্দুল্লাল মামুন লিখেছেন, সত্যি অদ্ভুত জীবন কাহিনী। ফরহাদ বিডি ফেনি থেকে লিখেছে, রিয়েলিটি ইজ ভেরি স্ট্রং। এম এইচ ওহি লিখেছে, ও মাই আল্লাহ হোয়াট দ্য স্টোরি ইট ইজ। এরকম অনেকেই অনেক বেশি অবাক হয়েছেন। এবং এই মুহূর্তে ইমরানের একটা ছবি দেওয়া হয়েছে ফেসবুকে, সেখানে আমরা শত শত হাজার হাজার কমেন্টস পড়তে দেখছি এবং সবাই ইমরানকে এক কথা যেটা বলছেন, ব্রাভো, ইউ আর জেন্টলি ম্যান, এবং ইউ আর জেন্টলম্যান, এবং তোমাকে অনেক অনেক শুভকামনা। সবাই পজিটিভলি ইমরানকে উৎসাহ দিচ্ছেন। আমরা এই পজিটিভ ব্যাপারটা নিয়েই ইমরানের গল্পটা শেষ করতে চাই। এবং গত সপ্তাহে আমরা যেখানে রাজের গল্পটা শেষ করেছিলাম, রাজ বলেছিল যে আমি একটি সিদ্ধান্তহীনতায় ভুগছি, একটু সামারি করে বলি, রাজ এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে দুবেলা দুমুঠো খেতে পায়নি এবং যার পিতা থাকার পরেও সে পিতৃস্নেহ কি জিনিস জানে না। 18 বছরের জীবনে সে কাউকে বাবা বলে ডাকেনি এবং যাকে পড়াশোনার করার জন্য কি পরিমাণ স্ট্রাগল পার করতে হয়েছে আপনারা গত সপ্তাহে শুনেছেন। এই ছেলেটি এতটা ব্রিলিয়ান্ট যে এই স্ট্রাগল গুলো করার পরেও সে SSC তে A+ পেয়েছে এবং নটরডেমে সে এখন পড়াশোনা করছে। এই ছেলের জীবন কাহিনীটা আমরা তুলে ধরেছিলাম এবং তুলে ধরার পর রাজ বলেছিল যে আমার সেকেন্ড সেমিস্টারে ভর্তি হওয়ার টাকা নেই, 11,000 টাকা লাগবে ভর্তি হতে, বা কিছু এই পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে, আমার আসলে টাকা নেই, আমি জানি না কি করবো, এবং মাঝে মাঝে আমার স্কুলের ছাদে গিয়ে আমার মনে হয় এখান থেকে পড়ে গেলে তো জীবনের পরিসমাপ্তি, মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলি। এরকম একটা গল্প প্রচার হওয়ার পর ঘটনাটা কি ঘটেছিল সেটা আমরা এখন শুনবো শাকিল এবং সাফরিনের কাছ থেকে, চলুন শোনা যাক।
হসপিটাল থেকে ব্যক্তিগত গাড়ি রেখে পায়ে হেঁটে একজন ডাক্তার হাঁপাতে হাঁপাতে এসে রাজের গা ছুঁয়ে বললেন, মিরপুর থেকে মতিঝিল হেঁটে কলেজে যেতে কি পরিমাণ কষ্ট তোমার হয়েছিল তা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম। এরপর বললেন, সরি রাজ, আমরা এত লোক থাকতেও তুমি এতদিন কষ্ট করেছ, পারলে আমাদের অপরাধ ক্ষমা করো।
গত ৬ মার্চ ২০১৩ তারিখে আরিফুর রহমান রাজের জীবনের গল্প হ্যালো এইট নাইন টু জিরোতে প্রচারিত হবার পর এক অনন্য ও অভিনব ঘটনা ঘটেছে পুরো দেশ জুড়ে। সরাসরি গল্প শুনেছেন লাখো শ্রোতা, আর এখনো পর্যন্ত রাজের গল্পের ডাউনলোড হয়েছে ৮৮,০০০এরও কাছাকাছি। আমাদের হ্যালো এইট নাইন টু জিরো ফেসবুক পেজে প্রায় ৪,০০০ নতুন বন্ধু যোগ দিয়েছে, আর সব মিলিয়ে ৭,০০০ মন্তব্য করেছেন রাজ সম্পর্কে।
প্রতিদিন হাজারো ফোন কল আসছে রাজ সম্পর্কে জানতে ও তাকে সাহায্য করার জন্য। রাজের জন্য আমরা ব্যাপক সাড়া পেয়েছি দেশ বিদেশ সব জায়গা থেকে। রাজকে এক নজর দেখার জন্য ও তাকে সাহায্য করার জন্য শত শত মানুষ এসেছিলেন এবিসি রেডিওর কার্যালয়ে।
এসেছিলেন চাকরিজীবী, এসেছিলেন শিল্পপতি, আরো ছিলেন ছাত্র, সাংবাদিক, শ্রমিক, গৃহিণী থেকে শুরু করে নানা পেশা শ্রেণীর মানুষ। ছাত্ররা এসেছিলেন বিজ্ঞান কলেজ থেকে, পরীক্ষার্থীরা এসেছিলেন আইডিয়াল কলেজ থেকে।
২০ লাইন চলে যাওয়ার পর টিভি চ্যানেল ঘোরাতে গিয়ে মা ও মেয়ে একসাথে রাজের গল্প শুনেছেন আর চোখের জল ফেলেছেন। পরদিন সকালে মেয়েটি তার বাবাকে পাঠিয়েছেন রাজের পুরো ভর্তি ফির টাকা দিয়ে।
কনসালটেন্সি ফার্মের মালিক এসে অর্থ দেবার পর বললেন, রাজ যদি চায় তবে তিনি বিদেশে পড়তে যাবার ব্যাপারে সমুদয় সাহায্য করবেন। এসেছিলেন আরো দু বোন, একসাথে ৩৩,০০০ টাকা দেবার পর আরো ২৫,০০০ দিয়েছেন রাজের হাত খরচের জন্য।
রাজের সাথে যোগাযোগ যাতে আরো সহজে করতে পারেন তাই একটি মোবাইল রাজের হাতে দিয়ে, সেই সাথে জামা কাপড় আর সাংবাদিক হবার জন্য লেখার কলম নিয়ে যাত্রাবাড়ি থেকে এক বোন এসে বললেন, আমি শুধু ছোট ভাই রাজকে হেল্প করতে এসেছি, আমার নাম প্রচার করলে কিন্তু খবর আছে।
স্কলারশিপের পুরো টাকাটা হাতে পেয়েই দৌড়ে চলে এসেছিলেন আরেক ছাত্রী, বললেন, রাজ তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। হ্যালো এইট নাইন টু জিরো টিমের সাথে একটু কথা আর রাজকে এক নজর দেখার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে অবশেষে রাজের সাক্ষাৎ করে হাসি মুখে বাড়ি ফিরেছেন জয়দেবপুর থেকে আসা অন্য আরেক বোন।
বুধবার রাতে রাজ আর তার মা যখন গল্প বলছিলেন তখন তাদের ঘরে ছিল না সকালের নাস্তার বন্দোবস্ত, আর তারা এখন লাখ টাকার মালিক। অনুভূতি জানাতে গিয়ে তাই রাজের মা বললেন,
আগে বাইরে অনেক কষ্ট করছে, এখন তো কষ্ট করে না, এখন আমি এতে চিন্তা করি না, আর সবাই তো ই করছে, আমি সবার জন্য আমি খুশি, এখন আমার কোনো টেনশন নাই, যাতে ও বাইরে বলে লেখাপড়া করতে পারে। আগে মনে করছে আমাদের পাশে কেউ না, আমরা অন্ধকার, এখন আমাদের পাশে সবাই, এতে আমি খুশি। বলবো কিবরিয়া আর শাকিল এরা আমাকে দেখে নিচ্ছে, আমি এদের উপরে খুবই খুশি। এবিসি রেডিওকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।
লজ্জা আর শ্রদ্ধা মিশ্রিত কণ্ঠে রাজু জানালেন তার মনের কথা।
আমি আসলে গত সপ্তাহে আমার জীবনের গল্পটা বলে গিয়েছিলাম, তারপরে আমি গল্পটা বলার মূল উদ্দেশ্য ছিল যে ওই মুহূর্তে আমি প্রচন্ড মানসিক টেনশনে ছিলাম এবং এমনকি মানে আত্মহত্যার এরকম একটা কঠিন সিদ্ধান্ত পর্যন্ত আমি চলে যেতে চাচ্ছিলাম। তো অ্যাট ফার্স্ট আমি এবিসি রেডিওকে এবং হ্যালো এইট নাইন টু জিরো এই অনুষ্ঠান এবং বিশেষ করে শাকিল ভাই এবং কিবরিয়া ভাই তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার এরকম একটা কঠিন মুহূর্তে আমাকে এখানে আসার এবং গল্প বলার সুযোগ দিয়েছেন, এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এবং আমার গল্প শোনার পরে যে অসংখ্য শ্রোতা যারা আমাকে সার্বিক সহযোগিতার জন্য আমার পাশে এগিয়ে এসেছেন, তো তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।
১১,৫২০ টাকা শ্রোতাদের কাছ থেকে উপহার পাবার পর রাজ জানালেন,
আসলে অনুষ্ঠানে আসা আমার টাকার কোনো মূল উদ্দেশ্য ছিল না, এটা আমার ইচ্ছাও ছিল না যে মানুষ আমাকে টাকা দিয়ে হেল্প করুক, কিন্তু তারপরও মানুষ আমাকে ভালোবেসে যে এভাবে এগিয়ে এসেছে, যারা আমাকে আর্থিকভাবে সাহায্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। টাকাটা আমার হাতে থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, এই জন্য আমার ম্যাম এবং কিবরিয়া ভাই তাদের পরামর্শের মাধ্যমে এই টাকাটা আমার এবং কিবরিয়া ভাইয়ের দুজনের নামে একটা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে, তো এখান থেকে আমার প্রয়োজন অনুসারে উভয়ের স্বাক্ষরের মাধ্যমে এখান থেকে টাকা তুলতে পারবো।
এরপরও প্রায় ২০ জন বন্ধু রয়েছেন যারা রাজকে প্রতি মাসে আর্থিক সাহায্য করতে চান। রাজের বাসায় মানুষের ঢল নেমেছে, কেউ করে দিয়েছেন বাড়ির বাজার আর কেউ বা নিতে চেয়েছেন তাদের পুরো দায়িত্ব।
রাজীব কলেজ নটরডেম থেকে তাকে ফ্রি বই দেয়া হয়েছে আর শিক্ষিকা জেবুন্নেসা হেনাকে মধ্যমণি করে সবাই তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। রাজীব জন্য প্রায় 15টি ভালো কাজের প্রস্তাব এসেছে, তার মধ্যে আমাদেরই এক বোনের অনুরোধে তার শিক্ষক স্বামীর সাথে সহকারী হিসেবে কাজ নিয়েছে রাজ। বেতনও ভালো।
আমার অনেকগুলো কাজের অফার এসেছে, এর মাঝ থেকে একটি কাজ আমার জন্য যথার্থ হয়েছে এবং তারা এই কাজের বিনিময়ে আমাকে পর্যাপ্ত পরিমাণ আমার চলার মতো পারিশ্রমিক দেবে। তো আশা করি এ টাকা দিয়ে আমার হয়ে যাবে এবং আপনাদের যে আর্থিক এটা এসেছে ওখানে আমার আশা করি হাত দেওয়ার প্রয়োজন হবে না। তো এরপরেও যদি আমার কখনো ওই ধরনের অবস্থার সম্মুখীন হই সেই ক্ষেত্রে আপনাদের দোয়া কামনা করি।
মা পেয়েছেন শাড়ি, রাজ পেয়েছেন অর্থ আর কাজ, তাই তাদের মুখে ফিরেছে হাসি। সবশেষে রাজ বললেন তার স্বপ্নের কথা।
আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে চাই আর আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি।
সবশেষে জানাতে চাই টিম হ্যালোইট 920-র পর্যবেক্ষণের কথা। 18 বছর বয়স পার করলেও রাজ কখনো একবারের জন্য কাউকে বাবা বলে ডাকেনি। তারই আকুতি জন্মদাতা না বুঝলেও বুঝেছেন হৃদয়বান এইসব মানুষ। তাই জয় হোক মানুষে।
জয় হোক মানুষের এই সুন্দর কথাটা দিয়ে শেষ হচ্ছে আজকের হ্যালো ইট 920। মানুষের জীবনের গল্প হয়ে উঠুক হ্যালো ইট 920-র উপজীব্য। একবার বলেছিলাম খুব শখ করে যে হ্যালো ইট 920 সার্থক হবে সেদিন যেদিন এখানে বলে যাওয়া ওই মানুষের জীবনের গল্প শোনার পর লাখো মানুষ তার পাশে দাঁড়াবেন এবং পরের দিন থেকে জীবনের পরিবর্তন আসবে। রাজ হচ্ছে সেই পরিবর্তনের প্রথম সাফল্য। আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি এবং সেটা আপনাকে সাথে নিয়ে। অনেক ভালো থাকুন, এবিসির সাথেই থাকুন।
মৃহিনালে সোনার মানুষ জলে, পিতলে মৃহিনালে সোনার মানুষ জলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি। মানুষে মানুষ গাথাম দেখতে যেমন আলোক লতা, মানুষে মানুষ গাথাম দেখতে যেমন আলোক লতাম, মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি। আমার দেখবি সব শূন্যতা, মানুষের মন্দে আমার দেখবি সব শূন্যতা, লালন বলে মানুষ আকার ভজলে করবি, লালন বলে মানুষ আকার ভজলে করবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি।
ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভোজলে সোনার মানুষ তবি, মানুষ ভোজলে সোনার মানুষ তবি, মানুষ ভোজলে সোনার মানুষ তবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভোজলে সোনার মানুষ তবি, মানুষ ভোজলে সোনার মানুষ তবি, মানুষ ভোজলে সোনার মানুষ তবি।
হ্যালো 8920.
This track was downloaded from FusionBD.com.